This track was downloaded from FusionBD.com.
শুরু হলো অন্ধকারের গল্প, যে গল্প অন্ধকারে থাকে, যে গল্প সামনে উঠে আসে না এবং আমাদের জানার অনেক আগ্রহ সেসব গল্প, সেগুলি অন্ধকারের গল্প। আজকের অন্ধকারের গল্পে এমন একজন অতিথি এসেছেন যাদেরকে আমরা দেখতে পাই না, যারা থাকেন অন্তরালে, তারা তাদের কাজ দিয়ে মাঝে মধ্যে জানান দেন যে তাদের অস্তিত্ব। আজকে আমরা কথা বলবো সাইবার ক্রাইম নিয়ে, এবং সাইবার ক্রাইমের কথাটি আসতে যে বিষয়টি সবার আগে আপনাদের আমাদের সবার মাথায় আসে সেটা হচ্ছে হ্যাকিং। হ্যাকিং এবং হ্যাকার, তাদের জীবনের গল্প, তাদের জীবনের অন্ধকারের গল্প নিয়ে আজকের এই এপিসোড। কোনো কারণে যদি এপিসোড আপনি মিস করে থাকেন, জানিয়ে রাখি এই পর্বটি আপনি আবারও শুনতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে। জানিয়ে দিই ওয়েবসাইটের অ্যাড্রেস www.dhakafm904.com। আর অন্ধকারের গল্প চলাকালীন আপনি আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারে। জয়েন করুন ফেসবুকে, ফেসবুকে নিশ্চয়ই আমাদের আজকের যে অতিথি একজন হ্যাকার, যার ছদ্মনাম যেটা সেটা হচ্ছে ডার্ক নাইনের ছবি আমরা পোস্ট করব। তবে তার আগে জানিয়ে দিই আমাদের অ্যাড্রেসটি www.facebook.com/dhakafm90.4। সেখানে গিয়ে লাইক দিয়ে দিলেই আপনি দেখতে পারবেন আমাদের সবাইকে, আর সেখানে যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। অন্ধকারের গল্পের এর আগের এপিসোডগুলো যদি আপনি কোনো কারণে মিস করে থাকেন সেগুলি আপনি পেতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে www.dhakafm904.com। সেখানে গিয়ে গত এপিসোডে আমাদের সঙ্গে ছিলেন আমাদের একজন বন্ধু, তার নাম আবুল হাসান। তিনি ছিলেন আঞ্জুমানে মফিজুল ইসলামের একজন ক্যারিয়ার হিসেবে কাজ করছেন, এবং তিনি জানিয়েছিলেন লাশ এবং লাশের গল্প, কিভাবে একটা লাশকে তারা সংগ্রহ করতেন, কিভাবে জানাজা থেকে একেবারে ময়নাতদন্ত থেকে শুরু করে দাফন পর্যন্ত অনেক গল্প আমরা শুনেছি। এবং তার সেই শো এর যে রেসপন্স আমরা পেয়েছি সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মূলত শোটি আপনাদেরকে ঘিরেই, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। ধন্যবাদ আরও একবার অন্ধকারের গল্পের যে টিম কাজ করছে, পুরো সপ্তাহ জুড়ে তারা কাজ করেন তাদেরকে। আর আজকে শুরুতেই থাকছে আজকে সাইবার ক্রাইম নিয়ে, আজকে যে বিষয়টির উপরে আজকে অন্ধকারের গল্প আমরা শুনব সেই সাইবার ক্রাইমের উপর একটি প্রতিবেদন। প্রতিবেদনটি আমাদের জন্য তৈরি করেছেন তারেক আহমেদ, চলুন শুনি।
বর্তমান যুগ সাইবার সন্ত্রাসের যুগ। বর্তমানে ইন্টারনেট বা প্রযুক্তি জগৎ সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে। 2007 সালের এক সমীক্ষায় দেখা যায় শুধু সাইবার অপরাধের কারণে 2007 সালে পৃথিবীতে $10,000 কোটি ক্ষতি হয়েছে। উন্নত বিশ্বে সাইবার অপরাধকে অপরাধের তালিকায় শীর্ষ স্থান দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে সাইবার অপরাধীদের জন্য নতুন নতুন আইন, কিন্তু ক্রমান্বয়ে যেন তা বেড়েই চলেছে। বর্তমানে ইউরোপে সাইবার অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে তা দমনের জন্য ইউরোপিয়ান সাইবার ক্রাইম সেন্টার হচ্ছে। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল জানিয়েছে সাইবার অপরাধের কারণে শুধু ইউরোপেই বছরে ক্ষতি হয় $929 বিলিয়ন। বাংলাদেশে আর্থিক ক্ষতি সুনির্দিষ্ট এমন কোন হিসাব না থাকলেও প্রায় পত্রিকার পাতা দেখা যায় ডেবিট বা ক্রেডিট কার্ড জালিয়াতির খবর। 1996 সালে কার্ডের ব্যবহার শুরু হলেও পরের দশকের শুরু থেকে এর ব্যবহার বাড়তে থাকে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত বছর পর্যন্ত দেশে প্রায় 25 লক্ষ ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী ছিল। এবছর সংখ্যাটা বেড়েছে বীজগণিতিক হারে, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় যদিও বাংলাদেশে কার্ড জালিয়াতির ঘটনা কম। 2013 সালে ক্রেডিট কার্ড জালিয়াতির আলোচিত ঘটনা ছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশের সমন্বিত এক চক্রকে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার। সে বছরেই জুলাই মাসে গোয়েন্দা পুলিশ ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে 4 ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই প্রতারকেরা অভিনব উপায়ে মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্রেতাদের পিন নম্বর ও পাসওয়ার্ড চুরি করেছিল। এরপর তারা জাল কার্ড বানিয়ে 2 কোটি টাকা আত্মসাৎ করে। এত গেল আর্থিক ক্ষতির হিসেব নিকেশ। আর যারা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য অ্যাকাউন্ট হ্যাক কিংবা পাসওয়ার্ড চুরির আতঙ্ক নতুন কিছু নয়। গত মাসে ইনসাইডার এক খবরে জানায় অভিবান্তু নামের এক ব্লগার দাবি করেন ফেসবুকের একটি অ্যাকাউন্ট হ্যাক করা তার জন্য খুবই সাধারণ ব্যাপার। ভেরিফাই করা নয়, এমন অ্যাকাউন্ট হ্যাক করা নাকি বিস্ময়করভাবে সহজ। আপনি যখন ফেসবুকে নতুন একটি আইডি খোলেন তখন যেই ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করা হয় সেখানে ভেরিফাই করার জন্য একটি ইমেল পাঠায় ফেসবুক। ওই ইমেলে গিয়ে ফেসবুকের লিঙ্কে ক্লিক করে 5 অঙ্কের কোডটি ব্যবহার না করা পর্যন্ত নতুন খোলা ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই হয় না। অভিবান্ধু নামের ওই ব্লগার এমন একটি প্রোগ্রাম বানিয়েছেন যা ওই 5 অঙ্কের নম্বরটি বের করে ফেলতে পারে মাত্র 15 মিনিটে। ব্লগারের এই লেখাটির পর টনক নড়েছে ফেসবুকের। 8 ঘন্টার মধ্যে ফেসবুক জানায় তারা বিষয়টি তদারকি করছে। 3 দিনের মধ্যে সমস্যার সমাধান করে তারা। অভিবান্ধুকে ধন্যবাদ জানিয়ে বড় অঙ্কের উপহার পাঠায় ফেসবুক। ফেসবুক ব্যবহার করতে গিয়ে যারা হয়রানির শিকার হচ্ছেন তাদের সহায়তার জন্য বেসরকারিভাবে কাজ করছে বাংলাদেশ কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিডি সার্ট নামের এই সংগঠনের কম্পিউটার ফরেন্সিক বিভাগের ম্যানেজার মোহাম্মদ ফখরুল আলম পাপ্পু বলেন,
সাইবার সিকিউরিটির যে ধরনের ইনসিডেন্ট গুলো হয় এর মধ্যে আপনার ফেসবুকের ইনসিডেন্ট আসে, মেইলের স্প্যাম মেইল বা থ্রেড মেইল টাইপের অনেক কিছু মেইলের কিছু ইনসিডেন্ট আসে, ওয়েবসাইট হ্যাকিং, আর ব্যাংকের বা ইন্টারনেট ব্যাংকিং এর যেগুলো হয় এগুলো আমাদের দেশে প্রবণতাটা অনেক কম। কম ইন এ সেন্স হচ্ছে অনেক ব্যাংকে আসলে ইন্টারনেট ব্যাংকিং এখন ওইভাবে ফুল ফেস যেতে পারে নাই, আর যেটা হয় আপনার ওইভাবে নো হাউটাও মানুষের অনেক কম। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা পাই হচ্ছে অ্যাবিউজমেন্ট। অ্যাবিউজমেন্ট হচ্ছে আপনার ফেসবুকে হয়তো কোনো একটা কারো ছবি তার অবর্তমানে তুলে ওখানে আজে বাজে কমেন্টস করা, ঠিক আছে। ছবিটা হয়তো নর্মাল, দেখা গেলো একটা ফিমেল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোনো একটা ক্রাউডেড জায়গায়, তার একটা ছবি তুললো, তুলে আবার পাশে যে কমেন্টস গুলো যে বা যে গল্পগুলো লেখা এগুলো দেখা গেলো খুব নোংরা ভাষায় গল্পগুলো লেখা আর কি। এই ধরনের অ্যাবিউজমেন্ট আমরা প্রচুর পাই, ঠিক আছে। বাট আমাদের অ্যাক্টিভিটি যেটা হচ্ছে আমরা বিডি সার্ট হিসাবে বেসিক্যালি এখানে কয়েকটা লেয়ার্ড অর্গানাইজেশন আছে বাংলাদেশে, আমরা বিডি সার্ট অপারেশন করি অপারেট করি। এর উপরে যেটা আছে এপি সার্ট একটা আছে, এশিয়া প্যাসিফিক নেট কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সো এই এশিয়া প্যাসিফিকে যতগুলো সার্ট আছে আমরা সবাই ওদের সাথে একটা লিয়াজো মেনটেন করি, এবং সার্ট পুরোটাই একটা ট্রাস্টেড নেটওয়ার্ক। সাইবার সিকিউরিটি যেটা সমস্যা হচ্ছে আপনার যে ক্রাইমটা হয় সেটা তো বর্ডারলেস, আমি বাংলাদেশে বসে ক্রাইম করতেছি বাট ক্রাইমটা আমি করতেছি হয়তো ইন্ডিয়া পাকিস্তান বা জাপানের কোনো একটা জায়গায়। সো এখন জাপানে যে আপনি ক্রাইম করলেন বা ওর একটা সাইট আপনি হ্যাক করলেন, জাপান আসলে কার সাথে যোগাযোগ করবে, সে তো আর বাংলাদেশে কার কাছে যাবে। সো এই সার্টের কনসেপ্টটা হচ্ছে যে এপিসার্ট অ্যাজ এ আমরা মেম্বার অফ এপিসার্ট, সে দেখবে যে আচ্ছা এটার আইপিটা যে সোর্সটা এটা হচ্ছে বাংলাদেশ থেকে তার ওয়েবসাইটটা ডিফেস করা হয়েছে বা হ্যাক করা হয়েছে। আমরা এজ এ ট্রাস্টেড কন্ট্যাক্ট পার্সন হিসেবে জেপি স্যার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যে এই আইপি এই সময়টায় আমাদের এই একটা ওয়েবসাইট তোমাদের হ্যাক করা হয়েছে বা আমার এই ইন্টারনেট ব্যাংকিং এ হ্যাক করেছে বা আমার এই ওয়েব সার্ভারটাকে হ্যাক করা হয়েছে। সো ওরা আমাদেরকে ইনফরমেশন গুলা দেয়, আমরা তখন এজ এ লোকাল আমরা ওই তো জানি যে এই আইপিটা কার, এখানে আমাদের নিজস্ব কিছু নো হাও আছে জানাশোনা আছে ইন্ডাস্ট্রিতে, আমরা ওনাদের সাথে যোগাযোগ করে এগুলো রিজলভ করার একটা ট্রাই করি। এটা হচ্ছে পুরো চেইন, এবং ভাইস ভার্সা রাশিয়া থেকে যদি কোনো একটা হ্যাকিং হয় ইন্ডিয়া থেকে হয় আমাদের সাথে একটা কোলাবোরেশন আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি যে তোমার এই আইপি থেকে হচ্ছে। বাট মোস্ট অফ দ্য কেসে যে আমরা যে সাইবার হ্যাকিং দেখি বা অনেক সময় ছোটখাটো অনেক গ্রুপ আছে যারা বলে যে সাইবার ওয়ার হিসেবে নিজেদেরকে ডিফাইন করে, এগুলো মোস্টলি হয় ইন্ডিভিজুয়ালস, তারা যেটা করে ওই নিজেরাই কিছু সাইট স্ক্যান করে করে ওগুলো হ্যাক করার চেষ্টা করে আর কি। সো ওইসব ক্ষেত্রে যেটা সমস্যা হয় ওইসব ক্ষেত্রে আসলে কোলাবোরেশনটা ওইভাবে কাজ করে না, কাজ করে না ইন এ সেন্স কারণ আমরা তো একটা ট্রাস্টেড নেটওয়ার্ক ওইভাবে। আর সিকিউরিটিতে যে সমস্যা হচ্ছে অনেকে সিকিউরিটিটাকে ডিসক্লোজ করতে চায় না, সে আপনাকে মনে হয় কোনো ব্যাংক বলবে যে আমার ইন্টারনেট ব্যাংকিং হ্যাক হয়েছে, এটা কিন্তু তার একটা বড় রেপুটেশনের ইস্যু, সে হ্যাক হলেও কিন্তু সে বলে না, বা তার ক্রেডিট কার্ডের ডিসপিউট হলেও কিন্তু সে কখনো বলতে চায় না যেমন। সো এই জায়গায় একটা বড় গ্যাপ, এই জন্য হয় কি অনেক ইনসিডেন্ট আমরা আসলে জানি না, বা কোন একটা ফিমেলের কোন একটা ছবি নিয়ে একটা একটা বাজে মন্তব্য করালো সে হয়তো শাই ফিল করে ওইটা আবার কারোর সাথে ডিসক্লোজ করতে, সে আসলে কার কাছে যাবে, এই জিনিসগুলোতে একটা বড় গ্যাপ থাকে। এই জন্য সিকিউরিটিতে যেটা সমস্যা হচ্ছে যে এই গ্যাপটা বেশি থাকার কারণে সব ইস্যুগুলো আসলে রিজলভ করা সম্ভব হয় না।
প্রতিদিন আসলে আপনারা কি পরিমাণ এরকম অবজেকশন আপনারা পান?
প্রতিদিন বলা তো মুশকিল, বাট উইকলি আমরা 15-20 মতো আমরা অ্যাবিউজমেন্টের রিপোর্ট পাই ফেসবুকে স্পেসিফিকলি। আর এছাড়া স্প্যামিং এর প্রচুর আসে যে স্প্যাম মেইল পাঠানো হয়েছে, বা আরো অনেক টেকনিক্যাল অনেক কিছু আছে যে ওপেন রিজলভার বলে বা ডিএনএস সার্ভার হ্যাকিং এর ইস্যু থাকে। সো সবকিছু মিলে আপনি যদি ইনসিডেন্ট ধরেন ইন্ডিভিজুয়াল মান্থলি আমরা 50-60 ইন্ডিভিজুয়াল ইনসিডেন্ট পাই।
আচ্ছা আরেকটা কথা, যে সার্টের মানে কতগুলো মেম্বার বর্তমানে আছে, যেমন আপনি বলছেন জাপানে আছে ইন্ডিয়াতে আছে, এরকম কতগুলো প্রত্যেকটা দেশে কি আছে?
এরকম মোটামুটি সবারই আছে। আমাদের একটা সাইট আছে www.bdcert.org, ওখানে গিয়ে আমাদের একটা ফর্ম আছে, ওই ফর্মে ওনার ইনসিডেন্ট গুলো বলে সাবমিট দিলে ওই রিপোর্টটা আমরা পাই, বা incident@bdcert.org incident@bdcert.org এই মেইলে যদি তার ইনসিডেন্টটা জানাই আমরা তখন ওইটা ব্যাপারে আমরা নেক্সট পদক্ষেপটা নিই। আমরা ভলেন্টিয়ার বেসিসে পুরোপুরি করছি, আমাদের এখানে ভলেন্টিয়ার মেম্বার রাফলি 12-15 জনের মতো আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, টেলকো থেকে আছে, ISP থেকে আছে, ব্যাংক থেকে আছে। সো আমরা 12-15 জন ভলেন্টিয়ারে কাজ করি। সো টাইম ফ্রেম যদি বলেন, ওইভাবে স্পেসিফিক কোনো 9-to-6 আমাদের কোনো অফিস আওয়ার নেই, যেহেতু আমাদের স্পেসিফিক কোনো অফিস নেই। বাট আমরা যেটা করি, থ্রু মেইল বা থ্রু SMS যদি আসে বা ওয়েবে যদি কেউ আমাদের রিপোর্ট দেয়, আমরা চেষ্টা করি উইদিন আ টাইম ফ্রেম এটার রেজলিউশনে আসার জন্য।
সরকারিভাবে এরকম কোনো পদক্ষেপ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা?
সরকারিভাবে একটা নেওয়া হচ্ছে BDCCERT, CSIRT নামে, বাট ওটার অ্যাক্টিভিটি ইনিশিয়ালে ছিল, বাট লাস্ট কাপল অফ ইয়ার আমরা ওইটার খুব একটা অ্যাক্টিভিটি ভাবে দেখতে পাই না। ওনাদের অ্যাক্টিভিটিটা অনেকটা আপনার গভর্নমেন্ট স্পেসিফিক, সো ওনারা মোর ফোকাস অন গভর্নমেন্টের যদি কোনো স্পেসিফিক সাইট হ্যাক হয়, কোনো মন্ত্রণালয়ের সাইট যদি বা কোনো একটা ডিস্ট্রিক্ট লেভেলের বা কোনো একটা ইয়ার যদি সাইট হ্যাক হয়, তখন ওনারা কিছুটা এফোর্ট দেয়, বাট আদার দেন দ্যাট ওনাদের অ্যাক্টিভিটিটা খুবই সীমিত এখন পর্যন্ত।
আচ্ছা, এই যে সাইবার ক্রাইম, এই ক্রাইমটা ফিনান্সিয়ালি এবং কারো ব্যক্তিগত কতটা ক্ষতি করতে পারে,
এটা আসলে কোয়ান্টিফাই করাটা তো খুব মুশকিল। এখন ফাইন্যান্সিয়ালি আপনি কোয়ান্টিফাই করতে পারেন যদি আপনার স্পেসিফিক কোনো ইন্টারনেট ব্যাংকিং বা আপনার ক্রেডিট, সে আপনার ক্রেডিট কার্ড হ্যাক হলো, আপনার কাছে $10,000 চলে গেলো, আপনি ইজিলি কোয়ান্টিফাই করতে পারেন যে আমার $10,000। বাট রেপুটেশন, মানুষের ইমেজ, বা একটা এক্সাম্পল আমাদের ধরেন PMO.gov.bd প্রাইম মিনিস্টারের যে সাইট, ওইটা যদি হ্যাক হয় বা ডাউন থাকে, এটা রেপুটেশন কিন্তু অনেক বেশি, এটা আমার নেশন ওয়াইড একটা ইম্প্যাক্ট। এটা তো আমি আসলে এভাবে ফাইন্যান্সিয়ালি এটাকে কোয়ান্টিফাই করাটা খুব মুশকিল হবে। সো মোস্ট অফ দ্য কেসেস স্টিল নাও আমরা যে ধরনের ইনসিডেন্টগুলো পাই, ম্যাক্সিমাম হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালি আমরা ওইভাবে আসলে এটাকে অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করতে পারি না, বাট রেপুটেশন যদি ধরেন এটা অনেক অনেক বড় একটা ইফেক্ট।
আচ্ছা, ICT অ্যাক্ট নামে একটা অ্যাক্ট হয়েছে, তো এটা নিয়ে আপনার কি মন্তব্য? এটা নিয়ে অনেক তুমুল ঝড় উঠেছে, মানে অনেক বিতর্ক, কিন্তু এটার ব্যাপারটা কতটুকু, মানে যারা ইন্টারনেট ইউজার তাদের জন্য কতটুকু রিলায়েবল?
এখানে অনেকটা আপনার গ্যাপ আছে, গ্যাপ আছে ইন এ সেন্স হচ্ছে যে ICT একটা তো অনেক বড় জিনিস। আমরা আসলে মেইনলি যদি শুধু সাইবার ক্রাইম বা সাইবার লয়ের স্পেসিফিক পার্টটা ধরি, পোর্শনটা খুব কম, ঠিক আছে, এবং এখান থেকে বের হয়ে আসার উপায় অনেক আছে। আর মোস্ট অফ দ্য কেসেস আপনার এটাকে ইজিলি কোয়ান্টিফাই করাটা খুব মুশকিল, কারণ ওই আপনি যদি স্পেসিফিক ল ধরেন, ওই লতে যে পরিমাণ পেনাল্টি বা ক্লজ দেওয়া হচ্ছে এগুলো আপনার অনেকটা মিস ইউজ হতে পারে। যেমন ICT একটা ল, অনেকটা এরকম একটা ল আছে যে আপনার কার যদি ডেটা ব্রিচ করেন বা মেইলে যদি থ্রেড দেন, এটার জন্য আপনার একটা সার্টেন পরিমাণ পেনাল্টি হবে এবং এত বছরের জেল হবে, স্পেসিফিক টার্মটা আমার মনে নেই। বাট সমস্যা হচ্ছে এটাকে মিস ইউজ করার, সে আপনি এখন ইন্টেনশনালি আমার নামে একটা কমপ্লেন করলেন যে আমি আপনাকে সাইবার একটা ধরনের থ্রেড দিয়েছি বা আপনার ডেটা ব্রিচ করেছি। এটা আসলে প্রুফ করার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি, লয়ার বলেন, জাজ বলেন, ওনাদের নো হাউ এর কিন্তু একটা বড় গ্যাপ আছে। আমি যখন এটা কোর্টে যাব বা একটা জাজের কাছে যাব, উনি কতটুকু এটাকে বুঝে একটা রেজুলেশন আসতে পারবেন? সো এখানে একটা নলেজের একটা বড় গ্যাপ আছে, এবং ICT একটে যেটা আছে এই জিনিসটা মিস ইউজ করার প্রচুর স্কোপ আছে।
আরেকটা বিষয় যে এই আমরা দেখি প্রায় ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে বলে ক্লিক করলে টাকা পাওয়া যায় বা বিভিন্ন, এই বিষয়টা আসলে কতটুকু সত্য?
এটা আসলে একটা হাইপ টাইপের জিনিস। এটা হয় কি, যেটা হচ্ছে যে কিছু আছে যেমন গুগল অ্যানালিটিক্স বা এর কিছু আছে যে আপনার অ্যাড দিয়ে আপনি কিছু রেভিনিউ করতে পারবেন। আপনি গুগলে সাবস্ক্রাইব করলে ওর অ্যাডগুলো যদি আপনার পেজে আসে, ওখানে যদি কেউ ক্লিক করে, ওইটার এগেন্স্ট আপনি পাবেন। বাট ফেসবুকে ক্লিক বা ইয়াতে ক্লিক, এগুলো আসলে ওইভাবে রিলায়েবল না। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় আপনার 90-95% যারা দেয় সবই হচ্ছে ফ্রড। সো আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ক্লিক করাবে এবং আপনাকে দেখাবে যে আপনি $10-20 কিছু একটা পেলেন, বাট এরপরে দেখা গেলেন যে ওই অর্গানাইজেশনটার কোনো আসলে অস্তিত্ব নেই। এটা আমার মনে হয় বাংলাদেশে কয়েকটা এক্সাম্পল ছিল, কয়েকটা অর্গানাইজেশন যারা এখন ক্লিকের ব্যবসা করতো, পরবর্তীতে ওইখানে অনেকে ইনিশিয়াল একটা টাকা দিয়ে মেম্বারশিপ হয়, ওই ওইখানে আপনাকে আপনার একটা অফিস আওয়ারের মধ্যে গিয়ে আপনাকে ওদের সাইটে ক্লিক করতে হয়, বাট এন্ড অফ দ্য ডে যেটা দেখা গেলো ওটা পুরোটাই আসলে ফেক একটা অর্গানাইজেশন।
আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যে ফেক এরকম একটা অর্গানাইজেশন, কিন্তু আমরা যারা ইন্টারনেট ইউজার তারা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ভিক্টিমাইজ হচ্ছি বা কোনো না কোনো ভাবে প্রতারিত হচ্ছি, তা আমরা এই প্রতিকার কোথায় পাবো?
সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমার কাছে মনে হয় টেকনিক্যাল ইস্যুগুলোর চাইতে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নলেজটা, ঠিক আছে, মানে আপনার ইনফরমেশনটা জানা বা বেসিক কয়েকটা জিনিস জানলেই আসলে হয়। আমরা মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় যে অনেকে যদি বলে যে ক্লিক করলে পয়সা, নিজের থেকে একটু জাস্টিফাই করা উচিত যে আদৌ এটা কতটুকু ফিজিবল, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখি না। আমরা হয়তো অনেকটা লোভে পড়েই চিন্তা করে যে না এটাতে ইনভেস্ট করা যেতে পারে। ঠিক আছে, সো আমার কাছে যেটা মনে হয় বেসিক কয়েকটা জিনিস এজ এ ইন্টারনেট ইউজার যদি হয়, যেমন আপনার আপনি যে ছবিগুলো শেয়ার করছেন এটা আপনার কতটুকু প্রাইভেট, সো আমরা সব ছবি কি আসলে আমরা ফেসবুকে শেয়ার করব কিনা, করলেও এটা আসলে কি লেভেলে করব বা কতটুকু বুঝে করবো, ওইটার একটা ব্যাপার আছে। আমরা যে ইমেল চেক করি বা যে ওয়েবসাইটে ব্রাউজ করি, সো বেসিক সিকিউরিটি যে HTTPS সহ যদি ওয়েব পেজ না হয়, এনক্রিপ্টেড যদি না হয় ওয়েব পেজটা, তাহলে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজ্যাকশন করা উচিত না। তাহলে হচ্ছে যে ডাটাগুলো এনক্রিপ্টেড না হলে যে কোনো একজন চাইলে ডাটাগুলো ডিক্রিপ্ট করে ওই ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারে। এই বেসিক কয়েকটা জিনিস প্লাস ইমেলে যে অ্যাটাচমেন্টগুলো আসে, সো ওই অ্যাটাচমেন্টগুলো আমরা যখন ওপেন করব তখন আমাদের একটু দেখা উচিত যে আসলে ট্রাস্টেড কারো যদি কাছ থেকে মেইল না আসে তখন আমরা এটা করা উচিত কিনা। সো এরকম হয়তো আমি একটা রেফারেন্স লিঙ্ক সাইট বলতে পারি, সেটা হচ্ছে stopthinkandconnect.org সাইটটার নাম। বাট এটাকে যেটা বলা হয় যে ইন্টারনেটে কানেক্ট করার আগে আপনাকে স্টপ, আপনাকে থামুন, থিঙ্ক অ্যান্ড কানেক্ট, আগে চিন্তা করুন যে আমি ক্লিক করছি সেটা আসলে ক্লিক করা উচিত কিনা, আমি যে ছবিটা শেয়ার করছি সেই ছবিটা শেয়ার করা উচিত কিনা, দেন আমার কানেক্ট করা উচিত। সো অ্যাজ এ ইন্টারনেট ইউজার আপনি যদি ওয়েবসাইটটাতে যান stopthinkandconnect.org, ওইখানে আপনার ডিটেলস বেস্ট প্র্যাকটিসগুলো বলা আছে। অ্যাজ এ নর্মাল ইউজার লেমেন লেভেলে, অ্যাজ এ এন্ড ইউজার হিসেবে আমার আসলে কি করা উচিত, কি কি বেস্ট প্র্যাকটিস আমার মেনটেন করা উচিত, এবং ইন্টারনেট ইউজার ক্ষেত্রে আমার আসলে আমার লিমিটেশন কি বা কিভাবে আগানো উচিত।
ফেসবুকে যে দেখা যাচ্ছে যে প্রায় এরকম অভিযোগ আসে যে পাসওয়ার্ড চুরি হয়ে যাচ্ছে বা কারো নামে তার একটা অশ্লীল একটা ছবি আপলোড করা হচ্ছে বা বিকৃত ভাবে তার ছবি আপলোড করা হচ্ছে, এই বিষয়ে যে মানে প্রতিকারটা কি, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সে কি কোনো ধারায় মামলা করতে পারে, তার প্রতিকারটা কি সে থানায় অভিযোগটা জানাতে পারে কিনা, এরকম কোনো আইন আছে কিনা?
ফেসবুক বলেন বা গুগল বলেন বা ইউটিউব এর কথাই বলি, আমি যদি একটা ভিডিও আপলোড করি অন্য কারো, এটা আসলে প্রতিকারটা আপনি কি ভাবেন? সো এখানে গভর্নমেন্ট একটা বড় ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে ইন্টার গভর্নমেন্ট বা ইন্টার টেরিটরি যে MOU-টা আছে এটা আমাদের মধ্যে এখনো নাই, ডেটা ইনফরমেশন শেয়ারিং এবং ডেটা আদান প্রদান করার জন্য। এটা যদি হয়ে যায় পরবর্তীতে হয়তো গভর্নমেন্ট ওরকম কোনো একটা সেল করতে পারে বা কোনো একটা বা ওনাদের যে সিসারটা আছে ওটা হয়ে কোনো একটা সলিউশন ওনারা চ্যানেলাইজ করতে পারে, যেখানে অ্যাজ এ ভিকটিম আমি যদি BT সিসারকে যদি আমি নোটিফাই করি উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড ডকুমেন্ট, দেন তারা যদি ওই প্রপার সিকিউর চ্যানেলে ফেসবুকের সাথে কমিউনিকেট করে বা আদার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাথে যোগাযোগ করে, ডেফিনেটলি এটা একটা প্রতিকার পাওয়ার উপায় আছে। বাট টিল নাও আমার কাছে মনে হয় না আপনি কোনো জিডি করতে পারবেন বা ইয়া করতে পারবেন যে আমার ফেসবুক হ্যাকড হয়েছে বা আমার প্রোফাইল হয়েছে, ওইরকম কোনো মেকানিজম টিল নাও আমার জানা নেই।
এত গেল বেসরকারিভাবে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগের কথা, কিন্তু সরকারিভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন 2012 সালের 25 জানুয়ারি সাইবার ক্রাইম প্রতিরোধ গঠন করে, বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম। প্রতিষ্ঠার প্রথম বছরে বেশ কিছু কার্যক্রম চোখে পড়লেও বর্তমানে এই সংগঠনের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না বলে অভিযোগ রয়েছে, অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। কথা হয় বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের সদস্য কাজী মাহমুদুর রহমানের সঙ্গে।
আইনের ক্ষেত্রে বাবা, আইনের কারণে আমরা কোনো কিছু করতে পারতেছি না, আমাদের কোনো অভিযোগ, তবে আমরা ISS যেহেতু আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের আইনের মধ্যে যতটুকু আছে, যে ইন্টারনেট সেফটি সলিউশন নামে একটা টেন্ডার ইয়ে দিয়েছি, সেটা যদি আমরা ISS টা ক্রয় করতে পারি, সেটা প্রসিডিউর চলতেছে, উইদিন সিক্স মান্থের মধ্যে সেটা যদি এস্টাবলিশ হয়ে যায়, তাহলে এই যে ফেসবুক তারপরে যে ইউটিউবের স্পেসিফিক লিঙ্ক গুলো সেগুলো আমরা মানে বন্ধ করতে সামর্থ্য হবো।
যুক্তরাষ্ট্রে স্প্যাম একটি ভয়াবহ সাইবার ক্রাইমে পরিণত হয়েছে। স্প্যাম ফিল্টার ছাড়া একজন ইমেল ব্যবহারকারী প্রতিদিন গড়ে প্রায় 70 স্প্যাম মেসেজ পেয়ে থাকেন। 2009 সালে বিখ্যাত অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাক অ্যাপির এক গবেষণায় এ তথ্য পাওয়া যায়। অনেক সময় দেখা যায় প্রোগ্রামাররা অনেক ওয়েবসাইটে অনুপ্রবেশ করে ওয়েবসাইট নষ্ট করে ফেলে বা বিকৃত করে ফেলে, এমনকি সম্পূর্ণ ওয়েবসাইটটিকে গায়েব করে ফেলে। যারা এই কাজ করে তাদেরকেই বলা হয় হ্যাকার, আর তাদের কাজগুলোকে বলা হয় হ্যাকিং। তারা এইসব ওয়েবসাইটে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে সাইটে প্রবেশ করে, যা কিনা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এ সম্পর্কে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের পরিচালক ও চাকরি বিষয়ক ওয়েব পোর্টাল বিরিজবসের সিইও AKM ফাহিম মাসরুর বলেন,
একটা তো হয় যে বিভিন্ন ওয়েবসাইট হ্যাকিং হয়, আর একটা হচ্ছে তো কারো পার্সোনাল অ্যাকাউন্ট, লাইক পার্টিকুলার ফেসবুক অ্যাকাউন্ট বা এইসব অ্যাকাউন্ট হ্যাকিং হয়। তো এটা কারণ মানুষের যেটা হয় যে অনেক সময় অনেক ইমেল হ্যাকিং হয়, তো এটা ধরেন মানুষ এটা যত না বেশি আর্থিক তার থেকে বেশি আসলে একটা সোশ্যাল সমস্যা এখনো বাংলাদেশে, বিদেশে অফকোর্স সোশ্যাল এবং আর্থিক দুইটাই, তো বাট আমার কাছে হ্যাকিং এর সবচেয়ে বড় মানে দুর্বল জায়গা সেটা হচ্ছে, একটা হচ্ছে লোকজন অ্যাওয়ার না কি করে নিজেদের অ্যাকাউন্ট গুলোকে মানে ঠিক করে মেনটেন করতে হয়। অনেকে যেমন পাসওয়ার্ড খুব ইজি পাসওয়ার্ড দিয়ে রাখে, লাইক 1234 টাইপের পাসওয়ার্ড দিয়ে রাখে, তো এটা একটা বড় সমস্যা, লোকজনকে আসলে অ্যাওয়ার করতে হবে। আর একটা হচ্ছে যে কোন টাইপের ইনফরমেশন কোথায় রাখতে হবে সেটা অনেক ক্ষেত্রে অনেক লোকে জানে, তো এটা একটা বড় ব্যাপার। তো আরেকটা হচ্ছে আমাদের দেশে যে আইন আছে হ্যাকিং এর বিরুদ্ধে যে যথেষ্ট কঠিন আইন আছে, কিন্তু ওই আইনগুলো যে ইমপ্লিমেন্ট করবে পুলিশ বা কোর্ট তারাও আসলে এই ব্যাপারগুলো সম্বন্ধে জানে না।
বাংলাদেশে যে আমরা যে মানে অনলাইন বা অফলাইন এইভাবে যে হ্যাকিং এর যে মুখে কতটা ঝুঁকিতে আছে?
অফকোর্স ঝুঁকি তো আছেই, ঝুঁকি আছে, ঝুঁকি আরো বাড়বে যখন আমাদের অনলাইন ট্রানজাকশন বা ই কমার্স এগুলি অনেক বাড়বে। তো এটার জন্য আবার সারা ওয়ার্ল্ডেই তো এটা আছে, এই জন্য এগুলো থেমে নাই। তো এটার জন্য আসলে অনেক সচেতনতা যেমন তৈরি দরকার আছে, কিছু পলিসিও দরকার আছে।
আচ্ছা, হ্যাকিং প্রতিরোধের জন্য কি এমনিতে কোন সফটওয়্যার, বিশেষ সফটওয়্যার আছে?
এটা থাকেই, ধরেন আপনি আপনার কম্পিউটারে যাতে হ্যাক না হয় এরকম তো কিছু মানে ব্যবস্থা নেওয়াই যায়। তারপরেও হ্যাকিং হতে পারে, মানে বিভিন্ন ধরনের একটা আইটি কোম্পানি, আইটি কোম্পানি তার বিভিন্ন ফায়ার ওয়াল বা এইসব ব্যাপারগুলো থাকে, আইএসপিরাও বিভিন্ন ফায়ার ওয়াল বা এগুলো দিয়ে হ্যাকিং প্রতিরোধ করে। মানে টেকনোলজিক্যালি হ্যাকিং আটকানো মানে হ্যাকিং কমানোর উপায় আছে, কিন্তু 100% হ্যাকিং আসলে কখনো কমাতে পারবে না, এটার জন্য সচেতনতা দরকার।
জি, এমনিতে আপনারা হ্যাকিং প্রতিরোধের জন্য বা হ্যাকিং সচেতনতার জন্য কোনো কার্যক্রম?
তো সাইবার সিকিউরিটি দিয়ে প্রায় বিভিন্ন সেমিনার টেমিনার করা হয়। আমরা যেমন আগামী 7 তারিখে একটা সেমিনার করতেছি ডিজিটাল ওয়ার্ল্ডে, ডিজিটাল ওয়ার্ল্ড একটা ইভেন্ট হবে বড় বেসিস এবং সরকারের উদ্যোগে, ওখানে DICC মানে বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার।
অ্যাকশন গেম বর্তমানে আরেক ভয়ঙ্কর সাইবার অপরাধে পরিণত হয়েছে। অ্যাকশন গেমের মাধ্যমে বর্তমানে ব্যাপকভাবে হত্যাযজ্ঞ সংগঠিত হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ঙ্কর সব হত্যাযজ্ঞের পেছনে মূলত অ্যাকশন গেমই দায়ী। 50 জন ছাত্র শিক্ষক হত্যাকারী লুই মেরোকে জিজ্ঞাসা করা হলে সে সরাসরি উত্তর দেয়, আমি শুধুমাত্র আমার কম্পিউটারের গেমসের প্র্যাকটিস করেছি। এছাড়াও ভিডিও ব্ল্যাকমেল, প্রতারণা, ছবির সাথে নগ্ন ছবি যোগ করে দিয়ে চরিত্র হরণের চেষ্টা, চাঁদাবাজি সহ নানা ধরনের ছোটখাটো সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে April 2014 পর্যন্ত দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 12 কোটি। এর একটি বড় অংশ কোনো না কোনোভাবে ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার এটি একটি অন্যতম কারণ বলে সংশ্লিষ্টরা মনে করেন। এর বাইরে দেশে ডিজিটাল ডিভাইস ব্যবহারকারী বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে পর্নোগ্রাফি। বর্তমানে পর্নোগ্রাফির করাল থাবা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, ব্লুটুথ, পেনড্রাইভ হয়ে কম্পিউটার থেকে সেলফোনে। দেশে পর্নোগ্রাফির বাজার ধরতে এক শ্রেণীর পেশাজীবী সাইবার অপরাধী যেমন তৈরি হয়েছে, তেমনি প্রযুক্তির সহজলভ্যতায় সাধারণও জড়িয়ে পড়েছে পর্নোগ্রাফিতে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে সবচেয়ে বেশি সাইবার ক্রাইম সংঘটিত হয় পর্নোসাইট ও পর্নোগ্রাফির মাধ্যমে। সাইবার অপরাধ দমনে বাংলাদেশে বেশ কিছু আইন আছে, এর মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন 2001, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, যা পরে 2013 সালে সংশোধন করা হয়। এছাড়াও পর্নোগ্রাফি আইন 2012 অন্যতম, 28 ফেব্রুয়ারি 2012 পর্নোগ্রাফি আইনটি পাশ হয়। এই আইনে পর্নোগ্রাফি তৈরির অপরাধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের বিধান আছে।
চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। তারেক আহমেদের প্রতিবেদন শুনছিলাম সাইবার ক্রাইম নিয়ে, হ্যাকিং নিয়ে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন অন্ধকারের গল্পের প্রযোজক সাদেক সামি, কেমন আছেন?
যেমন থাকি আর কি, এক সপ্তাহের যে আমাদের যে প্রযোজনা এবং যে টিমটার যে কাজ সেটা শেষে প্রচন্ড ক্লান্ত, তারপর আজকে এরকম একটা প্রোডাকশন আমরা চেষ্টা করেছি লিসেনারদের জন্য।
আজকে আমাদের সঙ্গে একজন হ্যাকার থাকবেন যার ছদ্মনাম ডার্ক নাইন, এবং তিনি আমাদেরকে শোনাবেন তার অন্ধকার জীবনের গল্প, কিভাবে হ্যাকিং হয়, কিভাবে হ্যাক করা হয়, কি কি হ্যাক করা হয় এবং কিভাবে সেটা সলিউশন করা হয়, অনেক কিছু আমরা জানবো যা আমরা এর আগে হয়তো বা কখনোই শুনিনি। ওয়েল, আমাদের সঙ্গে আজকে ডার্ক নাইন, হ্যালো।
হ্যালো,
কেমন আছেন?
জি, ভালো আছি,
থ্যাংকস আজকে আসবার জন্য অন্ধকারের গল্পে।
ধন্যবাদ ইনভাইট করার জন্য।
আজকে আমরা কি কি শুনবো আপনার কাছ থেকে?
আজকে বেসিক্যালি হ্যাকিংটা কি, কি ধরনের হ্যাকিং হয়, বাংলাদেশে কবে থেকে হ্যাকিং শুরু হলো এবং কিছু ঘটনা ইন্টেনশনটা কি থাকে হ্যাকারদের, সাইবার সিকিউরিটি নিয়ে এবং বাংলাদেশ সরকার কি করলো সাইবার ওয়ার,
দেশের বাইরে কিভাবে হ্যাকিং হয় সবকিছু আমরা জানবো,
বিভিন্ন দেশের ভিতরে যে সাইবার ওয়ার থাক হয়।
সাইবার একটা ব্যাপার আমি কিন্তু আপনিও নিশ্চয় একমত হবেন যে যারা হ্যাকার তারা কিন্তু মোস্ট ট্যালেন্টেড।
এক্স্যাক্টলি, এবং এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে বলেই হয়তো বা আমরা জিনিসটা একটু অন্যভাবে নিই যে হ্যাকার মানে হয়তো বা দুর্দর্শ কেউ বা খুব অপরাধী, কিন্তু তা কিন্তু মানে ব্যাপারটা হলো যে ডোমিনেট করা, যে আমরা খুব সাধারণ চোখে সাদা চোখে যেটা দেখি যে নর্মাল একটা ওয়েবসাইট যদি যেটা করা হচ্ছে এবং সেটাকে ডোমিনেট করে তারা পুরো সেটাকে পুরো নিরাপত্তা বলয়টা তারা ভেঙে দিচ্ছে। এবং আমি কিন্তু অনেক হয়তোবা বুঝতে হয়তোবা কষ্ট হচ্ছে যে এই যে সাইবার হ্যাকিং মানে এই বিষয়টা আসলে অনেক অনেক বিস্তৃত, এবং তাদেরকে খুব ছোট করে যদি আমি বলতে চাই যে আপনারা যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা আপনারা অনেকে এখন মোবাইল ব্যাংকিং এ আপনারা অভ্যস্ত, যেমন বিকাশ আমরা বলতে পারি, এমক্যাশ, আপনারা কিন্তু মোবাইলে ব্যাংকিং করছেন, এই ব্যাংকিং গুলো কিন্তু ইউক্যাশ, এক্স্যাক্টলি, এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো হ্যাক হয়ে যেতে পারে। হ্যাক মানে জিনিসটা হলো যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে এবং সেই টাকাটা কিন্তু যে কেউ খুব সহজে কিন্তু ট্রান্সফার করে ফেলতে পারে, এটা তখনই সম্ভব যদি প্রোটেকশনটা খুব ভালোভাবে না হয় শক্ত, তখন যদি এই প্রোটেকশনটা যদি খুব শক্ত থাকে তখন কিন্তু এটা সম্ভব না। এবং আই থিঙ্ক সো যে আমাদের এখন যারা আছেন তারা কিন্তু এই অপারেটররা তারা কিন্তু খুবই এবং তাদের প্রোটেকশনগুলো কিন্তু তারা খুব ভালোভাবে করছেন, এবং সবকিছু কিন্তু শেষ না, এরপরে কিন্তু প্রোটেকশনের আরো ভালো থাকেন। আমাদের যারা মোস্ট ট্যালেন্টেড যারা হ্যাকার আছেন তারা আসলে এই কাজটি করেন, এবং এই ট্যালেন্টেড এই হ্যাকারদের কিন্তু বাইরের কান্ট্রিতে তাদের কিন্তু আসলে লালন পালন করা হয় এবং তারা কিভাবে করেন বিভিন্ন কম্পিটিশন আছে। আমরা চেষ্টা করবো আমাদের যিনি আজকের গেস্ট তার কাছ থেকে জানার জন্য। আমি খুব সহজে বলতে চাই যে আজকের প্রোগ্রামের থিমটা হলো যে হ্যাকিং নিয়ে, এই হ্যাকিংটা আমাদের একদম ধরা ছোঁয়ার কাছেই, যেমন মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট লেনদেন, আপনি যে লেনদেন করছেন মানে ভার্চুয়াল দুনিয়াতে, আপনি আগে আগে কি হতো যে চেকে আমরা জাস্ট সাইন করে টাকাটা তুলে ফেলতাম, কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু এখন অনলাইন অনলাইন বলতে আমাদের কিন্তু একটা কার্ড হচ্ছে, আমরা ব্যাংকে সেটা পুশ করছি, একটা নাম্বার আমরা দিচ্ছি এবং টাকাটা কিন্তু বের হয়ে আসছে। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারে কিন্তু একটা সফটওয়্যার ইউজ হচ্ছে এবং এই সফটওয়্যারটা কিন্তু হ্যাকাররা কি করে এই সফটওয়্যারটা আপনার যে আপনার যে পাসওয়ার্ড বা আপনার যে কার্ডটা সে তারা নকল করে এবং তখন কিন্তু অ্যাকাউন্টটা ট্রান্সফার করে ফেলে, টাকাটা নিয়ে ফেলে। এটি আসলে মূল ব্যাপার আজকে। এবং এর বাইরে আছে যে ওয়েবসাইট হ্যাকিং, বিভিন্ন আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যেগুলো থাকে কি বিভিন্ন তথ্য থাকে বিভিন্ন কোম্পানি হোক সেটা, সেই তথ্যগুলো তারা হ্যাক করে এবং তথ্যগুলো প্রপার ওয়েতে যখন একটা ওয়েবসাইট থাকে এবং সেই প্রপার ওয়েতে তারা ভেঙে দেয়, মানে সেখানে সেই ওয়েবসাইটে যেই তথ্য থাকার কথা সেটা থাকে না। আর টোটাল বিষয়টা আসলে এই ব্যাপারটা খুব জটিল কিছু বিষয় না, আমরা আসলে এই ভার্চুয়াল দুনিয়াতেই বাস করছি এখন বর্তমানে, এইটা নিয়ে আমরা আসলে চলাফেরা করছি। এবং ফেসবুক আমাদের খুবই কাছের একটা বিষয় যে ফেসবুক আমাদের আসলে দিনের অধিকাংশ সময় কিন্তু ফেসবুক নিয়ে কাটে এবং ফেসবুকে পাসওয়ার্ড চুরি, ফেসবুক হ্যাক হওয়া অনেকেই এটার আতঙ্কে থাকেন যে আমার পাসওয়ার্ডটা মানে চুরি হয়ে যায়। এবং আজকে এই টোটাল আমাদের যে সমসাময়িক যে বিষয় আমরা যেগুলো ফেস করছি এই টোটাল এই ভার্চুয়াল দুনিয়াটা নিয়ে আজকে আমরা কথা বলবো, কিভাবে হ্যাকিংটা হয়, কিভাবে আপনার লেনদেনকে কিভাবে ব্লক করা হচ্ছে, কিভাবে আপনার লেনদেনটা একজনের আপনার টাকা থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকাটা যে কোনো সময় হাওয়া হয়ে যেতে পারে,
ট্রান্সফার হয়ে যায়,
এই টোটাল বিষয় এবং আপনাদের খুব সমসাময়িক কি একটা বিষয়
এবং আপনারা কি করে আপনারা এখান থেকে নিজেদেরকে সিকিউর রাখবেন সে বিষয়ে আমরা জানবো আজকে, যেহেতু ডার্ক নাইন একজন হ্যাকার সে নিশ্চয়ই বলে দিতে পারবে যে কিভাবে আমরা সেফ থাকতে পারি। স্টুডিওতে আমরা শুনবো আপনার অন্ধকার জীবনের গল্প, যেমন করে আজকে আমাদের সঙ্গে এসেছে ডার্ক নাইন। বারবার বলছি ডার্ক নাইন এটা তার ছদ্মনাম, নিশ্চয়ই তার একটা সুন্দর নাম রয়েছে, সেই নামটি আমরা খুব সঙ্গত কারণেই আপনাদের সামনে সেটা ওপেন করছি না। আমরা ডার্ক নাইন নামে আজকে জানবো তার কাছ থেকে, তার গল্পগুলি শুনবো কিভাবে হ্যাক করা। আমরা ছোট্ট একটা ব্রেকে যাবো, ব্রেকের পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, চলছে অন্ধকারের গল্প, জুয়েল আছি আপনার সঙ্গে।
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
এখন আপনিও ওএলএক্সের ফ্রি মোবাইল অ্যাপ ডাউনলোড করুন অথবা মোবাইল থেকে ওএলএক্স.com.bd তে গিয়ে আপনার অব্যবহৃত জিনিসের ছবি তুলে ফ্রি অ্যাড পোস্ট করুন। সিম্পল, আপনার ফোনকে বানান সেল ফোন, ওএলএক্স.com.bd বেঁচে দিন।
হে আলী ওই চুলে খেলো যদি বন্ধু হবে, কখনো টেনে কখনো জড়িয়ে তুমি এগিয়ে যাবে, যদি খেলো তবে ডাব আছে তো কোনো ক্ষতি নেই, এলো চুলে তুমি তো হারাবে, লুকোচুরিতে দুষ্টুমিতে থমকে যাবে। আয়না দেখো কত সুন্দর তুমি।
মা, ক্লাস শেষ, রনি আর বনি কলম ফাটিং, ঝাঁচাই ঘাটাস ঝাঁচাই ঘাটাস, গেলাম থামাতে আর অমনি ধাক্কা, ব্যাস খালি আমার গায়ে
চার টাকার দাগ আর কাহিনী এত বড়।
সার্ফ এক্সেল মিনি প্যাক মাত্র চার টাকায়।
Attention please, সম্মানিত ক্রেতা সাধারণকে জানানো যাচ্ছে যে মামা নুডলসের যে কোনো ফ্লেভারের ফ্যামিলি প্যাক কিনে প্রতিটি প্যাকের সাথে বুঝে নিন স্ক্র্যাচ কার্ড আর জিতে নিন থাইল্যান্ড ট্রিপ সহ ল্যাপটপ, ট্যাব, গোল্ড কয়েন এবং আরো অনেক নিশ্চিত পুরস্কার। বিস্তারিত পত্রিকায়।
এমন দেখাচ্ছে যে
বাচ্চাকে মুখেছি, কাপড় এত ময়লা করে না,
বড়রাও কম করে না।
চিন্তা কি সেরা সাবান আছে না?
আপনি তো দেখি আমার মায়ের মতোই কথা বললেন, মা উইল ছাড়া কিচ্ছু বোঝে না।
হ্যাঁ, উইল
হুইলের ব্যাপারটাই আলাদা, গভীর থেকে ময়লা সাফ,
রঙের ক্ষতি করে না।
আর উইলে ধোয়া কাপড়ে দেখেন কেমন ফ্রেশ।
কি এখনো হুইলেই আছেন?
কেন নয়, উইল ছাড়া আমাদের একদিনও কি চলে? উইল তো আমার সংসারেরই একটা অংশ।
কাপড় কাচার সেরা সাবান উইল।
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে। জুয়েল আছি আপনার সঙ্গে, শুনছেন ঢাকা এফএম 90.4, দেশের প্রথম এবং একমাত্র ফুল এইচডি এফএম স্টেশন। 11:07 এই মুহূর্তে আমার স্টুডিও ঘড়িতে সময় এবং আজকে আমরা কথা বলছি সাইবার ক্রাইম নিয়ে। আমরা শুরু করব আমাদের আজকের অন্ধকারের গল্প। অন্ধকারের গল্পে আজকে অন্ধকার জীবনের গল্পে আমাদের সঙ্গে রয়েছেন একজন হ্যাকার, তিনি তার অন্ধকার জীবনের গল্পে গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা বলছি অন্ধকার জীবনের গল্প, আমরা তার কাছ থেকে শুনবো আসলে সত্যি সেটা অন্ধকারের গল্প কিনা। ডার্ক নাইন তার ছদ্মনাম, তার দারুণ একটি নাম রয়েছে, সেই নামটি আমরা সঙ্গত কারণেই সেটা আপনাদের সামনে প্রকাশ করছি না। ডার্ক নাইন নামে তাকে আমরা সম্বোধন করব। ডার্ক নাইনের এইজ কত? মাত্র ২০ বছর। মাত্র ২০ বছর বয়সী একটা ছেলে, মানে কি বলবো, মোস্ট ট্যালেন্টেড একটা ছেলে। সে হ্যাকার, কতদিন ধরে হ্যাকিং এ সঙ্গে জড়িত আছেন?
I started hacking back in 2008 সালে আমি শুরু করি হ্যাকিংটা, বেসিক্যালি নিজেকে প্রোটেক্ট করার জন্য শুরু করা। এরপর 2011 পর্যন্ত খুব করেছি, এরপর অনেকটা কমে এসেছে,
এখন একটু কম। নিজেকে প্রোটেক্ট করতেই আসলে এই বিষয়ের প্রতি আগ্রহ, সেটা আপনি কিভাবে শিখেছেন, হ্যাকিংটা কিভাবে শিখেছেন?
বেসিক্যালি 2008 আমি একটা, তখন বাংলাদেশের মোস্ট প্রবলি থার্ড কি ফোর্থ একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, এটা ফেসবুকের, ফেসবুক টুইটারের পরে, সো আমি বেশ বেশি ইউজ হইতো। তো আমি যখন ফার্স্ট টাইম হ্যাক হলাম ইন্দোনেশিয়ান একটা হ্যাকার টিমের কাছে, আমি নিজেই হ্যাক হয়েছিলাম।
আচ্ছা আচ্ছা।
এবং ওইখান থেকে আমি খুঁজে বের করি যে ওরা কিভাবে আমার সিকিউরিটি বাইপাস করলো, দেন আমি জানতে বুঝতে পারলাম যে ব্যাপারগুলো কি, কিভাবে হ্যাকিং করে, এবং এরপরে বিভিন্ন আর্টিকেল পড়ে, ব্লগ থেকে, ইন্টারনেট থেকে সার্চ করে, গুগল 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 থাকলে আর কিছুই লাগে না, গুগল থেকে খুঁজে। এবং আরো অনেকেই আছে যারা হ্যাকিং করে বাংলাদেশে, অনেক কমিউনিটি আছে, ওদের সাথে কথা বলে সো আমি বিভিন্ন ধরনের নলেজ অ্যাকোয়ার করেছি।
আচ্ছা, আমরা জেনেছি যে অনেক ধরনের হ্যাকার আছে, তিন ক্যাটাগরি হ্যাকার আছে, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, হোয়াইট হ্যাট,
হোয়াইট হ্যাট।
সো এই তিন ক্যাটাগরি সম্বন্ধে আমাদেরকে একটু বলুন।
ওকে, সো হোয়াইট হ্যাট হ্যাকার্সরা যেটা করে সেটা হচ্ছে যে তারা হার্মফুল না, তারা হচ্ছে একটা ওয়েবসাইট অথবা সফটওয়্যারের অথবা একটা একটা সিস্টেমের যে ভালনারেবিলিটি আছে ওগুলো বের করে, বের করে সে কোম্পানিকে জানায় অথবা অথরাইজড পার্সন আছে তাকে জানায় যে আপনার এই সমস্যা আছে, আপনি ফিক্স করেন অথবা, এবং করলে যেটা হয় যে সে একটা থ্যাংক ইউ পাঠায়, তাকে অ্যাকনোলেজমেন্টে দেয়, অ্যাকনোলেজমেন্টে দেয় যে ওয়েবসাইটে থাকে যে সিকিউরিটিতে আমাদের হেল্প করেছে উনি। এরা হচ্ছে ইথিক্যাল হ্যাকার, এরা কোনো মানে কোনো এরা এক ধরনের কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট,
খুবই মানে বন্ধু ভাবাপন্ন মন নিয়ে তারা কাজ করে যে কোনো ওয়েবসাইটে কোনো দুর্বলতা থাকলে সেটা অথরিটিকে জানানো যে আপনার এখানে এখানে সমস্যা, আপনি কাইন্ডলি ঠিক করেন,
এটাই বেসিক্যালি তাদের কাজ।
হোয়াইট হ্যাট
হ্যাকার্স।
আচ্ছা আচ্ছা।
আর ব্ল্যাক হ্যাট হচ্ছে একদম অপোজিট।
আচ্ছা আচ্ছা।
যেটা করবে সে
ক্ষতি করে,
সে দেখবে ফার্স্টে সে ব্ল্যাক হ্যাকার্স এর ভালনারেবিলিটি বের করবে, বের করে সে ইন্টেনশনালি ক্ষতি করার চেষ্টা করবে, খুব মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে, এটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে শুরু করে ব্যাংক লগ ইন, ইভেন ডাটা স্টিল করে এবং ওইটাকে অ্যাবিউজ করার ওই ডাটাকে, অনেক ধরনের হতে পারে। সো ব্ল্যাক হ্যাট হচ্ছে যে একদম হোয়াইট একদম অপোজিট, সে জানাবে না, সে জাস্ট তার নিজের পার্সোনাল গেইনের জন্য সে এই কাজগুলো করবে
এবং লুকিয়ে সে তার কাজগুলো করতে থাকবে,
লুকিয়ে সে তার কাজগুলো করতে থাকবে।
আচ্ছা আচ্ছা।
সে আইডেন্টিটি গোপন রাখবে সব সময়। এবং আর গ্রে হ্যাট যেটা হচ্ছে, এরা অনেকটা দুইটার একটা মাঝামাঝি একটা জায়গা, এরা মোস্ট অফ দ্য টাইম ভালনারেবিলিটি বের করে জানায়, জানানোর পর অনেকটা এরা হচ্ছে যে মানে এর ঠিক নাই, এরা হয়তোবা শখে অনেকে হ্যাকার, সে হয়তোবা শখের বসে একটা ক্ষতি করে বসলো, সে ইন্টেনশনাল না, সে ব্ল্যাক হ্যাট হ্যাকার না, শখের বসে একটা ক্ষতি করে বসলো, সে পুরোপুরি যে ইথিক্যাল হ্যাকার তাও না, আবার সে
অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য। অনেকেই শুধু একটা ব্যাপার নিয়ে এসএমএস করছেন বারবার, সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলবো যে অনেকেই ফেসবুকে অনেক হ্যাকিং এর শিকার হন। সো হ্যাকিং এর শুরুটা জানতে চাই, 2008 যখন ডার্ক নাইন শুরু করলো হ্যাকিং, শুরুর কাজটা কি ছিল?
শুরুর কাজটা ছিল আমার যে সোশ্যাল নেটওয়ার্কটা ছিল সেটা যে ইন্দোনেশিয়ান টিমটা হ্যাক করে, সেই ইন্দোনেশিয়ান যে হ্যাকার টিমটা আছে ওদের ওয়েবসাইটটা হ্যাক করা, আমি জানতাম না। সো অনেক সময় লাগছে ওদের সাইটটা ডিফেন্স করতে, বাট ওরা যেরকম একটা কজ দিয়েছিল আমিও তাদের সাইটে একটা পাল্টা কজ দিয়েছিলাম, বেশি অনেক সময়ের জন্য থাকেনি, বাট আমি তাকে আমার মেসেজটা বুঝতে পারছিলাম যে
আপনি কিভাবে বুঝলেন যে হ্যাক হয়েছে আর কিভাবে আপনি বুঝতে পারলেন যে আপনার ক্ষতিটা কি পরিমাণ ছিল?
আসলে ক্ষতি হয়নি আমার,
জাস্ট ওরা হ্যাক করে দিয়েছে।
ওরা যেটা করছে হচ্ছে ওরা আমার সাইটে ভালনারেবিলিটি ছিল, আমি অনেক অল্প প্রোগ্রামিং স্কিল ছিল, সো তখন আমি আমার অনেক অনেক সমস্যা ছিল, সো তারা আমার প্রবলেমগুলো ঠিক করার জন্যই আমার সাইটটা হ্যাক করেছিল।
আচ্ছা।
সো আমি বরং ওদের কাছে যে গ্রেটফুল যে তারা হ্যাক করার কারণেই আসলে আমি জিনিসপত্রগুলো নিয়ে
কাজ করেছি
দেখেছি,
সিকিউর
করেছি এবং ইভেন অন্য কাউকে সিকিউর করার জন্য যতটুকু হেল্প লাগে করেছি।
আচ্ছা আচ্ছা।
সো ক্ষতি করেনি তারা।
2008 যখন প্রথম শুরু করেছেন আপনার বয়স কত ছিল? 14?
হ্যাঁ, এরকমই।
মাত্র ক্লাস এইটে পড়তেন তখন। ক্লাস এইটে পড়বার সময় আপনি একজন হ্যাকার হয়ে গেলেন, শিখেছেন অনলাইন থেকে বিভিন্ন। আর কোনো কেউ কি ছিল যে বড় ভাই অথবা অন্য কোন বন্ধু কেউ হেল্প করেছিল এমন এই ধরনের?
আসলে নামও জানি না, এরকম অনেক হেল্প করেছে অনেক।
কিভাবে আপনি হেল্প গুলি চাইতেন?
অনেক ফোরাম আছে,
আচ্ছা
ইন্টারনেটে অনেক ফোরাম আছে। আমি যখন কোন একটা জিনিস নিয়ে লিখতাম যে এই এই সিকিউরিটি এরকম, এটা বাইপাস করার সিস্টেম কি, অথবা অথবা গোল ডট নামে একটা জিনিস আছে, ওখান থেকে যখন খুঁজে বের করতাম জিনিসপত্রগুলো, তখন খুঁজে খুঁজে ওই মানুষগুলোকে খুঁজে বের করতাম যারা হ্যাক করেছে তাদের। তখন ফেসবুক তেমন ছিল না, তখন MSN এ চ্যাট হইতো, ইয়াহুতে চ্যাট হইতো, ফ্ল্যাশ চ্যাট ছিল। তো ওইখানে মানুষজন অথবা কেউ আইডেন্টিটি রিভিল করতো না, বাট কখনো যদি জানতে চাইতাম যে আমার এই সাইট, আমি এই প্রবলেমটা হয়েছে, আমি কিভাবে এটা ফিক্স করতে পারি, তখন উনি হ্যাক না করে উনি আমাকে এথিক্যাল হ্যাকার হিসেবে বুঝাতো যে এই জিনিসটা এভাবে ডাটা ভ্যালিডেশন করতে হবে, এটা করতে হবে, তাহলে আর হ্যাক করতে পারবে না। তো অনেক কমিউনিটি মানে হ্যাকিং হ্যাকার কমিউনিটি অনেক হেল্পফুল, শেখানোর জন্য খুব হেল্পফুল, কোনো বাধা নাই।
সেটা আমি জানতে চাইছিলাম যে তারা কি উইলিংলি চেষ্টা করত যে ছেলেটাকে হেল্প করি, আর একে হেল্প করি। তারা কোথায় বাড়ি, কি তাদের নাম, এগুলো কি জানতেন? তারা আমাদের দেশের কিনা না দেশের বাইরের, এগুলো কি জানতেন?
অনেকে দেশের ছিল, অনেকে বাইরের ছিল, বাট অনেকে আবার একদমই টোটালি জানতাম না অনেকে।
আচ্ছা আচ্ছা,
জাস্ট একটা কোড নেম, বাট আমার সাথে হয়তো বা দীর্ঘ এক বছর কথা হয়েছে, আমি জানি না শিখে, এবং সে কখনো আমাকে বলবেও না।
আচ্ছা শিখে,
তো আমি জানিও না সে বাংলা বলে কিনা, অথবা সে কোন দেশের কি, আমি জাস্ট কথা বলে গেছি।
হতেই পারে সে সেনেগাল থেকে আপনার সঙ্গে, হন্ডুরাস থেকে ঘুরছে। সো এই যে একটা, আমার মনে হয় যে এটা একটা অ্যাডিকশন। সো আপনার কি মনে হয় যে হ্যাকিং একটা অ্যাডিকশন?
হ্যাকিং একটা অ্যাডিকশন,
একবার কেউ যদি ঢুকে যায় তার মাথার ভিতরে এটাই ঘুরতে থাকে।
সো তখন কি করে সে, যে নানা ধরনের এক্সপ্লয়েট খুঁজে, অনেক এক্সপ্লয়েট নিয়ে, কেউ আছে যে ভালো দিকে চায়, কেউ এটাকে, কেউ হ্যাকার ওয়াইড হয়, কেউ ব্ল্যাক হ্যাট হয়, কেউ গ্রে হ্যাট হয়।
আচ্ছা,
বাট এক্সপ্লয়েট খুঁজার নেশাটা সবসময় থাকে, ভুল খুঁজে বের করা, কিভাবে একটা সিস্টেম বাইপাস করা যায়, সেটার যে নেশাটা ওইটা সবসময় থাকে। সেই রিকশন কখনো, ইভেন সবসময় কোনো ইনভেনশন হইলেও কি হয় যে একটা ইনভেনশন করার পর একটা ইনভেনশন করি, একটা ইনভেনশন করি। তো এটা এক ধরনের ইনভেনশন, যে একটা প্রোগ্রামার একটা প্রোগ্রাম লিখেছে, সো ওই প্রোগ্রামটা একটা ওয়েতে সে হিজ কারেক্ট, বাট আমি ওইখানে যে বললাম যে ইউ আর নট কারেক্ট, আমি এখানে একটা নতুন থিওরি বলতেছি যে এই এই ওয়েতে তোমার এই সিকিউরিটিটা বাইপাস করা সম্ভব, এবং এইটা হচ্ছে সিস্টেম। সো আমি কিন্তু তার থিওরিকে রং প্রমাণ করলাম, সর্ট অফ এ ইনভেনশন।
আচ্ছা আচ্ছা, পার্সোনাল লাইফে কোনো ঝামেলা হতো কি, যে আপনি যখন খুব ছোট ছিলেন ওই সময়টাতে, ওই সময়টাতে তো এমনিতেই পিসিতে বসলে হয়তো বাসাতে অনেক বকাবকি করা হয়, আমাদের সময় করা হয়েছে পড়ালেখা বাদ দিয়ে কেন পিসিতে সারাদিন, তখন এটা কিভাবে ম্যানেজ করতেন? বাসায় কি বুঝতে পারতো যে আপনি এই ধরনের কাজ করছেন?
না, যেহেতু আমার একটা বেসিক্যালি তখন খুব পপুলার একটা সোশ্যাল নেটওয়ার্ক ছিল।
কি ছিল, আমরা কি নামটা জানতে পারি?
না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে,
নামটা জানানো যাচ্ছে না, বললে চিনবে।
আচ্ছা আচ্ছা,
সবাই মনে করতো আমি এটাই কাজ করতেছি।
আচ্ছা আচ্ছা, সবাই জানতো এটা নিয়ে কাজ করছি,
এটা নিয়ে কাজ করছি,
এর ভিতরে যে আপনি এই ধরনের কাজ করছেন, বাসা কি এখন জানে আপনি এই ধরনের? না,
তেমন একটা না,
জানে না,
না জানে না
একেবারে
একেবারে।
আপনি যে একজন হ্যাকার,
এটা আমি নিজেকে হ্যাকার না ঠিক, আমি সিকিউরিটি এক্সপার্ট,
সিকিউরিটি এক্সপার্ট,
নট হ্যাকার।
বাট আজকে আজকে আপনাকে হ্যাকারই বলবো, কজ আমার বলতে ভালো লাগছে, কজ ইউ আর হ্যাকার, তাই না? দিন শেষে কিন্তু আপনি হ্যাকার হিসেবেই আজকে আমাদের সঙ্গে। হ্যাকিং করতে কি ধরনের সফটওয়্যার লাগে? আচ্ছা আচ্ছা, অনেক কিছুই আমাদের কাছে, অনেকেই প্রশ্ন করা শুরু করেছেন। আচ্ছা, প্রশ্নগুলি পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, আর এই অনুষ্ঠানে যে কোনো মন্তব্য আপনি করতে পারেন 16260 এই নাম্বারে, SMS করে অথবা ফেসবুকে facebook.com/dhakafm90.4 এ লাইক দিয়ে মেম্বার হয়ে যান এবং লিখে ফেলুন আপনার কথাগুলি। আর যদি আসতে চান, ও জি লিখে স্পেস দিয়ে অন্ধকার গল্পে যারা আসতে চান, ও জি স্পেস নাম স্পেস আপনার অ্যাড্রেস স্পেস আপনার ফোন নাম্বারে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। অন্ধকারের গল্পে আজকে আমাদের সঙ্গে একজন হ্যাকার, যিনি বলছেন সিকিউরিটি এক্সপার্ট, অবশ্যই তিনি একজন সিকিউরিটি এক্সপার্ট, এবং সাদা ধূসর অথবা কালো দলে, কোনো দলে আপাতত আমরা ফেলছি না, আমরা তার কাছ থেকে আরো গল্প শুনব। কি কি ধরনের কোন সফটওয়্যার লাগে কিনা অনেকে জিজ্ঞেস করছেন হ্যাক করতে গিয়ে।
হ্যাকিংটা বেসিক্যালি যদি সফটওয়্যার দিয়ে হয়, সেটা আর হ্যাকিং থাকে না, সেটা অনেকটা স্ক্রিপ্ট কিডি বলে তাদেরকে যারা সফটওয়্যার দিয়ে হ্যাকিং করে, ক্র্যাকার বলে অনেকে। তো সফটওয়্যার দিয়ে হয়, আমি আস্তে আস্তে সবগুলা মেথড নিয়ে কথা বলবো যে কিভাবে হ্যাক হয়, কিভাবে আপনার ডাটা আরেকজনের কাছে যায়, আমি ধীরে ধীরে বলবো সবকিছু, সফটওয়্যার নিয়ে বলবো।
অবশ্যই অবশ্যই, আমরা একটু পিছনের দিকে যাই, যখন শুরু করেছেন 2008, এরপরে আস্তে আস্তে শুরু করলেন, এটা একটা এডিকশনের মতো কাজ করা শুরু করলো আপনার, তখন কি আপনার কোন বন্ধু বান্ধব জানাতেন আপনি তাদেরকে যে আমি এই ধরনের কাজ করি আর করছি, করতে চাই?
এটা খুব এক্সাইটেড একটা ব্যাপার যে আমি একটা সাইট এক্সপ্লোর, সাইট একটা এক্সপ্লোর বের করছি। হ্যাঁ, আমি জানতাম, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আমি তাকে জানাতাম এবং ওদের সাথে আইডিয়া শেয়ার করতাম যে এটা করা যেতে পারে, এটা করলে হয়তো বা, তখন তো বেসিক্যালি বুঝতাম না যে জিনিসটা রাইট অর রং,
ডার্ক,
হ্যাঁ এটা ডার্ক, এটা কি ব্ল্যাক হ্যাট হচ্ছে নাকি হোয়াইট হ্যাট হচ্ছে। জিনিসটা অনেকটা এরকম যে বাচ্চারা যেরকম দুষ্টামি করে সর্ট অফ ওইরকম ছিল, বাট হয়তো বা ক্ষতি হইতে পারতো কারো, ব্যাপারটা ছিল, থাকতাম
সবকিছু মজা করে হয়তো শুরু করেছেন। আমরা অনেকেই অনেকেই দেখি, আমাদের বন্ধু বান্ধব অনেকে রয়েছেন যে কারোর ফেসবুকটা হ্যাক করে তাকে লিখে দিল যে পাত্রি চাই, হ্যাঁ এই ধরনের নিছক মজাই, সিম্পল একটা মজা, বাট এটা তো একটা হ্যাকিং এর পর্যায়ে পড়ে, তাই না? একটা সো বাংলাদেশে এখন তো হ্যাকিং অলমোস্ট অনেকেই করছেন, আপনার কি ধারণা কত মানুষ এই হ্যাকিং এর সঙ্গে জড়িত?
অনেক টিম আছে, হ্যাকিং টিম আছে, বাট টিমের থেকে আমি যেটা বলবো ইন্ডিভিজুয়াল অনেক মানুষ,
হ্যাঁ ফ্রিল্যান্স অনেকে কাজ করেন,
অনেক মানুষ অনেকে আছে যে হয়তোবা করে, বাট দুই ধরনের মানুষ আছে, যারা একদম ফ্রিল্যান্স, তারা হচ্ছে যে মানে একদম মার্কেট আছে, এটা একটা হ্যাকিং এর একটা মার্কেট আছে ডার্ক ওয়েব বলে যেটা,
আচ্ছা
একদম ফ্রিল্যান্স।
মার্কেটটা সম্বন্ধে আমাদেরকে একটু বলুন, এই মার্কেটটা কি?
আচ্ছা, যা হচ্ছে যে আমরা যেটা দেখি ইন্টারনেটে, আমরা ইন্টারনেটে কি করি, সকালে উঠে গুগল করি কিছু, তখন গুগলের থেকে একটা লিংক পাই, সেই ইনফরমেশনে সেই ওয়েবসাইটে যাই, বাট এই এই গুগলের বাইরেও একটা ইন্টারনেট আছে, সেটা হচ্ছে যে সেটাকে বলা হয় ডার্ক ইন্টারনেট। সো এটা হয় যেরকম ইন্টারনেটে যেরকম একটা বিশাল অংশ জুড়ে হচ্ছে ডার্ক ইন্টারনেট, সেটা গুগলের সাথে ক্রল করে না, সেই ইনফরমেশন গুলো আসলে গুগলের ভিতরে নেই, গুগল করে আপনি সেই ইনফরমেশন পাবেন না। তো সেইখানে হচ্ছে যে অনেক ডিল হয়, লাইক আপনি ক্রেডিট কার্ড কেনা বেচা হয়, ইভেন ড্রাগ ডিলিং থেকে শুরু করে অনেক বড় বড় ক্রাইম, মার্ডার টাইপের। সো ওই জায়গাটা হচ্ছে যে ডার্কনেট, ডার্কনেট বলে যেটাকে, এবং অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, বাট যে জিনিসটা আপনি খুঁজে পান না সহজে, বাট গুগল করে খুঁজে পাবেন না, অনেক জিনিস আছে যেটা আপনি গুগল করে কখনো খুঁজে পাবেন না,
গুগল হয়তো আমাদের নির্দিষ্ট কিছু দেখাই,
গুগল দেখাবে না সবসময়, যেটা যেটা মানে এই জিনিস যদি পাবলিকের কাছে যায় তাহলে বড় ধরনের ম্যাসিভ কোনো ক্ষতি হইতে পারে, মানুষের জন্য এটা নিয়ে অনেক ধরনের অ্যাবিউজ করতে পারে।
আচ্ছা,
এই ধরনের
ডার্ক ওয়েবের খোঁজ শুধু একজন হ্যাকারই খুঁজে বের করতে পারে, স্বাভাবিক আমরা যারা আছি আমরা খুঁজে বের করতে পারবো না,
মানে খুঁজতে হবে আর কি,
খুঁজে খুঁজে বের করতে হবে,
মানে খুঁজতে হবে। এবং ডার্ক ওয়েব এরকম যে আমরা যেরকম বলি যে একটা লিঙ্ক থেকে যায় একটা লিঙ্ক, আরেকটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে, বাট ডার্ক ওয়েব ওরকম না, আইপি বেসড, অ্যান্ড আপনি একটা ওয়েবসাইট থেকে একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন এবং ব্যাক করে খুঁজে পাবেন না কোথায় গেছেন, বুঝতে পারবেন না, অনেক আনঅর্গানাইজড, বাট ওটা ওইটাই বেসিক্যালি ওই জায়গা থেকেই ডাটা গুলো ছড়াই ছিটায় থাকে, বাট ওইখানে ডিল হয়, ক্রেডিট কার্ড বেচে কেনা হয়, অনেক ওয়েবসাইট আছে সেখানে মানুষ একটা ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড হ্যাক করে আরেকটা ওয়েবসাইটে রাখে, ওইখান থেকে মানুষ আবার
কিনে নেয় সেটা,
আবার ক্রেডিট কার্ড দিয়ে ওইটা কিনে, সো ওই ক্রেডিট কার্ড আবার সেল হয়, সো বিভিন্ন মানে অনেক একটা চেইন চেইন রিঅ্যাকশনের মতো অনেকটা।
আচ্ছা আচ্ছা,
বলবো আস্তে আস্তে সবগুলোই
আমরা একই সঙ্গে শুনতে চাই, আসলে সময় যেহেতু আমাদের খুবই কম, আমরা হয়তো দুই তিন ঘন্টা পারবো না, দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা পুরো ঘটনাগুলি জানতে চাই। আচ্ছা, রানা ঢাকা থেকে এসএমএস করেছেন, অনুষ্ঠান তার খুবই ভালো লাগছে শুনছেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি থ্যাংকস। আচ্ছা, অ্যাবাউট হ্যাকসোর, আমি বুঝতে পারছি না হ্যাকসোর জিনিসটা কি, কেউজন জানতে চেয়েছেন। আচ্ছা, এই বিষয়ে আপনি কিছু বলতে পারছেন না। ওকে, শাকিল লিখেছেন তিনি অনুষ্ঠানটি খুব ভালো লাগছে তার। সুমন লিখেছেন জানতে চাই কিভাবে, আচ্ছা আচ্ছা, কিভাবে জানতে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করা হয় এটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো না, ডার্ক নাইট নিজেও সেটা আপনাদেরকে জানাবে না কিভাবে হয়, কিভাবে করা হয় সেটা অ্যাটলিস্ট আমরা জানতে পারি,
ব্যাপারটা কি হয় সেটা,
ব্যাপারটা কি হয়। ওয়েল, আমরা আসলে জানতে চাই যে বাংলাদেশে কতগুলি এই ধরনের অর্গানাইজেশন আছে, কতগুলি গ্রুপ রয়েছে হ্যাকারদের। আমরা নাম শুনেছি কয়েকটি, সাইবার আর্মি,
সাইবার আর্মি, ব্ল্যাক হ্যাট হ্যাকারস,
ব্ল্যাক হ্যাট হ্যাকারস,
সাইবার একাত্তর, আরো অনেক।
তাদের কাজগুলি কি, এই যে সাইবার আর্মি যারা, তাদের কাজগুলি কি? আমরা কিছুদিন আগেও দেখেছি তারা বিভিন্ন ধরনের কাজ করেছেন, সো আপনার কাছ থেকে আমরা শুনতে চাই।
সো এই হ্যাকাররা বেসিক্যালি যারা, যেমন বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ সাইবার আর্মি কখনো মানে বাংলাদেশের জন্য কোনো ক্ষতি অথবা কখনোই বাংলাদেশের জন্য ক্ষতি, মানে বাংলাদেশের কোনো হ্যাকার টিমই কখনো বাংলাদেশের কোনো ওয়েবসাইটের জন্য ক্ষতি করেনি।
আচ্ছা,
যেটা হয় যখন 2011 এর দিকে মানে এই সাইবার ওয়ার অথবা একটা দেশ আরেকটা দেশের ওয়েবসাইট ডিফেস করা শুরু করলো, মিরর ডিফেস করতেছে, প্রচুর সেল আপলোড করতেছে, তো বাংলাদেশের কেউ কিন্তু করতো না তেমন, বাংলাদেশের কেউই এটা ছিল না। ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার হ্যাকাররা বাংলাদেশের প্রচুর ওয়েবসাইট, বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট ডিফেস করতো, সেল আপলোড করতো প্রতিনিয়ত। তখন ওই যে ফেলানির কাহিনীটা হয়নি, সো যখন বাংলাদেশের সাইবার আর্মি আসলো, বাংলাদেশ সাইবার আর্মি এসে ওরা এই জিনিসটা পেব্যাক করা শুরু করলো এই ফেলানির পর থেকেই, এবং আরো অনেক ছোট ছোট শুরু হল
বিভিন্ন দেশ থেকেই। কিন্তু আমাদের ওয়েবসাইট
এটা অনেকটা ওয়ার্ল্ড ওয়ার যেরকম একটা দেশের সাথে আরেকটা দেশ সাপোর্ট করে, যেমন ইন্ডিয়া বাংলাদেশকে হ্যাক করার আগে চাইনিজ হ্যাকাররা খুব ইন্ডিয়াকে হ্যাক করতো, খুব মানে একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো। তখন যখন বাংলাদেশকে ইন্ডিয়া হ্যাক করা শুরু করলো, ইন্ডিয়ান অনেক প্রচুর বাংলাদেশের ওয়েবসাইট হ্যাক করা শুরু হলো, চায়না আবার বাংলাদেশকে সাপোর্ট করতো।
আচ্ছা,
সেরকম একটা দেশকে সাপোর্ট করে একটা দেশের, তখন বাংলাদেশি হ্যাকাররা হচ্ছে যে বাংলাদেশের ওয়েবসাইট গুলো সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো এবং ইন্ডিয়াকেও পে ব্যাক করা শুরু করলো। এই ওয়ারটা তিনটা স্টেজে হয়। সো থার্ড স্টেজে যে একদম সব দেশের মানে বাংলাদেশের অনেক হ্যাকার অনেক ইন্ডিয়ান বিএসএফ এর ওয়েবসাইট ডাউন করে, এবং অনেক অনেক শুধু ওই ইস্যুটার জন্য না, আরো যে এরপরেও যেটা ইস্যু হয়, যে কোনো ধরনের ইস্যু, কোনো একটা ভুল কিছু হলো, যেমন রিসেন্টলি যে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে ঝামেলাটা হলো, সো ওইটারও রিপ্লাই ব্যাক করেছে বাংলাদেশ একাটা।
আচ্ছা আচ্ছা,
সো কোনো কোনো কজ যদি আসে যেটা বাংলাদেশের বিপক্ষে, সব দেশের সব ধরনের মানুষই তো বাংলাদেশের কথা বলবে। সো হ্যাকাররা, হ্যাকারদের একটা বই আছে যে তারা এরকম একটা দেশের, ইন্ডিয়া আমার কোনো ক্ষতি করলো, ইন্ডিয়া অথবা বাংলাদেশকে নিয়ে কোনো খারাপ কথা বললো, অথবা তিস্তা চুক্তি নিয়ে কোনো সমস্যা হলো, তখন রাজনীতিকরা রাজনীতিকদের কথা বলবে, এবং সব 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 মহলের মানুষ, সব মহলের হ্যাকাররা কি করে যে তাদের হয়তোবা এক ঘন্টা দুই ঘন্টার জন্য থাকে অথবা একটা সময় ধরে থাকে, ওই ওই সাইটের ইউজার গুলো ওই মেসেজটা দেখে এবং জানতে পারে, ওই ব্যাপারটা সম্পর্কে জানতে পারে। এবং এরা বাংলাদেশি, যে বাংলাদেশে যে ওয়েবসাইট গুলো হ্যাক মানে বাংলাদেশিরা করেছিল, শুধুমাত্রই তাদের সিকিউরিটি ডেভেলপ করার জন্য, হয়তোবা তাদেরকে অনেকবার বলা হয়েছে যে আপনারা এই 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 সময় এক্সপ্লয়েড আছে, এইগুলো ফিক্স করেন, কেউ হয়তোবা মানে কি বাংলাদেশ এত ডেভেলপ না, যখন দেখে যে সাইটটা ডাউন তখন সে তনক্রণ রয়েছে, ইউ হ্যাভ টু বি ফিক্সড, যেভাবে হোক এটাকে ফিক্স করতে হবে, তখন শুনে। তো বাংলাদেশি হ্যাকাররা কখনো মানে বাংলাদেশি ওয়েবসাইট কে, এরা একটা মানে যারা গ্রুপে আছে তাদের একটা একটা মোটো, এরা কখনোই ক্ষতি করবে না, এবং যদি করে সে কখনোই ওই গ্রুপে থাকতে পারবে না, রুলস আছে।
সো পিওর দেশপ্রেমিক হিসেবে আমরা ধরে নিতে পারি যারা এই ধরনের,
যারা এই অর্গানাইজেশন গুলোর মধ্যে থাকে, সাইবার আর্মি, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট, ব্ল্যাক হ্যাট হ্যাকারস, এন্ড ওরা নাম ব্ল্যাক হ্যাট হইলো, ওরা অ্যাকচুয়ালি ব্ল্যাক হ্যাট মানে ও ওর ক্ষতি করার জন্য কাজ করে না।
আচ্ছা আচ্ছা,
আরো যারা আছে আর কি, এটা
ক্ষতি করার জন্য যারা কাজ করে তাদের আসলে তারা কি একটু হিডেনই থাকে?
তারা হিডেন, এরা 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 কিন্তু এদের ফেসবুকে গ্রুপ আছে, এদের ওয়েবসাইট আছে, এভরিথিং আছে, এরা এরা সবসময় বলে কি করছে না করছে কি হবে, এবং বাংলাদেশ সাইবার আর্মি অনেক টুল তৈরি করছে, যখন বিএসএফ এর ওয়েবসাইট ডাউন করার জন্য গ্রুপের মধ্যে কত মানুষ থাকে, তখন একটা একটা ফেলানিকে হত্যা করা হয়েছে, এটার জন্য একটা একটা প্রোটেস্ট করছে তারা। তো সারা সব ওরা একটা টুল তৈরি করে দেয় যেটা বিএসএফ এর ওয়েবসাইটকে একটা ডিডোস অ্যাটাক নামের একটা অ্যাটাক করে। সো একটা দেশ থেকে কন্টিনিউয়াসলি একটা সাইটে অনেক রিকোয়েস্ট পড়ে এবং একটা সময় যে বিএসএফ এর ওয়েবসাইট ডাউন হয়ে যায়। সো এটা ওরা নিজেদের আইডেন্টিটি দিয়ে একটা টুল মানুষকে দিয়েছে এবং অনেক মানুষ যারা হ্যাকার না তাদেরকে তারা এসে ওই প্রোটেস্টটাতে অংশগ্রহণ করে এবং একটা 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 সময় বই যে যিনি ফেলানিকে যে বিএসএফ করে গ্রেফতার করে নিয়ে হয়েছে ওটা পরে বিচার চলাকালীন অবস্থায় আবার ছাড়া পেয়ে যায়।
ওয়েল আসলে আমরা হ্যাকিং নিয়ে আছে যেহেতু কথা হচ্ছে, অনেকেই জানতে চেয়েছেন যে বিষয়গুলি সবকিছু আমরা জানতে চাই। আচ্ছা সবকিছুই জানানো হবে, কি কি করলে ফেসবুক হ্যাক হবে না জানতে চেয়েছেন, সবকিছু আমরা বলবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। প্রিয়াঙ্কা লিখেছেন স্টোরিটা খুবই দারুণ হবে আশা করছি এবং ডার্ক নাইনের ভয়েসটা অনেক সুইট, তবে আমাদেরকে যেন তিনি সবকিছু পরিষ্কার করে বলেন, আমরা সবকিছু জানতে চাই, কিছুই যেন গোপন না থাকে। তো আমরা আশা করছি ডার্ক নাইনের কাছ থেকে যে যতটুকু পসিবল তার জায়গা থেকে সে আমাদেরকে সবকিছু শেয়ার করবে। অরিজিৎ চাকমা তিনি লিখেছেন ফেসবুক হ্যাক হয়েছে কিভাবে ঠিক করা যাবে। আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলি আমরা নিব একটু পরে। ডার্ক নাইন আমরা জানতে চাই যে কি কি হ্যাক হয় আসলে। আমরা জেনেছি যে ওয়েবসাইট হ্যাক হয়, ফেসবুক হ্যাক হয়,
ওয়েবসাইট হ্যাক হয়, ফেসবুক হ্যাক হইতে পারে। দ্য থিং ইজ আপনার পিসিটা হ্যাক হইতে পারে।
আচ্ছা
এবং আপনার পিসি যদি হ্যাক হয়, আপনার পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ এনিথিং যেটাই হোক, সেটা যদি হ্যাক হয় তার মানে হচ্ছে যে আপনি এই পিসি থেকে এই ল্যাপটপ থেকে যাই যে ওয়েবসাইট অ্যাক্সেস করবেন অথবা আপনি যাই করবেন, মেসেঞ্জারে লগ ইন করেন অথবা ফেসবুকে লগ ইন করেন, ইমেল পাঠান, যাই করেন হ্যাক হইতে পারে। পিসি হ্যাক হয় কিভাবে, সাধারণত কিভাবে হয়,
কিভাবে
হয়, খুব বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশি ইউজারদের জন্য যেটা, বাংলাদেশে 99% হ্যাকিং হয় হচ্ছে যে কি লগার বেসড। এটা এক ধরনের কি লগার বলতে বোঝায় যে একটা ম্যালওয়্যার সফটওয়্যার, সেটা আপনার আপনার কম্পিউটারে কোনো একটা ছবি অথবা ভিডিওর সাথে বাইন্ড করা অবস্থায় থাকবে। যে ম্যালওয়্যারটার কাজ হচ্ছে যে আপনাকে না জানায় আপনার কম্পিউটার উপর স্পাইং করা।
আচ্ছা
আপনি কি টাইপ করছেন, আপনার কিবোর্ডে প্রত্যেকটা ক্যারেক্টার যখন আপনি টাইপ করবেন তখন সেই জিনিসটা ক্যাপচার করবে এবং একটা সময় পর একটা নির্দিষ্ট সার্ভারের অ্যাড্রেস দেওয়া আছে ওইটাতে সেটা সেন্ড করা শুরু করবে। সো আপনি যখন ফেসবুকের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিচ্ছেন তখন খুব সুন্দরভাবে এটা হ্যাকারের কাছে পৌঁছে যাচ্ছে।
আচ্ছা তো একটা ছবি দিয়ে আমরা সেটাকে আমরা ডেস্কটপের ওয়ালপেপার করে রাখলাম, ওইটা ওর সঙ্গে একটা ম্যালওয়্যার থাকলো।
হ্যাঁ সাপোজ কেউ আপনাকে একটা ফেসবুকে একটা ছবি দিল অথবা মেইলে একটা অ্যাটাচমেন্ট পাঠালো, আপনি জানবেন না যে অ্যাটাচমেন্টের সাথে একটা কি লগার বাইন্ড করা।
কি লগার,
কি লগার বলে এটাকে। সো কি লগারটা যখন আপনি ডাউনলোড করবেন আপনি বুঝতেও পারবেন না যে আসলে আপনি একটা কি লগার ডাউনলোড করেছেন এবং এটা আপনি আপনি কখনো দেখবেনও না, এই সফটওয়্যারটা কখনো দেখবেনও না, জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডে রান হবে, রান হয়ে আপনার সব ডাটা সেন্ড করা শুরু করবে। এটা হচ্ছে খুব ওয়াইডলি ইউজ হয়, মানে যত ধরনের ফেসবুক হ্যাক হচ্ছে আই বিলিভ বাংলাদেশে ফেসবুকে 23,000 সিকিউরিটি এক্সপার্ট কাজ করে। সো হ্যাকিং বেসিক্যালি ফেসবুক হ্যাকিং কখনোই মানে যেগুলো হচ্ছে সেগুলো ফেসবুককে অ্যাটাক করে, মানে ফেসবুক ওয়েবসাইটকে অ্যাটাক করে, সার্ভার এন্ডের হ্যাকিং না।
আচ্ছা
সবই হচ্ছে ইউজার এন্ডের হ্যাকিং। আপনার কম্পিউটার থেকে আপনার বোকামির কারণে হ্যাকিং হচ্ছে আর কিছু না। ফেসবুক সবসময় একটা এক্সপ্লোড পাওয়ার সাথে সাথে সে এটা কিভাবে ফিক্স করবে তার সেটা খুব মাথা ব্যথা, সেটা ঠিক করে ফেলবে। বাট আপনার এন্ড থেকে যে হ্যাকিং হবে সেটা ফেসবুক বন্ধ করতে পারবে না কখনোই, আপনি যতক্ষণ পর্যন্ত সচেতন হবেন না। সো কি লগারের অনেক ধরনের কি লগার আছে, র্যাট বলে একটা, ফুড বলে, র্যাট হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস টেকনোলজি, সেটা আপনার কম্পিউটারের কার্সর থেকে শুরু করে এভরিথিং কন্ট্রোল করতে পারবে, টাইপ করতে পারবে আপনার কম্পিউটার পুরাই সম্পূর্ণ কম্পিউটার অ্যাক্সেস নিতে পারবে। ফুড হচ্ছে ফুললি আনডিটেক্টেবল কি লগার, ফুড কি লগারের হয় মানে কি লগারগুলো বেসিক্যালি একটা সময় পর অ্যান্টিভাইরাসগুলো ডিটেক্ট করতে পারে।
আচ্ছা
বাট আপনার যদি অ্যান্টিভাইরাস ইউজ না করেন অথবা লাইসেন্সড অ্যান্টিভাইরাস ইউজ না করেন, আপডেট না করেন অথবা কোন একটা ওয়েল নোন না এরকম একটা অ্যান্টিভাইরাস ইউজ করেন, সে অথবা তার ডাটাবেসে অথবা এই অ্যান্টিভাইরাস এই কি লগারের কোনো কোডই নেই, সে বুঝতেই পারবে না যে এই কি লগারের যে মেকানিজমটা এটা একটা ম্যালিশিয়াস মেকানিজম, সে ডাটা কালেক্ট করে সেন্ড করে, সেটা তো বুঝতেই পারলো না জিনিসটা। ম্যাক্সিমাম পারে যদি যদি আপনার না থাকে তাহলে আপনি টোটালি সিকিউরিটি লেস, আপনি যে কোনো মুহূর্তে আপনাকে যে কেউ অ্যাটাক করতে পারে। এবং এটার জন্য ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড প্রোগ্রামার অর এনিথিং এলস। অনেক অনেক সফটওয়্যার পাওয়া যায় বাজারে, কি লোকের সফটওয়্যার আছে, কেউ কিনে কেউ ক্র্যাক ইউজ করতে চেষ্টা করে। বাট এটা খুব সিম্পল একটা জিনিস, বাট নিজে যতটুকু সচেতন থাকা যাবে তাহলে ফুড কিলগার অথবা কিলগার গুলো থেকে বাঁচা যাবে।
মূলত এটা আসলে ছোটখাটো হ্যাকিং ই বলবো আমরা,
এটা বেসিক্যালি এটা হ্যাকিং না,
হ্যাকিং না, আসলে ছোটখাটো হ্যাকিং ই বলি। সো এখান থেকে সেভ করতে হলে যেটা প্রয়োজন নিজেদেরকে একটু সেভ রাখা, দ্যাটস অল। নিজেদেরকে একটু সাবধানে রাখলেই বোধ হয় আমার মনে হয় যে খুব সহজেই নিজেদেরকে আমরা সেফ রাখতে পারি, একটু যদি সতর্ক থাকি। আসলে উল্টাপাল্টা কোনো কিছু অ্যাটাচমেন্ট ওপেন না করা, আর আসলে কি করে বুঝবো
আনট্রাস্টেড পারসনের থেকে সবকিছু,
এই ছবিটা আমার ডিলিট করা মানে সেভ করা উচিত না, ডাউনলোড করা উচিত না।
ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা সবসময় যে আনট্রাস্টেড পারসনের কাছ থেকে, আনট্রাস্টেড ওয়েবসাইটের ওয়েবসাইট থেকে
আমরা অনেক ইমেল পাই, কিন্তু অপরিচিত কারোর কাছ থেকে।
আপনি যদি না জানেন যে কে আপনাকে পাঠাচ্ছে, কি পারপাসে পাঠাচ্ছে, সো এটা বুঝার না বুঝে কখনোই, এবং ইমেলটা পাঠানোর কারণও আছে একটা, কারণ কি আপনি কোথাও না কোথাও দেখবেন যে যে মানুষটা হচ্ছে যে তার ইমেল অ্যাড্রেসটা কোনো একটা জায়গায় না দিবে সে কিন্তু ইমেল পাবে না। সে হয়তো বা কোনো একটা লটারির ওয়েবসাইটে যে ইমেলটা দিচ্ছে, তখন কি হয়েছে যে এই লটারির ওয়েবসাইট থেকে স্ক্যাম, অবভিয়াসলি স্ক্যাম, লটারির ওয়েবসাইট থেকে এই ইমেল অ্যাড্রেস 100 বার সেল হয়েছে, 100 জনের কাছে গেছে, 101-এর কাছে পৌঁছে গেছে, তখন তারা এসএমএস বম্বিং দিয়ে মেল করতে পারবে। আপনি যদি ইমেল অ্যাড্রেসটা কাউকে না দেন, খুব খুব ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া না ইউজ করেন, তো আপনি ওইরকম ইমেল পাবেন না, কম পাবেন।
আচ্ছা আচ্ছা,
অনেক অংশে কম পাবেন, পাবেন একদম যে পাবেন না তা না, অনেক অংশে কম পাবেন।
এসএমএস বম্বিং ব্যাপারটা কি আসলে?
আচ্ছা, এসএমএস বম্বিং জিনিসটা একটা মজার থেকেই হয় জিনিসটা, একটা এক ধরনের সফটওয়্যার, এটা অনেকগুলো নাম্বার থেকে আপনার একটা ফোনে অথবা একটা ফোনেই অসংখ্য এসএমএস আসবে এবং আপনার ফোন হ্যাং হয়ে যাবে, নেটওয়ার্ক জ্যাম হয়ে যাবে, অসংখ্য এসএমএস আসতে পারে,
হাজার
হাজার এসএমএস আসতেই থাকবে, আপনি স্টপ করতে পারবেন না।
আচ্ছা আচ্ছা, আমি বোধহয় এই বিষয়ে একটা শুনেছিলাম, ইমেল বম্বিং,
ইমেল বম্বিং সেম জিনিস, আপনার
ইনবক্স খুলে দেখলাম 30,000 ইমেল এবং আমার প্রয়োজনীয় ইমেলটি আমি খুঁজে পাচ্ছি না, সো এটাই বম্বিং।
আর এটা আছে যেটা হচ্ছে বলা হয় স্পুফিং, এসএমএস স্পুফিং অথবা ইমেল স্পুফিং।
আচ্ছা আচ্ছা,
এবং এটার সাথেই হচ্ছে যে স্পুফিংটা এরকম যে আপনার আইডেন্টিটি দিয়ে আপনার নাম্বার থেকে আমি এসএমএস করব।
আচ্ছা,
এই জিনিসটা এরকম যে সাপোজ আমি আপনার নাম্বার থেকে আমি এসএমএস করতে পারবো, এটা দিয়ে সম্প্রতি অনেক ক্রাইম এবং সারা ওয়ার্ল্ডেই ক্রাইম হয় কল স্পুফিং, এসএমএস স্পুফিং, কল স্পুফিং দিয়ে রিসেন্টলি একটা খুব বড় ধরনের ক্রাইম হয়েছে, যারা যারা একটা ক্রাইম একটা চক্র ছিল তারা হচ্ছে যে নিখোঁজ সংবাদ খুঁজত পেপারে।
আচ্ছা,
সব নিখোঁজ সংবাদ খুঁজত, নিখোঁজ সংবাদ খুঁজে তখন সে একজন ধরে নাম একটা একটা নিখোঁজ ব্যক্তি পাওয়া গেল, তখন তার ডিটেলস খুঁজে বের করলো, তার ফোন নাম্বার, তার নিজের যে ফোন নাম্বারটা ছিল সেটা বের করলো, সেটা বের করে সেই ফোন নাম্বার থেকে ফোন দিয়ে অথবা এসএমএস করে, আপনার কিন্তু নাই, আপনার কাছে কোনো অথরাইজ সিম নাই অথবা, এটাকে বলা হয় এসএমএস স্পুফিং, সেই ফোন নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনি মুক্তিপণ দাবি করলেন যে ও আমাদের কাছে আছে, আসলে নাই।
নিখোঁজ যে ব্যক্তিটি তার মোবাইল নাম্বারটি যেভাবে হোক মেল করে
ম্যানেজ করে। হ্যাঁ,
এটা আসলে কিভাবে হয় আমাদেরকে একটু বলুন তো।
স্পুফিংটা এরকম, এটা খুব একটা বড় হোল এবং এইটার সূত্র ধরেই আসলে বিকাশে যে ফ্রডটা হয়েছে, এটা এরকম যে খুব ইজিলি আপনি ডেডিকেটেড সার্ভার, একটা খুব কম দাম $200-250 একটা ডেডিকেটেড সার্ভার কিনে আপনি একটা এসএমএস গেটওয়ে পাইতে পারেন। এসএমএস গেটওয়ে দিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি একটা সেন্ডার, একটা স্পেসিফিক সেন্ডার সিলেক্ট করতে পারেন। যেমন আমি আমার ফোন থেকে যখন সেন্ড করি তখন আমি হয় কি আমার একটা একটা সিমের আইডেন্টিটি নাম্বার আছে, সিম, সো ওইটার থেকে সেন্ড হয়। আর এইখানে যেটা হয় সেটা করে কি যে একটা আইপি থেকে, একটা সার্ভার থেকে একটা এসএমএস যায়, বাট সার্ভারটাকে সার্ভার যেই যে আইপিটা থেকে যায় সেটাকে একটা মাস্কিং করা হয়, একটা 01711 এই টাইপের একটা নাম্বার দিয়ে মাস্কিং করে পাঠাই দেওয়া হয়। সো যখন আপনার কন্ট্যাক্ট সেভ করা থাকে, সাপোজ আমার কন্ট্যাক্টটা সেভ করা আছে, দেখলো যে এই নাম্বারটা থেকে একটা এসএমএস আসছে, সে তখন বুঝবে না যে আসলে কি মোবাইল থেকে আসছে না সার্ভার থেকে আসছে, সে কাউন্ট করবে যে হচ্ছে যে একটা একটা নাম্বার থেকে আসছে, স্পেসিফিক একটা নাম্বার থেকে আসছে।
আচ্ছা,
সো এটা খুবই খুবই একটা কমন টেকনিক এবং অনেক ওয়াইডলি ইউজ হয়, এবং এটা স্টপ করার মতো আসলে মোবাইল কোম্পানিগুলো অথবা অপারেটরগুলোকেই কোনো একটা ফিল্টার ইউজ করতে হবে। এবং অলরেডি অনেকেই অনেক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে, এমন এই সেম জিনিসটা কিন্তু ইমেলেও করে, ইমেল স্পুফিং, আপনার ইমেল থেকে আরেকটা ইমেল পাঠানো, আপনি জানছেনও না আপনার ইমেল থেকে আমি একটা ইমেল পাঠাচ্ছি, আপনার অথরাইজেশন লাগবে না, কিচ্ছু লাগবে না, খুব সহজ, আপনি জাস্ট গুগল করে বের করে ফেলতে পারবেন জিনিসটা।
আচ্ছা,
আপনার আপনি জানছেন না আপনার ইমেল থেকে পাঠাচ্ছি, যেমন অনেক ইমেল প্রোভাইডার আছে যারা এটা নিয়ে কোনো কিছু করতে পারে না। জিমেল সম্প্রতি যেটা করছে, সে ইমেল স্পুফিং হলে তখন সে উপরে একটা ওয়ার্নিং দেখায়, এটা খুব রিসেন্টলি হয়েছে, আর জিমেল ছাড়া আর কোনো করেনি এটার প্রতিকার। সো এরকম মোবাইল অপারেটরগুলো এভেন অনেক ওরাই যদি পদক্ষেপ নেয় তাহলে এই স্পুফিং বন্ধ করা সম্ভব।
অন্ধকারের গল্প শুনছেন শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ, জুয়েল আছি আপনার সঙ্গে, এবং আজকে অন্ধকারের গল্পে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডার্ক নাইন, যিনি একজন হ্যাকার এবং তার এজ 20, মাত্র 20 বছর বয়সে সে এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত। সে শুরু করেছিল এই হ্যাকিং মাত্র 14 বছর বয়সে, সে যখন ক্লাস 8 এ পড়ত। আজকে আমরা কথা বলছি সাইবার ক্রাইম নিয়ে, হ্যাকিং নিয়ে, আর আমরা আরো কথা বলবো, আমরা ছোট একটা ব্রেকে যাব, তার আগে জানিয়ে দিই আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে লিখে ফেলুন আপনার SMS, ফেসবুকে জয়েন করুন facebook.com/dhakafm90.4, লাইক দি মেম্বার হয়ে যান, লিখে ফেলুন আপনার কথাগুলি, যদি কোনো কিছু জানতে চান ডার্ক নাইনের কাছ থেকে সেটাও আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা তার ছবি পোস্ট করছি আমাদের ফ্যান পেজে, এই জন্য আরো একবার জানিয়ে দিই facebook.com/dhakafm90.4, লাইক দিয়ে মেম্বার হয়ে যান। ওয়েল, আমরা ছোট একটা ব্রেকে যাচ্ছি, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ, ফিরে আসছি আবারও আমাদের আজকের অতিথি ডার্ক টাইম কে নিয়ে, সঙ্গে থাকুন।
This track was downloaded from fusionbd.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে, জুয়েল আছি আপনার সঙ্গে, এবং আজকে অন্ধকারের গল্পের যে বিষয় সেটা হচ্ছে সাইবার ক্রাইম, হ্যাকিং নিয়ে মূলত আমরা কথা বলছি, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন হ্যাকার যার ছদ্মনাম ডার্ক নাইন, এবং অনেকেই জিজ্ঞেস করছেন ডার্ক নাইন এখনো হ্যাকিং করে কিনা, কোথায় পড়ালেখা করে, কিসে পড়ছে। আচ্ছা, কোথায় পড়ালেখা করে এটা আমরা নিশ্চয়ই আমি বোধহয় জানতে চাইব না, কারণ আমি চাই না সে এটা বলুক আমাদের সবার সঙ্গে, কিন্তু কিসে পড়ছে সেটা আমরা জানতে চাই।
আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছি সফটওয়্যার, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, সেটাই হওয়া উচিত। সাহিল খান তিনি লিখেছেন ফেসবুক কিভাবে ঠিক রাখবেন। আচ্ছা, এগুলি আমরা অবশ্যই শেষের দিকে জানিয়ে দেবো, আজকে গল্পের শেষের দিকে জানাবো অবশ্যই যে কিভাবে আমরা আমাদেরকে সেফ রাখতে পারি। বাদল লিখেছেন অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে, থ্যাংক ইউ। এরপর নাজমুল হক তিনি লিখেছেন কিরকম লাগে এই ধরনের কাজ করতে, এক্সাইটমেন্টটা কি, ফিলিংসটা কি, এটা নিয়ে জিজ্ঞেস করেছেন।
আমি তো শুরুতেই বললাম যে জিনিসটা হচ্ছে যে অনেকটা এক্সপ্লয়েড আবিষ্কার করার মতো, যে আমি একটা ভুল আবিষ্কার করলাম যে একজনের একটা প্রোগ্রাম, আমি এটাকে সিকিউরিটি ফায়ারওয়াল আমি এটা বাইপাস করলাম। সো অবভিয়াসলি কোনো কিছু বাইপাস করার মধ্যে একটা এক্সাইটমেন্ট সবসময় থাকবে, এক্সাইটমেন্ট তো থাকেই।
আচ্ছা, ডার্ক নাইনের ছবি আমরা পোস্ট করছি ফেসবুকে, facebook.com/dhakafm90.4, যেটা আমাদের অফিসিয়াল ফ্যান পেজ, সেখানে গেলে দেখতে পারবেন, তবে পুরোটা হয়তো বা দেখতে পারবেন না সঙ্গত কারণেই পুরো ছবিটা। একজন হ্যাকার অবশ্যই কারোর সামনে আসেন না, হ্যাকাররা সবসময় বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করেন, সো অ্যাজ এ হ্যাকার তিনি আমাদেরকে তার চেহারাটা দেখাতে চান না। দেখতে পারেন facebook.com/dhakafm90.4, ছোট একটা লাইক দিয়ে আপনি দেখতে পারেন কে আমাদের আজকের অতিথি আজকের অন্ধকারের গল্পে। সাইবার ক্রাইম নিয়ে কথা হচ্ছে হ্যাকিং নিয়ে। আবারও যাই ডার্ক নাইনের কাছে, মিস্টার নাইন আমরা আপনার এক্সপিরিয়েন্স জানতে চাই, এতদিন ধরে আপনি এই এটার সঙ্গে জড়িত, ক্রাইমে বলি আপাতত, পরে হয়তো রিভিল করতে পারবো আসলে এটা কতটুকু ক্রাইম। সো কতদিন ধরে জড়িত আমরা জেনেছি 2008 থেকে এখন পর্যন্ত, এখন একটু কম করছেন, একেবারে করছেন না বলেছেন আপনি, কিন্তু কিছুদিন আগ পর্যন্ত করতেন। সো আপনার এক্সপিরিয়েন্স গুলি যদি আপনি একে একে শেয়ার করতেন, কি কি হয়েছে, কি কি দেখেছেন, কিভাবে হয় সবকিছু যদি আমাদেরকে একটু জানাতেন।
ওকে, সো বেসিক্যালি it's obviously a crime. So, যেভাবেই বলা হোক না কেন, যতটুকুই নিজেকে ইয়া করার জন্য বলা হোক না কেন, আরেকজনের পারমিশন ছাড়া, আমি আরেকজনের পারমিশন ছাড়া আরেকজনের একটা প্রপার্টি ইউজ করা অথবা ওর ডাটা ইউজ করা অবভিয়াসলি একটা ক্রাইম. সব ধরনের হ্যাকিংই এক ধরনের ক্রাইম, বাট মানে আরেকজনের তা বাদে, মানে হ্যাকিং বেসিক্যালি একটা প্রোগ্রামকে রিপ্রোগ্রাম করা ও একটা হ্যাক. সো ওই হ্যাকিং বাদে আমরা যেটা বলতে হ্যাকিং বুঝি, সেটা একটা যেটা হয় মানুষের ক্ষতি হয় সেটা একটা ক্রাইম. সো বাংলাদেশে হ্যাকিং, ক্রেডিট কার্ড ফ্রড খুব বেশি ছিল হচ্ছে 2009-10 এরকম সময়টাতে, এবং তখন সিএসআইআরটি নামের একটা সংস্থা আসে, কিছুদিন কাজ করার পর এটা কিছুটা ঠান্ডা হয়।
আচ্ছা,
সো ম্যাসিভ যে হ্যাকিং গুলো ছিল, যা সব নর্মাল হ্যাকিং, ওয়েবসাইট হ্যাকিং খুব সহজ একটা জিনিস, যে একটা ওয়েবসাইট সামহাও একটা সিকিউরিটি বাইপাস করে সেল আপলোড করে সেলটা হচ্ছে একটা হ্যাকারদের একটা কন্ট্রোল প্যানেল, সেখান থেকে সে ইন্ডেক্স পেজ গুলো চেঞ্জ করে সে তার মেসেজ টেসেজ দেয়, এগুলো খুব নর্মাল, এগুলো মানুষের তেমন একটা ক্ষতি হয় না, তেমন কিছু না। বাট যেটা 2010-9 খুবই মানে খুব লোকাল মানুষজনের মধ্যে সেটা ছড়া গেছিল, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড হ্যাকিং। বাংলাদেশে খুবই পপুলার হয়ে গেছিল এবং ক্রেডিট কার্ড হ্যাকিং একজন একজনের কাছে খুব ভাইরাল ছিল, কেউ জানতো না, চুপচাপ, কোনো মাথা ব্যথা নাই, খুব চুপচাপ ভাবে ক্রেডিট কার্ড হ্যাকিং হইতো। সো জিনিসটা এরকম, ক্রেডিট কার্ড হ্যাকিং না বেসিক্যালি, ক্রেডিট কার্ড একটা আমি সেই একই কথা, পিসি থেকে অথবা কোন একটা সার্ভার থেকে, বাংলাদেশি হ্যাকাররা, বাংলাদেশে তেমন একটা ক্রেডিট কার্ড ইউজ হইতো না, তেমন একটা নাই, খুব কম।
আচ্ছা,
যেটা হইতো যে বাইরের কান্ট্রি গুলোতে, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ওদের ওরা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে ক্রেডিট কার্ড দিয়ে জিনিসপত্র কেনা বেচা করতো। সো অনেক ওয়েবসাইট পাওয়া যেত যেটা হচ্ছে যে ডাটাটাকে প্রপারলি এনক্রিপ্ট করতো না, সো কি হইতো যে কেউ যদি কোনোভাবে সার্ভারটা বাইপাস করতে পারে, সার্ভারটা অ্যাক্সেস করতে পারে কোনোভাবে এসকিউএল ইনজেকশন দিয়ে, অথবা এনি হাউ যদি সে চেষ্টা করতে পারে, সে ক্রেডিট কার্ড ডিটেলসগুলো পেয়ে যেত।
এসকিউএল ইনজেকশন জিনিসটা কি?
ওকে, এসকিউএল ইনজেকশন হচ্ছে যে এসকিউএল হচ্ছে একটা ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ। সো আপনি ফেসবুকে লগ ইন করার সময় কি করেন, ইউজার নেম পাসওয়ার্ড দেন, তো সামহাও যদি কি হয় যে সামহাও ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর একটা প্রোগ্রামিং এর একটা ব্যাপার যে সে ম্যাচ করে যে আপনার ডাটাবেজে এই ইমেল অ্যাড্রেসের এগেনস্টে এই পাসওয়ার্ড আছে কিনা, যদি থাকে তাহলে একটা এক রিপ্লাই করবে, অথচ না থাকে তাহলে জিরো রিপ্লাই করবে। সামহাও যদি আপনি এসকিউএল ইনজেক্ট করে আপনি একটা ভুল ইনফরমেশন দিয়ে আপনি যদি রিপ্লাইটা কারেক্ট নিতে পারেন, রিপ্লাইটা যদি ওয়ান নিতে পারেন, আপনি খুব ইজিলি কিন্তু এরপরের স্টেপে পৌঁছে যাচ্ছেন। সো আপনার আসলে ওই এক্সাক্ট যে ইনফরমেশনটা ওইটা দেওয়া লাগতেছে না, আপনি জাস্ট ডাটাটাকে টেম্পার করছেন এসকিউএল ইনজেকশন দিয়ে। আরেকটা একটা অনেক ধরনের কিট পাওয়া যায়, সেই কিটে কোয়েরি লিখে যে আমি একটা ওয়েবসাইটের জাস্ট আমি রুট ফোল্ডার স্ট্রাকচার দেখছি, ফোল্ডার ডাটাবেস স্ট্রাকচার আমি জানি, তখন ওইখান থেকে আমি কিছু কোয়েরি লিখে সুন্দর একটা রিটার্ন কোয়েরি পেতে পারি, যেটা আসলে একটা ইউজার ডিটেলস, অ্যাডমিন প্যানেলের লগ ইন। আপনি অ্যাডমিন প্যানেলের লগ ইনটা এসকিউএল ইনজেকশন দিয়ে বের করে তারপর অ্যাডমিন প্যানেলে ঢুকে ইচ্ছা মতো যা ইউজার ইনফরমেশন সবকিছু বের করে নিতে পারেন। সো ওই কাজগুলো হচ্ছে 2010-10 দিকে খুব নিজেরা নিজেরাই একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ, একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ, এবং এরা কোনো হ্যাকার গ্রুপ না, এরা সব ইন্ডিভিজুয়াল, এরা হয়তোবা দশজন পরিচিত আছে আর দশজন আলাদা, এবং কোনো গুণে শেষ করা যাবে না যে কত মানুষ কাজ করছে এরকম 2010 দিকে। তো তারা যেটা করতো, এরকম ডার্ক ওয়েব যেটা বললাম আপনাকে, এখানে একটা মার্কেট প্লেস আছে, সেখান থেকে ক্রেডিট কার্ড, সেখানে কি করতো বিভিন্ন ওয়েবসাইটে, আনঅথরাইজ ওয়েবসাইট থেকে তারা এইসব এসকিউএল ইনজেকশন দিয়ে ক্রেডিট কার্ড নিত।
আচ্ছা,
ক্রেডিট কার্ড ডিটেলস জোগাড় করে সেই ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ড দিয়ে ইন্টারনেটে পারচেজ করতো, তখন কি হতো যে অ্যামাজন থেকে অথবা যদি ইবে থেকে কিনতে চাইতেন তখন অনেক শিথিল ছিল, এই সিকিউরিটি সিস্টেমটা এত স্ট্রং ছিল না, তখন তারা খুব ইজিলি মানে ইজিলি প্রোডাক্ট বাংলাদেশে শিপ করতে পারতো। এবং আমি আমি দেখছি এবং অনেক অনেক ফেসবুকে পোস্ট দেখতাম এবং তারা অনেক ওপেনভাবে জিনিসপত্রগুলো পোস্ট করতো, এরকম যে হিউজ জিনিসপত্র শিপ করেছে, অনেক জিনিসপত্র, এভরিথিং, অনেক ধরনের ডিভাইস, এটা হইতে পারে যে স্পাই ক্যাম থেকে শুরু করে অনেক ধরনের বিভিন্ন ধরনের ডিভাইস, প্রিন্টার, এলিয়েনওয়্যার, নানা ধরনের ল্যাপটপ খুব ইজিলি শিপ করতে পারত।
এবং এটা কিন্তু ওই যে ক্রেডিট কার্ড দিয়ে, যে
মানুষের ক্রেডিট কার্ড
হ্যাক করে অন্য দেশে কারো ক্রেডিট কার্ড থেকে ওই ওখান থেকে টাকা নিয়ে কিনে আবার নিজের দেশে নিয়ে আসতো,
যেটা মানে মোটামুটি খুব নর্মাল চলতো এটা। এবং অনেক বাংলাদেশে তখন তো কোনো এসব ল ছিল না, খুব একটা অভয়ারণ্য ছিল যে আপনি যদি হ্যাক করেন তাহলে আপনার ট্র্যাক ব্যাক করার কেউ নেই, আপনাকে খুঁজে বের করবে বাংলাদেশ বাইরের থেকে, কেউ যদি বাংলাদেশ পুলিশকে বলে, র্যাবকে বলে, আর্মিকে বলে, তাদের তো ডিপার্টমেন্ট নেই এরকম যে খুঁজে বের করবে একে। সো এরা বার্তা থাকে খুব বাড়া শুরু করেন। একটা ডার্ক ওয়েবের একটা একটা সাইট ছিল, মনে হয় এখনো এখন মনে হয় নাই, বিক্সেলার নামে একটা ওয়েবসাইট ছিল, তারা হচ্ছে যে ক্রেডিট কার্ড সেল করতো, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে ক্রেডিট কার্ড সেল করতো, হ্যাকাররা সেল করতো। আপনি যদি একটা ক্রেডিট কার্ড হ্যাক করেন আপনার কোনো মানে প্রবাবিলিটি আছে যে এই ক্রেডিট কার্ডে টাকা নাই থাকার, হইতেই পারে টাকা নাই, বাট আপনি কিন্তু ক্রেডিট কার্ডটাকে আবার সেল করতে পারেন, টাকা না থাকলেও সেল করতে পারেন মার্কেট প্লেসে দিয়ে, আপনি জানেন না এবং আরেকজন কিনবেও। সো এই মার্কেট প্লেস নিয়ে মানে মার্কেট প্লেস নিয়ে খুব মার্কেট প্লেসে খুব বিভিন্ন ধরনের ঝামেলা হইতো। সো বাংলাদেশে একটা হ্যাকার টিম, খুব বেশি মানুষ না, অল্প, তারা হচ্ছে যে বিক্সেলারকে হ্যাক করে।
আচ্ছা, এটা কত সালে?
2010-11 এর দিকে।
আচ্ছা,
সো তারপর বেশি সময়ের জন্য কারণে অল্প কিছু অল্প কিছু, বাট বিক্সেলার যেরকম হচ্ছে যে 100-150 ক্রেডিট কার্ড দেখা যেত, বাট হ্যাক করার পর অনেক অনেক ক্রেডিট কার্ড পাওয়া গেল, প্রচুর ক্রেডিট কার্ড পাওয়া গেল, তারা প্রিজার্ভ করলো, রাখলো এগুলা, এগুলা অনেকগুলো আছে একদম টাচ করা হয়নি, মানে যে এই ক্রেডিট কার্ড যে হ্যাক হয়েছে এটা যে ইউজার সেই জানে না।
আচ্ছা,
সেই জানে না, হইতে পারে যে এটা আমেরিকার কোনো একজন, ওরা আবার রিসার্চ করতো জিনিসটা এরকম যে সে যারা হ্যাকিং করে তারা হচ্ছে যে ধরেন ইউএস এর যদি হয় তারা ইউএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে তারা তারা ওই আমেরিকান আর্মি পর্যন্ত হ্যাক করা, যারা এই বিক্সেলার হ্যাক করছে তা আমেরিকান সিটিজেনের যে ইনফরমেশন সোশ্যাল স্ট্যাটাস নাম্বার দিয়ে ওরা জিনিসটা দেখতে পারতো যে উনি এখন কই আছে, কি জব করতেছে, ওনার স্ট্যাটাস কি, উনি কখন থাকে, কখন ওনার টাইম জোন কি, কখন ঘুমায়, কখন হলিডেতে যায়, এভরিথিং রিসার্চ করতো। রিসার্চ করে একটা একটা করে প্রজেক্ট, একটা একটা করে ওয়েবসাইট, একটা একটা করে ক্রেডিট কার্ড তারা ইউজ করতো। এবং এক পর্যায়ে খুবই কনফিডেন্সিয়াল জিনিসপত্র এগুলো, কখনোই হয়তো বা আই গেস মিডিয়ার সামনে কখনো কেউ বলে নাই।
সো আজকে অন্ধকারের গল্পে আমরা এগুলো জানতে পারছি, অনেক ধন্যবাদ।
সো এক পর্যায়ে যেটা হয়, ক্রেডিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ড প্রিন্টার নিয়ে আসে বাংলাদেশে।
আচ্ছা,
একটা চক্র ক্রেডিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ড প্রিন্টার নিয়ে আসে। সো ক্রেডিট কার্ড প্রিন্টার দিয়ে যেটা করা যায় সেটা হচ্ছে ক্রেডিট কার্ড প্রিন্ট করা যায়। সো আপনি একটা ক্রেডিট কার্ড হয়তো বা বাইরে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড হইতে পারে, সেটা বুথে দিয়ে আপনি কিন্তু ক্যাশ আউট করতে পারতেন না, এতদিন কিন্তু ক্যাশ আউট হইতো না, যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ কোনো সফটওয়্যার কিনতো অথবা কোনো ডিভাইস কিনতো, ডিভাইস কিনে সেটা শিপ করার চেষ্টা করতো, অনেক সময় আসতো, অনেক সময় আসতো না, কোনো গ্যারান্টি ছিল না এটার।
আচ্ছা,
তো যখন অনেকদিন ধরে অনেকে চেষ্টা করে যে ক্রেডিট কার্ড প্রিন্টার আনার, সো ক্রেডিট কার্ড প্রিন্টার আনার পর এটা একটা ওইটা অনেক হিউজ একটা ব্যাপার হয়, আর মানে আমি জাস্ট শুনছি এবং আমি দেখি নাই, শুনছি জাস্ট যে এটা নিয়ে খুব এয়ারপোর্ট থেকে যখন মানে যখন এটা শিপমেন্ট করা হয় তখন বেশ গোলাগুলি হয়, এটা নিয়ে বিশাল এক ঝামেলা হয়।
আচ্ছা,
এবং ওই ক্রেডিট কার্ড প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়নি, যাক ক্রেডিট প্রিন্টার দিয়ে কখনোই ওই বিক্সেলার হ্যাক করার পর বিক্সেলারের প্রায় 12-14 হাজার ক্রেডিট কার্ড একদম ফ্রেশ ক্রেডিট কার্ড, যেটা যদি প্রিন্ট করা হইতো তাহলে ম্যাসিভ একটা সিকিউরিটি অ্যাটাক হইতো। এবং ওই ক্রেডিট কার্ড দিয়ে সামহাউ করা হয়নি, কারণ হচ্ছে যে তখনই হচ্ছে যে সিএসআইআরটি নামের একটা সংস্থা আসে এবং ওই সময়টাই তারা অ্যাক্টিভ ছিল, খুব ভালো অ্যাক্টিভ ছিল। এবং তখন তারা কোনখান থেকে কারা ক্রেডিট কার্ড দিয়ে কি পারচেস করতেছে, বাংলাদেশ থেকে কি পারচেস করতেছে, বাংলাদেশি যদি কোনো ওয়েবসাইট হ্যাক করে, বাংলাদেশি ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু পারচেস করে, তখন কি করতো যে কিছু অনলাইন রিচার্জ ছিল, তারা কি করতো যে ভিওআইপি করতো। তো ভিওআইপিতে কি হয় যে 20,000-40,000 টাকার মতো প্রায় একটা সিমে থাকে, সে কি হয় যে কলগুলা বাইপাস করে একটা বাংলাদেশি সিম দিয়ে একটা বিদেশি সিম চলে যায় সরকারের ট্যাক্স না দিয়ে। সো ওদের কি করতো যে প্রতিদিন এরকম 40 টাকা করে সিম থাকতো, 40 টাকা করে সিমে হয়তো বা 20,000 করে রিচার্জ করতে হইতো। সো এটা একটা অটোমেটিক ওয়েবসাইট, অটোমেটিক সফটওয়্যার বানালো একটা কোম্পানি। সো এটা খুব খুব তাড়াতাড়ি এই এই ক্রেডিট কার্ড অ্যাবিউসের কারণে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় খুব দ্রুত। কারণ কি তারা কি করতো, তারা তো একটা ক্রেডিট কার্ড দিয়ে রিচার্জ করছে, রিয়েল টাইম রিচার্জ হচ্ছে, বাট রিচার্জ হওয়ার পর একটা সময় পর কি করতো যে মাস্টার কার্ড অথবা ভিসা তারা পে ব্যাক করতো যে এটা একটা ফ্রড ছিল, বাট অতক্ষণে তো কল বাইপাস করে শেষ, ব্যালেন্স শেষ। সো এটা খুব বেশি দিন ওরা তখন এই যে বাংলাদেশি মানে হ্যাকাররা কি করে বাংলাদেশি এই কাজগুলো, বাংলাদেশি এসব সাইটে ক্রেডিট কার্ড ইউজ করার পর বাইরের ওয়েবসাইটে করলে তো ট্র্যাক করতে পারতো না, বাংলাদেশে সব বিভিন্ন বিভিন্ন ধরনের ইলেকট্রিক বিল, ওয়াসা বিল এরকমও যখন ছোট ছোট জিনিসপত্র এরকম যে একটা বিশাল এলাকার ইলেকট্রিক বিল ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে, দেখা যাবে যে ওইটা প্রায় 50-60 লাখ টাকার বিল, তো সেটা ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে, তখন এগুলা সিএসআইআরটি ট্র্যাক ব্যাক করে, সিএসআইআরটি তখন আসে, তখন এটা ট্র্যাক ব্যাক করে এবং কারা এসব করে এবং ওদেরকে চিহ্নিত করে এবং ওদের ওদের নিয়ে অনেক কাজ করে আমি যতটুকু জানি আর কি। সো দেন এই এই যে সময়টা, এই যে এক ধরনের ক্রেডিট কার্ড নিয়ে অনেক অনেক হিউজ একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছিল, ওই ইয়াটা শেষ হয় যে বাংলাদেশেও এখন এরকম শিপমেন্ট হয় না, কিছুটা এখন নেমে এসেছে আর কি। এটা হচ্ছে যে এই ক্রেডিট কার্ডের যে সময়কার হ্যাকিংটা খুব জোরে সোরে চলতো তখনকার সময়কার ঘটনা। এখনো ক্রেডিট কার্ড হ্যাকিং আছে, এখনো সব সময় হইতেছে, বাট আগে যেরকম যে ম্যাসিভ আকারে বাংলাদেশের প্রোডাক্ট শিপ হইতো, ইভেন গাড়ি চলে আসতো, সে ক্রেডিট কার্ড দিয়ে গাড়ি ব্র্যান্ডের গাড়ি শিপ করে পোর্টে চলে আসছে, এরপর ওইখান থেকে পাওয়ার দিয়ে বের করে নিয়ে আসতো। সো এটা খুব মানে অনেক বড় বড় ফেরারি টাইপের গাড়ি নিয়ে আসতো। বাংলাদেশে ওই মডেলের গাড়ি কখনো আসেই নাই, বাট এই পোর্টে থেকে একটা ভিডিও আছে, এরকম কিছু কিছু ভিডিও দেখা দেখা যায়, এখনো খুঁজলে পাওয়া যাবে।
আচ্ছা আচ্ছা, পুরো বিষয়টাই হতো আরেকজনের ক্রেডিট কার্ডটা নিয়ে, তারপর সেখান থেকে আরেকটা গাড়ি কিনে সেই গাড়িটা বাংলাদেশে নিয়ে আসতো, শুধু একটা বাংলাদেশে বসে থেকেই, সিম্পল একদম বাংলাদেশে বসে থেকে। পুরো বিষয়টা করতে আসলে কতদিন কতক্ষণ লাগতো আসলে?
খুব খুব প্ল্যান জিনিসপত্রগুলো, আমি তো বললাম যে যারা এই কাজটা করছে তারা ইউএস আর্মির ওয়েবসাইট পর্যন্ত হ্যাক করা, ইউএস আর্মির ডাটাবেস অ্যাক্সেস করতে পারতো
আমাদের বাংলাদেশের ছেলে।
হ্যাঁ বাংলাদেশের, আমি আমি দেখছি যে ইউএস আর্মির ইমেল অ্যাড্রেস ফোল্ড করতেছে এরকম অনেককে দেখছি আমি, মানে এরকম যে আপনার নাম @us.army.mil, obviously এটা আপনার অথরাইজেশন থাকতে হবে, ঠিক না? সো অদূর পর্যন্ত রিচ ছিল এবং খুঁজলে এখনো পাওয়া যাবে, ওই বাংলাদেশি ওই এরকম খুঁজলে এখনো পাওয়া যাবে।
ওয়েল আমরা ছোট একটা ব্রেকে যাবো, কজ এই মুহূর্তে একটা গুড নিউজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স 3 উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। সো আমরা ছোট একটা ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি। সাকিব আল হাসান আমাদের দেশের একজন, সাকিব আল হাসান যে টিমে রয়েছে সেই টিমটি আবারও দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো। সো এটা আমাদের জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার, দারুণ একটা এক্সপেরিয়েন্স। আমরা ছোট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে আমরা ফিরে আসবো। চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ, আর আজকে আমরা কথা বলছি সাইবার ক্রাইম নিয়ে, আমরা আরো কিছু বিষয় রয়েছে সবকিছু নিয়ে আমরা ফিরে আসবো এবং এরপরে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি ডার্ক নাইনের এক্সপেরিয়েন্স নিয়ে, কি হ্যাক হতে সে দেখেছে তার সামনে হয়েছে, আমরা একটা এক্সপিরিয়েন্স মাত্র শেয়ার করেছি, আমরা আশা করছি আরো কিছু জানতে পারবো তার কাছ থেকে। সঙ্গে থাকুন, আমাদেরকে লিখতে থাকুন 16260 এই নাম্বার, 16260 এই নাম্বার এসএমএস, আর ফেসবুকে যেতে পারেন, ফেসবুকে আমরা তার একটা ছবি পোস্ট করেছি ডার্ক নাইন এর, facebook.com/dhaka-fm90.4 এ আপনি ভিজিট করুন এবং দেখতে পারেন।
আমি মানি ভাই, আজ আমাদের সাথে আছেন রংমিস্ত্রি মজনু, আসুন তার অভিজ্ঞতার কথা শুনি তার মুখে।
ঢাকায় মেসে থাকতাম, আলামত ভাইয়ের কাছে টাকা জমা রাখতাম, মাঝে মাঝে তার দিয়ে দেশে টাকা পাঠাইতাম, সে অনেক দেরি করত। একদিন মেসে গিয়ে শুনি 3 মাসের ভাড়া না দিয়েই ফুটছে, আমার কষ্টের জমানো টাকা সব গেল।
মজনু ভাইয়ের মতো এভাবে টাকা জমানো বা পাঠানো মোটেই নিরাপদ নয়। টাকা নিরাপদ রাখতে ইউক্যাশে অ্যাকাউন্ট খোলেন, টাকা জমান, কেনাকাটা করেন, প্রিয়জনকে টাকা ট্রান্সফার করেন, আর ট্রান্সফার না করলে জমানো টাকার উপর ইন্টারেস্ট তো পাচ্ছেন। ইউক্যাশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি সেবা। ভালো থাকুক আপনার টাকা।
রঙিন পায়ে নূপুর হাসি, হাতির কাঁকন স্বপ্নের ভাসে, সফল নূপুর রাত তাসবিহ মেহেদিতে দেখো সাজে প্রিয় হাসি।
এলো লালের চেয়ে আরো গাঢ় লাল রঙে তাসমিয়া অ্যাক্টিভ গোল্ড মেহেদি, রাঙুক মন রাঙুক দুনিয়া।
তোমার জন্য মরতে পারি সুন্দরী, তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি আছি গোলা, কন্যা ফিরা চাও, কন্যা ফিরা চাও, ক্যান নাও, ডায়েট কিংবা লেমন, পেট বটলে বুঝবে সখি ভালোবাসি কেমন, আসির মজা কত আরসির মজা কত, তোমার মতো যখন যেমন চাই, সুখে দুঃখে মনের মতো সঙ্গে তারে পাই, তোমায় ভালোবাসি
আরসি ভালোবাসি,
তোমায় ভালোবাসি আমরা আরসি ভালোবাসি।
500 ml আরসি মোবাইল 28 টাকার পরিবর্তে এখন পাচ্ছেন মাত্র 25 টাকায়।
রঙিন পায়ে নূপুর হাসি, হাতির কাঁকন স্বপ্নের ভাসে, সফল নূপুর রাত তাসবিহ মেহেদিতে দেখো সাজে প্রিয় হাসি।
এলো লালের চেয়ে আরো গাঢ় লাল রঙে তাসমিয়া অ্যাক্টিভ গোল্ড মেহেদি, রাঙুক মন রাঙুক দুনিয়া।
শুনছেন ঢাকা এফএম 90.4, মাই সিটি মাই টিউন, জুয়েল আছি আপনার সঙ্গে, চলছে অন্ধকারের গল্প। অন্ধকারের গল্পে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডার্ক নাইন, তার কাছ থেকে আমরা শুনছি হ্যাকারদের গল্প, হ্যাকাররা কিভাবে কাজ করে, কি কি হ্যাক করে, সবকিছুই আমাদের সঙ্গে তিনি যতদূর জানেন তার তার মধ্য থেকে তিনি আমাদের সঙ্গে শেয়ার করছেন। তার মানে এই না যে সে নিজের জায়গার কাছে থেকে এইগুলির সঙ্গে তিনি সম্পৃক্ত, তবে তার কাছ থেকে যেহেতু তিনি এগুলি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, তিনি মোটামুটি সবই বুঝতে পারেন যে কিভাবে কি কাজ হচ্ছে। আমরা তার কাছ থেকে আরো কিছু গল্প শুনবো, এই ধরনের বড় বড় হ্যাকিং কি কি হয়েছে, কিভাবে হ্যাকাররা কাজ করে, কিভাবে আমরা সেফ থাকতে পারি। আচ্ছা, লিখেছেন এই ধরনের বিষয়গুলি নিয়ে কথা বললে ভালো লাগে, এটা আমাদের খুবই উপকার হয়। পাভেল লিখেছেন মিরপুর থেকে, থ্যাংক ইউ পাভেল। ডার্ক নাইন ইজ রিয়েলি কুল, আই অ্যাপ্রিসিয়েট হিজ ওয়ার্ক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যিনি এসএমএস টি করেছেন নামটি আমি দেখতে পাচ্ছি না, এরপরে দেখতে পাচ্ছি ফ্রি ইন্টারনেট কিভাবে ইউজ করবে, ফেসবুকে কিভাবে হ্যাক করা যায়, এগুলো জানতে চেয়েছেন তার কাছ থেকে। আরাফাত লিখেছেন যে আমার মোবাইল ফোনে অন্য দেশের একটা নাম্বার থেকে মিস কল আসতো, তারপর আমি কল দিতাম কিন্তু সেখানে বাংলায় কথা বলতো, কিভাবে হয়, অন্য দেশের কেউ বাঙালি আছেন তিনি আপনাকে ফোন দেন, মিস কল দেন, খুবই স্বাভাবিক, এটা হ্যাকিং এর কিছু না অর্থাৎ আমার মনে হয়। ডার্ক নাইন, আচ্ছা ডার্ক নাইনের কন্ট্যাক্ট নাম্বার পেতে চাইছেন না, সেটা পসিবল না, ওনার কাছ থেকে হ্যাকিং সম্বন্ধে আরো কিছু জানতাম, আমাদের সঙ্গে থাকুন তিনি আরো জানাবেন। প্রিয়াঙ্কা আমাদেরকে এসএমএস করেছেন, সাহিল এসএমএস করেছেন, ফেসবুক কিভাবে ঠিক রাখবেন। আচ্ছা, সবাই এই বিষয়টি নিয়ে বেশি ইন্টারেস্টেড, ফেসবুক ফেসবুকের হ্যাকিং থেকে কিভাবে তারা রক্ষা করবেন নিজেদেরকে, ছোট করে আমরা একটু বলে দিই, পরে তো আবার আমরা বিস্তারিত বলবো বিভিন্ন ধরনের হ্যাকিং থেকে কিভাবে আমরা নিজেদেরকে সেভ করবো। তবে আপাতত ফেসবুক নিয়ে আমরা একটু বলি যে কিভাবে নিজেদেরকে একটু সেফ রাখতে পারি।
ওকে, ফেসবুকের ব্যাপারটা যেটা, যে আমি আপনাকে আমি আগেই বললাম যে ফেসবুকের সার্ভার এন্ড থেকে হ্যাকিং খুবই মানে খুবই কম হওয়ার সম্ভাবনা, খুবই কম, একদম 99.9%।
ফেসবুক অথরিটি খুবই সিরিয়াস এই বিষয়ে, সিকিউরিটি, কিন্তু হ্যাকিংটা হয় কিভাবে?
হ্যাকিংটা হয় অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে এরকম, আপনি একটা তো বললাম কি লগার, কি লগার খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই কি লগার দিয়েই ওরা, বাংলাদেশের বেশিরভাগ হচ্ছে যে কি লগার দিয়ে হয়। আরেকটা যেটা হয়, আপনাকে একটা আনঅথরাইজড একটা ওয়েবসাইট লিঙ্ক দিবে, সেটা অনেকটা আপনি ঢুকবেন, ফেসবুকে ঢুকবেন, আপনাকে ফেসবুকের একটা ছবি দিবে, জিনিসটা হবে এরকম যে দেখতে পুরো ফেসবুকের মতো, জাস্ট আপনি একটা ফেসবুক ইউজ করতেছেন, অলরেডি ইউজ করছেন, আপনাকে একটা লিঙ্ক দিল, লিঙ্কটা দেওয়ার পর সে একদম হুবহু ফেসবুকের লগ ইন পেজ।
আচ্ছা,
সো লগ ইন পেজটাতে আপনি আপনাকে আবার বলবে লগ ইন করতে।
আচ্ছা আচ্ছা,
এবং আপনি যদি নরমাল হন, নরমালি আপনি চিন্তা করতে পারেন যে কোনো কারণে হয়তো বা আমার লগ আউট হয়ে গেছে, আমি আমি আবার লগ ইন করি, এবং আপনি লগ ইন করবেন, ইউজার অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন, আপনাকে আবার আপনার আগের জায়গায় নিয়ে যাবে, এবং আপনি যেই যেটা করছিলেন সেটাই করবেন।
মাঝখান থেকে যেটা হলো যে আমার আইডিটা আমার পাসওয়ার্ডটা জেনে নিল সে,
মাঝখান থেকে যেটা হলো সেটা হচ্ছে যে এটা হচ্ছে এটা ফিশিং বলে, এটাকে
ফিশিং,
ফিশিং,
ফিশিং। আচ্ছা,
সো এইটা হচ্ছে যে খুবই পপুলার একটা ওয়ে, এটা যে অনেকে করতেছে, এবং যারা যারা মোবাইল থেকে ইউজ করতেছে অনেকে, মোবাইল মোবাইল ইউজাররা এটার শিকার হয় অনেক বেশি।
এবং যারা অ্যাপস ইউজ করে ফেসবুকের অ্যাপ, সেখানে তো ইউআরএল এর কোন অপশনই নাই, অপের অথবা অন্য কোন ব্রাউজার দিয়ে আমরা ইউআরএল দেখতে পারি। আচ্ছা, আমরা সেফ থাকতে পারি কিভাবে আসলে ফেসবুক হ্যাক থেকে?
এই ইউজ যেই ফিশিং এর যে কথা বললাম, আরো অনেকগুলো মেথড আছে, আমি একটা একটা করে বলবো। ফিশিং এর যে ব্যাপারটা আছে এটা হচ্ছে যে অবশ্যই এটা ফেসবুকের ইউআরএল হবে না, জিনিসটা হবে এরকম ফেসবুক বি ডাবল ও জায়গায় ট্রিপল ও অথবা একটা ওর জায়গায় জিরো, দেখতে একদম ফেসবুকের মতো মনে হচ্ছে, ফেসবুক ডট কমই দেখতে মনে হচ্ছে, বাট ফেসবুক না। আপনি একটু ক্লোজলি দেখেন যে এটা ফেসবুক কি না, আপনি যে লিঙ্কটাতে ক্লিক করছেন এবং আবার লগ ইন করতে যখন বলবে, এবং এই রিলগ ইন এর ব্যাপারটাতে একটু খেয়াল রাখতে হবে যে কখনো যদি রিলগ ইন করতে বলে তখন আপনি জাজ করবেন আগে যে আপনি কোন ওয়েবসাইটে আছেন, আসলে কি এটা ওই ফেসবুক কিনা, ফেসবুকের বাইরে চলে এসেছেন কিনা এটা খেয়াল করবেন। সো সবসময় কোন চ্যাট থেকে অথবা অন্য কোথাও থেকে ফেসবুকে ঢোকার সময় একটু ইউআরএলটার দিকে লক্ষ্য রাখবেন যে আসলে আপনি কোন ইউআরএল এ যাচ্ছেন, ফেসবুক নাকি ফেসবুকের মতোই দেখতে আরেকটা ফেসবুক,
ওইভাবে ঠিক একেবারে মিরর যেটা। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে দ্বিতীয়বার আপনি ফেসবুকে লগইন করেছেন, দ্বিতীয়বার কোথাও লগইন না করাটাই বেটার, এই ধরনের সমস্যা হলে আপনি নিজে একবার লগ আউট করে আরেকবার লগইন করুন। আরেকটা ওই আছে যে পাসওয়ার্ড ঘন ঘন চেঞ্জ করা, এটাতে বোধহয় একটু সেফ থাকা যায় নাকি?
পাসওয়ার্ড একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়া উচিত। আচ্ছা, ফেসবুকের ফেসবুকে যদি ওইটা হয় না, অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়, সো কি হয় যে একটা আমরা ছয় ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিই, সাত ছয় ক্যারেক্টারের নিচে এখন আর পাসওয়ার্ড নেয় না কেউ কোনো ওয়েবসাইটে। সো রিকমেন্ডেড হচ্ছে যে একটা একটা ক্যাপস লক দেওয়া, একটা ক্যাপিটাল লেটার ইউজ করা, একটা ছোট লেটার ইউজ করা, একটা হ্যাশ অথবা স্টার অথবা একটা নাম্বার ইউজ করা, আপনার সার্ভারে যে পাসওয়ার্ডটা সেভ করা থাকে, সার্ভারের পাসওয়ার্ডটা বেসিক্যালি আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা সেভ হয় না, সেটা হ্যাশ, হ্যাশ একটা টাইপ আছে, ডাটা টাইপ, সেটাতে এনক্রিপ্ট হয়, মানে একটা এর জন্য হয়তো বা সাপোজ 7 ইউজ করতেছে, আপনি জানেন না কি এর জন্য কি ইউজ করতেছে, আপনি অথবা ABC দিলেন, সে সার্ভারে সেভ করলো 7 8 9, এই ধরনের একটা সাপোজ আমি বললাম আর কি। সো সে একটা মেকানিজম সিলেক্ট করে সেটা করতেছে, সে সার্ভারে সেভ করে রাখতেছে। সো সার্ভারটা যদি সামহাউ হ্যাক হয় তাহলে আপনি আসলে অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা পাচ্ছেন না,
রাইট?
বাট খুব অনেক এখন খুব ইজিলি হচ্ছে যে অনেক একটু পাওয়ারফুল কম্পিউটার হইলে মেশিন হইলে সার্ভার দিয়ে যেটা করা যায় এটাকে ডিক্রিপ্ট করা যায়, এনক্রিপশনটাকে ডিক্রিপশন ডিক্রিপ্ট করা যায়।
আচ্ছা,
কিরকম? এটা পারমুটেশন কম্বিনেশনের মতো, একটা নাম্বারকে আপনি, আমি জানি যে আমি এক থেকে দশ এই সংখ্যাগুলার মধ্যে এই সংখ্যাগুলা দিয়ে একটা পাসওয়ার্ড দিয়েছি ছয় ক্যারেক্টারে। সো একটা সময় ট্রাই করার পর কিন্তু আপনি নাম্বারটা বের করে ফেলতে পারবেন। সো জাস্ট সিম্পল ম্যাথ, আপনি একটা সময় ট্রাই করার পর আপনি একটা প্রোগ্রাম লিখে একটা MD5 কোডটাকে আপনি কিন্তু এক্সট্রাক্ট করে বের করে আনতে পারবেন। সো আপনার যদি এক থেকে শূন্য পর্যন্ত সংখ্যা দেন তাহলে হয় কি যে এতবার ট্রাই করা লাগে, একটা এনটুদিবার একটা সংখ্যা পরিমাণ ট্রাই করা লাগে, করার পর আপনি ইজিলি বের করতে পারেন। বাট আপনি এটার মধ্যে যদি একটা অ্যালফাবেট দেন তাহলে কিন্তু প্রবাবিলিটিটা আরো অনেক বেড়ে যেতেছে। দুইটা অ্যালফাবেট দেন, একটা ক্যাপস লক দেন, একটা ছোট হাতের দেন, একটা হ্যাশ দেন, তখন কিন্তু ডিক্রিপ্ট করার জন্য অনেক অনেক সংখ্যা অনেক অনেক সময় লাগবে,
একজন হ্যাকারেরও এটা অনেক পরিশ্রমের ব্যাপার হয়ে যাবে। সো
অবভিয়াসলি পাসওয়ার্ড দেওয়ার সময় যে যে একটু একটা একটা
বড় হাতের
অক্ষর, একটা @ অথবা নাম্বার ইউজ করা, সো এটা খুবই
ইম্পর্টেন্ট, ছোট বড় হাতের অক্ষর মিলিয়ে তারপরে
ফেসবুকের জন্য না, কারণ কি ফেসবুকে আপনার পাঁচ ছয় বার ট্রাই করার পরেই আপনাকে একটা ক্যাপচা লগইন চাপে, আপনি কি হিউম্যান নাকি? এটা কিন্তু বারবার মানুষ কিন্তু এটা ট্রাই করতে পারবো না, প্রায় এক দেড় কোটি বার ট্রাই করতে হবে, সফটওয়্যার দিয়ে ট্রাই করায়। সো আপনি যখন ফেসবুকে হয় সেটা হচ্ছে ক্যাপচা চায়, ক্যাপচা চায় না তখন আর ওটাকে বাইপাস করা যায় না। সো ফেসবুকের জন্য এটা না, বাট আরো তো অনেক কিছু আছে, আরো তো অনেক ধরনের ওয়েবসাইট আছে যেটা ক্যাপচা দেয় না লগ ইনের সময়। সো সেটার ক্ষেত্রে একটু স্ট্রং পাসওয়ার্ড ইউজ করা খুব রিকমেন্ডেড, এটা হচ্ছে একটা। আর আর এটা যেটা হয়, ফেসবুক নট অনলি হ্যাক হয়, এমন জিনিসটা হয় যে খুব 2009-10 এর দিকে একটা খুব ইয়া ছিল যে আপনার আপনার পোস্ট ওয়াল থেকে একটা বাইরের একটা কোন একটা ছবি ভিডিও পোস্ট হয়ে গেল, আপনি জানেন না আপনার ওয়াল থেকে পোস্ট হয়ে গেছে কিভাবে হলো। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি সামহাউ আরেকজনের পোস্ট করা জিনিসে, আরেকজনের পোস্ট করা একটা সাইটে গিয়েছেন, সেখান থেকে আপনার ব্রাউজারের একটা লগ ইন সেশন আছে ফেসবুকে, আপনি যখন লগ ইন করেন ব্রাউজারটাকে, ব্রাউজার আপনাকে অথরাইজ করে যে আমি হচ্ছে যে আমি আবার যখন প্রতিবার কিন্তু লগ ইন করা লাগে, একটা পেজ থেকে একটা পেজে যাওয়ার সময় কিন্তু লগ ইন করা লাগে না, তখন অথরাইজ থাকে। সো হ্যাকাররা কি করে, একটা স্ক্রিপ্ট দিয়ে ওই অথরাইজেশন যে কোডটা আছে, যে কুকিটা আছে, সেটা ব্রাউজার কুকিটা স্টিল করে সে আরেক তার ব্রাউজারে ওই কুকিটা দিয়ে আপনার যে লগ ইন সেশনটা ছিল, আপনি ধরেন আপনি লকড ইন অবস্থায় ছিলেন, আপনি সেই জায়গায় সেই লকড ইন অবস্থায় পৌঁছায় যায়। তো কি হয় যে একটা ওয়েবসাইটে নিয়ে যায় আপনাকে, নিয়ে যেয়ে একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার ব্রাউজার কুকিটা স্টিল করে নিয়ে যায়, তখন হচ্ছে যে খুব ইজিলি হচ্ছে সে আপনার লগ ইন সেশনটা ইউজ করে ভিডিও পোস্ট করতে পারে। সো এটা হচ্ছে এক ধরনের হ্যাক, বাট আপনার কিন্তু পাসওয়ার্ড জানছেন আসে, আপনি যখন ওই সেশনটা ডিস্ট্রয় করে দিবেন, আপনি যখন ওই ব্রাউজার থেকে লকড আউট হয়ে যাবেন তখন লগ আউট হয়ে যাবে, বাট সামহাউ আপনি কিন্তু হ্যাকড হয়েছেন একবারের জন্য, হইলেও আপনার ইনফরমেশন ওইখান দিয়ে লিক হইতে পারে। সো এটা একটা ওয়ে যে এটা খুব হয়েছিল বাংলাদেশে, প্রচুর হয়েছিল, ইন্ডিয়া নিয়ে একটা স্ক্রিপ্ট ছিল, ইন্ডিয়ান একটা হ্যাকার অনেক এবং এটা ভাইরাল হয়। ভাইরাল হয় কিভাবে, আমি ওয়াল থেকে পোস্ট করি, আমার আরেকটা ফ্রেন্ডের ওয়ালে যায়, আরেকটা ফ্রেন্ড যখন ক্লিক করে তখন আরেকটা ফ্রেন্ডের ওয়ালে যায়, সে তখন আবার এটা ক্লিক করে, এভাবে ভাইরাল হয়ে বিভিন্ন অনেক লগ ইন। এবং আপনি কিন্তু বেশিরভাগ ইউজার কিন্তু একবার লগ ইন হইলে ওটা লগ আউট করে না, সো এটা থেকে যায় লগ ইন অবস্থায় থেকে যায়, সো ওই সেশনটা ডিস্ট্রয় হয় না। সো এটা টেকনিক্যালি আপনি হ্যাকড, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে সো আপনি সবসময় ফেসবুক থেকে অন্য কোথাও অন্য কারো ওয়াল পোস্ট কোনো ভিডিও খুব চক মানে বেসিক্যালি এটা বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি ছড়িয়ে এই এই কাজটা করা হয়।
আচ্ছা আচ্ছা,
বাট একটু খেয়াল রাখবেন যে ফেসবুক থেকে একটা নর্মাল মানুষ কখনো এটা ছড়াবে না, অবশ্যই কোনো একটা ইন্টেনশন আছে যে সামহাউ আপনার কাছ থেকে কিছু আপনাকে ট্র্যাপে ফেলে আপনার কাছ থেকে আপনার ব্রাউজারটা কুকিটা স্টিল করার জন্য, এটা একটা ওয়ে।
ফেসবুক নিয়ে আমরা মোটামুটি জেনে ফেলেছি, আমাদের উচিত নিজেদেরকে একটু সেফ রাখা, আর এভাবে আমরা তো শুনলামই কিভাবে কিভাবে হ্যাক হয়, কিভাবে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি। এই অ্যাডভাইস গুলোর জন্য অনেক থ্যাংকস দিয়েছেন অনেকে, নিরীহ পাখি নামে একজন ফেসবুকে, সাদত হোসেন। এরপরে লিখেছেন যে অরিজিনাল ফেসবুক আইডি আর ফেক ফেসবুক আইডি কি চেনার কোন উপায় আছে কিনা?
অবভিয়াসলি আছে, কারণ কি আপনি একটা অরিজিনাল ফেসবুক আইডি খুব ইজিলি দেখবেন যে তার ফ্রেন্ডের সাথে ইন্টারাকশনটা কি। একটা ছবি দেখবেন যে তার অ্যালবামে তার কি, সে একটা আমরা কি করি যে আমরা পয়লা বৈশাখের ছবি দিই, স্কুলের ফার্স্ট ডে ছবি দিই, কলেজের ফার্স্ট ডে ছবি দিই, যদি ওইরকম ভাবে সাজানো না থাকে, একজনের ছবি একজনের প্রোফাইলে বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন জনের ছবি থাকে এবং তার ফ্রেন্ডের সাথে কোনো ইন্টারাকশন না থাকে, তার ফ্রেন্ডরা তার সাথে ওয়ালে পোস্ট করছে না, অথবা সে রিয়েল লাইফ এক্সিস্টেন্স নাই, কোনো চেক ইন নাই, তো আপনি খুব ইজিলি কিছু কমন সেন্স ইউজ করলে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা ফেক প্রোফাইল।
রাইট, আমরা এক্সপিরিয়েন্সে চলে যাব। আর কি কি এক্সপিরিয়েন্স করেছেন আপনি সেই সময়টাতে হ্যাকিং নিয়ে?
ওকে, একটা সময় কিছু কি লগার বেস যখন হ্যাকিং হতো তখন অনেক ফ্রেন্ডরাই খুব খুব মজা করেই হচ্ছে যে একবার একটা আমার একটা ফ্রেন্ড গ্রুপ তারা হচ্ছে যে একটা নর্থ সাউথ একটা ফেয়ার হয়েছিল, কিউবির কিউবির একটা ফেয়ার ছিল, তো সে তার থেকে অনেকগুলো কম্পিউটার ছিল, রিমোটলি একটা কম্পিউটারে একটা রেট ডিপ্লয় করা হয়, সো একটা ফেস নর্থ সাউথের ভিতরে একজন ছিল, বাইরে আরেকটা টিম ছিল, নর্থ সাউথের ভিতর থেকে একটা কম্পিউটারে একটা রেড ডিপ্লয় করে দেয়, সো কিউবির একটা ফেয়ার, খুবই আনপ্রোটেক্টেড একটা ফেয়ার ছিল, সো ওরা নিজের হয় সবাই প্রায় অনেক অনেক পিসি ছিল, প্রায় 50-60 মতো হয়তো বা পিসি ছিল, আমি ডোন্ট আই ডোন্ট নো, আমি জাস্ট শুনছি।
আচ্ছা,
তো তারা যেটা করে সেই একটা পিসিকে হ্যাক করে তারা বাকি ওয়ারলেস নেটওয়ার্ক দিয়ে বাকি সবগুলো পিসিতে ওই ম্যালওয়্যারটা ডিপ্লয় করে, সো যেটা হয় যে ওই 3-4 দিনে হয়তো বা অসংখ্য মানুষ নর্থ সাউথের স্টুডেন্ট তারা ফেসবুক লগ ইন করে, তখন এই ইনফরমেশনগুলো জাস্ট একটা কি লগার সেই ইনফরমেশনগুলো, এবং যদি ওইখানে কোনো ক্রেডিট কার্ড টাইপের কোনো কিছু ছিল না, সেই ইনফরমেশনগুলো সামহাউ আরেকজনের হাতে যায়, বাট আই অ্যাজ ফার অ্যাজ আই নো তারা এটা দিয়ে কোনো ওইটা আরেকটা বিজনেস, এটা কি করে যে তারা সেল করে, যারা ইন্টারনেট মার্কেটিং করে তারা হচ্ছে যে তাদের এরকম আসলে ফেসবুক অ্যাকাউন্ট দরকার, রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে রিয়েল ডাটা অ্যানালাইসিস যে কোন মানুষটা কোথায় যায়, কি লাইক করে, কি ধরনের মিউজিক লাইক করে, কোন একটা কোম্পানি যখন নতুন করে শুরু করতে যায় কোম্পানি তখন তাদের সার্ভে দরকার হয়, তখন তারা খুব ইজিলি এইসব ডাটাগুলো থেকে খুব ইজিলি বের করতে পারে যে একটা টার্গেটেড গ্রুপের এই ইউনিভার্সিটির এই ধরনের মানুষের কি কি পছন্দ করে, কি করে তারা, সো তারা কি করে তারা ওই ওই এই ডাটাগুলো ফার্স্টে কিছুই করে না, যে কিউবিকে জানায় যে এরকম একটা ব্যাপার, আপনারা যে পিসি গুলো দেন এটা আসলে খুবই আনপ্রোটেক্টেড থাকে, সেটা অন্য কেউ করতে পারে এবং খুব ক্ষতিও হইতে পারে, বাট আমরা তেমন কোনো ক্ষতি করছি না এরকম করে বলে, বাট কেউই কোনো রেসপন্স দেয় না, তারা এই ডাটাগুলো সেল করে দেয়, সো হয়তোবা আমি যতটুকু জানছি এই পর্যন্ত ওইটাই ছিল, বাট এরপর হয়তো বা অসংখ্য বার এরকম হচ্ছে, আপনি জানেন না আপনার ডাটা কতবার সেল হচ্ছে, আপনি যদি একটু সচেতন হয়ে একটা একটা রাস্তায় একটা কম্পিউটার দেখলেন সেটাতে ধাপ করে ফেসবুকটা লগ ইন না করে যদি না লগ ইন করে থাকতেন তাহলে হয়তো আপনার ডাটাটা সেল হইতো না, আপনি জানেন না আপনার ডাটা সেল হয়েছে হয়তো বা আজকে না আরো এক বছর পর হয়তো বা এটা ইউজ হবে, ইউ নেভার নো, সো এটা একটা কিছু বছর কয়েক বছর আগে হয়েছিল, সো এটা আই গেস এখনো প্রতিনিয়ত প্রতি সাইবার ক্যাফেতে হয়, ইভেন অফিসের পিসেসে হইতে পারে যদি মানে এসেনশিয়াল সিকিউরিটি না থাকে।
আচ্ছা, আর আর কি কি এক্সপিরিয়েন্স ছিল? আপনি বিভিন্ন গ্রুপের সঙ্গে আপনি কাজ করেছেন, সাইবার আর্মি, তারপরে বিডি হ্যাট হ্যাকার্স, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, তারপর
মানে ওইরকম প্রত্যক্ষ হবে না, বাট বেসিক্যালি যারা হ্যাকিং করে তারা সবাই হচ্ছে যে
এক একটা ফোরামে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে
সবাই, আমি হয়তোবা বাংলাদেশ সাথে ইন্ডিয়ার সাইবার পার, সো এভরিওয়ান উইল জয়েন, যারা হ্যাকিং পারে যারা হ্যাকিং পারে না, বিভিন্ন অন্যান্য গ্রুপ সবাই জয়েন করবে। সো এরকম একদম শুরুতে একটা নোবেল কজ ছিল জিনিসটা এরকম যে মাস্টার কার্ডের যে ইন্স্যুরেন্স কোম্পানিটা আছে তারা হচ্ছে যে অনেক মানুষের অর্থ আত্মসাত করছে অনেক। তো তার হ্যাকাররা হচ্ছে যে আপনি যখন একটা মাস্টার কার্ড হ্যাক করে তখন কি হয় জিনিসটা যে ভিকটিম বলে যে আমি এটা ট্রানজাকশন করিনি, তখন ব্যাংক একটা স্টেপ নেয়, অনেক সময় স্টেপ নেয়, দেখা যাবে যদি হয়তোবা $200 ট্রানজাকশন করছে বাট কেসটা করার জন্য অথবা প্রসিডিউরটা করার জন্য $800 লাগবে, তখন জিনিসটা অফ করে দেয়, বাদ দেয়। তখন যদি বড় কিছু হয় তখন স্টেপ নেয়। সো হ্যাকাররা কি করে, ছোট ছোট ট্রানজাকশন করে যাতে ওইটা মানে কোনো কেস না হয় অথবা ওই যে প্রসিডিউরের জন্য যে টাকা লাগবে ওইটা যাতে এটার নিচে থাকে। সো অনেক ধরনের টেকনিক ইউজ করে করে। সো বাট আলটিমেটলি একটা সময়ে যখন মানে হ্যাকিংটা মানে যখন কারো হোয়াইট হ্যাট হ্যাকার্সরা যখন যেমন জুলিয়ান অ্যাসাঞ্জ সে যখন মাস্টার কার্ড ব্লক করে তখন একটা কজ ছিল, এটা কজ নিয়ে সে ব্লক করে। ইভেন নট অনলি যে হ্যাকিং সবসময় যে হ্যাকিং সবসময় খারাপ থেকে কিছু হবে, যেমন ফেসবুক ইউজ করি আমরা, ফেসবুকের জন্ম আসলে হ্যাকিং থেকে। ফেসবুক যখন জন্ম হ্যাকিং থেকে কিভাবে যে ফেসবুক মার্ক জুকারবার্গ যখন স্টুডেন্ট ছিল তখন তার হার্ভার্ড ইউনিভার্সিটিতে সে হচ্ছে যে ফেস ম্যাশ নামের একটা ওয়েবসাইট বানায়, সেটা হচ্ছে যে সেই ওয়েবসাইটটা হচ্ছে যে তার হার্ভার্ডের স্টুডেন্টদের ইনফরমেশন নিয়ে একটা ওয়েবসাইট বানায়। সো তখন হার্ভার্ড তাকে বলে যে আসলে আনঅথরাইজড, এটা তোমার তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। তখন তার মাথায় আইডিয়া পপ করে যে আমি তো ইনফরমেশন না জিজ্ঞেস করে নিছি, ওকে লেটস মেক এ প্ল্যাটফর্ম যেখানে মানুষ ইচ্ছা নিজের ইচ্ছায় এসে ইনফরমেশন দিবে। সো ওইখান থেকে কিন্তু ফেসবুকের জন্ম হয়। সো ওইটাও একটা হ্যাকিং থেকেই আসলে এত বড় একটা সোশ্যাল নেটওয়ার্ক। হ্যাকিং থেকে অনেক কিছু হইতে পারে, হ্যাকিং থেকে যে সবসময় খারাপ হবে কোনো কিছু, ইনোভেশন হবে না, এরকম কিছু না।
আচ্ছা আমরা ছোট একটা ব্রেকে যাব, ব্রেক থেকে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। হ্যাকিং নিয়ে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন 16260 এই নাম্বারে। তবে ব্রেকে যাওয়ার আগে আমরা কথা বল আমাদের প্রোডিউসার অন্ধকার গল্পের প্রোডিউসার সাদেক সামি কথা বলেছিলেন আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারের সঙ্গে, সেটা আমরা এখন একটু শুনব। আমাদের সঙ্গে থাকুন, এই প্রতিবেদনটি শুনে আমরা আবারও ফিরে আসছি।
এই সাইবার ক্রাইম যে ব্যাপারটা বলা হয় এটা আসলে মূলত কি?
যদিও শব্দটি সাইবার মানে মহাকাশকে বোঝানো হয়েছে এবং একসময়ে আমাদের ডিজিটাল জগৎটাকেই মনে করা হতো এটা বোধহয় আকাশেই ভেসে বেড়ায়। আমরা যদি ইন্টারনেটকে ভিত্তি হিসেবে ধরি তাহলে এটা একদিক থেকে আমরা আসলে বাতাসের উপর ভর করেই আসলে এই জগৎটাকে তৈরি করেছি। আমরা এটাকে যদি ডিজিটাল অপরাধ বলি তাহলে এটা সবচেয়ে ভালো চিহ্নিত করা সম্ভব হবে, কারণ সাইবার ক্রাইম বলতে আসলে বোঝানো হয় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যেসব অপরাধ করা হয় সেই অপরাধগুলোকে। এবং একে যদি আমি খুব সহজে চিহ্নিত করার চেষ্টা করি তাহলে আমাদের চারপাশে মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্টফোন, ট্যাবলেট, পিসি এবং কম্পিউটার এইসব যন্ত্রপাতি প্লাস তার সাথে ইন্টারনেট একে যুক্ত করে যে অপরাধের জগৎটা গড়ে উঠেছে সেটাই হচ্ছে আসলে আমরা সাইবার ক্রাইম হিসেবে যেটা চিহ্নিত করি সেইটা।
সাইবার ক্রাইমকে দেখা যাচ্ছে যে মানে যেই যেই ক্ষেত্রগুলোতে আমাদের মানে খুব বেশি ইফেক্ট পড়ছে তার মধ্যে দেখা যাচ্ছে যে ডেবিট কার্ড জালিয়াতি কিংবা দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক হচ্ছে, তো এই ডেবিট কার্ড জালিয়াতি এর মধ্যে এই সাইবার ক্রাইম বা সাইবার হ্যাক যারা করে তারা কি বাংলাদেশি, ওরাই এই বাংলাদেশি প্রযুক্তিটাকেই কাজে লাগে কাজে লাগায়? এখানে কি যারা আমাদের তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন বা যাদের ডেবিট কার্ড এরকম ভাবে চুরি হয়ে যাচ্ছে, পাসওয়ার্ডটা চুরি হয়ে যাচ্ছে, এটা কি ওই প্রতিষ্ঠানের ল্যাকিং যে প্রতিষ্ঠান ঠিকমতো প্রোটেক্ট করতে পারতেছে না, নাকি আমাদের যারা তথ্য প্রযুক্তিবিদ কিংবা সাইবার আমরা যারা হ্যাকার বলি বা তাদের অ্যাডভান্টেজ যে তারা পারতেছে এগুলো করতে?
দেখুন, ক্রেডিট কার্ড জালিয়াতি কেবল বাংলাদেশে হয় না, সারা পৃথিবী জুড়ে হয়। এবং ক্রেডিট কার্ড জালিয়াতি নতুন করে হচ্ছে তাও না, মানে আজকাল ডিজিটাল জগৎটা বড় হয়েছে এবং সেই কারণে কিন্তু তার বাইরেও যখন ক্রেডিট কার্ড ব্যবহার তখনও জালিয়াতি, জালিয়াতিটা ক্রেডিট কার্ডের সাথে বহুদিন থেকে যুক্ত আছে। এবং যারা ক্রেডিট কার্ড পরিচালনা করেন তারা জানেন যে ক্রেডিট কার্ডের মাধ্যমে সার্টেন অ্যামাউন্ট তাদের এই প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে হেরফের হতেই পারে। কিন্তু এখন যে জায়গাটার মধ্যে আমরা পৌঁছে গেছি সেই জায়গাটা কেবলমাত্র ক্রেডিট কার্ড রিলেটেড না, আপনি ফাইন্যান্সিয়াল যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রেই রিস্কের মধ্যে বসবাস করেন। যেমন ধরেন আপনি আগে টাকা তুলতেন তার জন্য একটা চেকে সই করতেন, ফিজিক্যাল ভেরিফিকেশন হতো এবং তারপর আপনাকে টাকা দিত। এখন তো আপনি পিন নাম্বার দেন, তার মানে হচ্ছে ওটা সিগনেচারের জায়গাটা পিন নাম্বার দখল করে নিয়ে আসছে। এই পিন নাম্বারটা যার কাছে যায় সেই হচ্ছে টাকার মালিক। সুতরাং সেই দিক থেকে অনেক বেশি অবাধিত হয়ে গেছে। আরেকটা বিষয় ছিল, আগে ট্রানজেকশন গুলো যখন হতো তখন আপনার ফিজিক্যাল প্রেজেন্সটার বিষয়টা ছিল, এখন রাষ্ট্রীয় সীমারেখা অতিক্রম করে গেছে। আপনি ইন্টারনেটে একটা ভিডিও পাবেন যেখানে দেখা যাবে যে মিলিয়ন্স অফ ডলার আমেরিকান ব্যাংক থেকে চুরি হয়েছে এবং সেই চুরিটা করেছে ইউক্রেনে বসে থেকে কতগুলো ইয়াং ছেলে মেলে, তাদেরকে হ্যাকার বলি আমরা এই ধরনের। সুতরাং এই ফাইন্যান্সিয়াল জালিয়াতির সীমানাটা ক্রেডিট কার্ডকে অতিক্রম করে একেবারে দৈনন্দিন মোবাইল ব্যাংকিং পর্যন্ত চলে গেছে। ইভেন আপনি অবাক হবেন যে আমাদের ছেলেমেয়েরা বিদেশ থেকে যে টাকা কামাই করে লাইক আউটসোর্সিং করে সেই টাকা পর্যন্ত জালিয়াতি হয়েছে। অতএব সীমানাটা অনেক বড়।
এটা থেকে আসলে রিমুভ করার উপায়টা কি?
আমাদের এখানে যে বিষয়টি হচ্ছে সেটি আমি দুই দিক থেকে দেখব। একটি হচ্ছে আমরা যে ডিজিটাল যুগে বাস করি সেই বাস করার যোগ্যতাটা নিজেকে অর্জন করতে হবে, অর্থাৎ আমি যে প্রযুক্তির যুগে আছি সেই প্রযুক্তিকে আমার মতন করে যদি ব্যবহার করতে না পারি তাহলে প্রতারিত হব এবং ঠকে যাব, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আরেকটি বিষয় যেটা সেটি হচ্ছে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। বেশিরভাগ ক্ষেত্রে আমি রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব পালন করে না বলে ক্ষতিগ্রস্ত হই, এবং এই জায়গাটা আমি বাংলাদেশের বর্তমান ব্যক্তিদের কথা বলবো। এই জায়গাটার ক্ষেত্রে সরকার অলমোস্ট প্রায় নীরব ভূমিকা পালন করছে, মানে সাধারণ মানুষের এই সাইবার ক্রাইম থেকে বেঁচে থাকার জন্য যতটুকু সমর্থন সরকারের দেওয়া উচিত সেই সমর্থনটুকু সরকার দিচ্ছে না। সরকারের বিশেষ প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আমি বিটিআরসির নাম উল্লেখ করে বলব, তারা মোবাইল ফোন থেকে আরম্ভ করে স্পেকট্রাম নিয়ন্ত্রণ করে, সাইবার অপরাধগুলো নিয়ন্ত্রণ করার কথা তারা তাদের ভূমিকা পালন করে না। দ্বিতীয়ত, যে জায়গাটার মধ্যে আছে আমাদের দেশে আইন কানুন আছে কিন্তু সেই আইন কানুনের প্রয়োগ করার জন্য সরকারের বিচার ব্যবস্থা, তদন্ত ব্যবস্থা, এইসব জায়গায় যে কাজগুলো করা উচিত ছিল সেই কাজগুলো এখনো করা হয়নি, ফলে আমরা খুব অসহায় অবস্থা হয়ে বসবাস করি। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনি কেবলমাত্র একটি ক্রেডিট কার্ডের কথা বলেছেন কিন্তু ভেবে দেখেন, একটি কিশোরী মেয়ে যার কাছে একটি মোবাইল ফোন আছে সে অসহায় বোধ করে, একজন গৃহিণী যে তার বাসায় নিরাপদে জীবনযাপন করতে চায় সে অসহায় বোধ করে, একজন ব্যবসায়ী দানাদানির শিকারে পরিণত হয়, এগুলো মোবাইল ফোনের বিষয়। ইন্টারনেটে আপনার ফেসবুকের আইডি হ্যাক করা থেকে শুরু করে ওয়েবসাইট চুরি করা পর্যন্ত এমন ঘটনা নাই যে এই ঘটনাগুলো ঘটছে না, এমনকি এর রাজনৈতিক প্রভাব হচ্ছে। আমরা সন্ত্রাস এবং জঙ্গিবাদের মধ্যেও এই ক্রাইমগুলোকে দেখতে পাচ্ছি। এবং আমার কেন জানি মনে হয়েছে যে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, কিন্তু ঘুমানোর চেষ্টা করছি যাতে ডিজিটাল বাংলাদেশ আমার কানে না আসে।
কিন্তু এখানে তো আপনি অনেকগুলো বিষয় বললেন যে শুধুমাত্র ক্রেডিট কার্ড জালিয়াতি নেই, এর সঙ্গে ওয়েবসাইট হ্যাকিং হতে পারে, ফেসবুক হ্যাকিং হতে পারে। কিন্তু স্যার এরকম একটা মানে একটা সময় বা এখনো কিন্তু চলছে যে ফেসবুকে ছাড়াও যে ফেসবুকে যে আইডি হ্যাক করা হয়, এছাড়াও কিন্তু সবচেয়ে বড় যে প্রভাবটা এখনো পড়ছে যে বিভিন্ন ওয়েবসাইট কিন্তু হ্যাক করা হচ্ছে। দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করা হচ্ছে এবং এর বাইরে ইন্টারন্যাশনালি ইন্ডিয়ার বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করা হচ্ছে এর বাইরেও। মানে এরকম কি এরকম আমরা শুনছি যে এরকম সাইবার হ্যাকার নামে কয়েকটা টিম আছে, ইন্টারন্যাশনাল কয়েকটা টিম আছে, মানে ওরা এক দেশ আরেক দেশের ওয়েবসাইট হ্যাক করে, এই বিষয়টা স্যার মানে এতে আসলে কার লাভ বা এটা আসলে কেন করে?
দেখেন আসলে হ্যাকিং কোন বৈধ বিষয় নয়, মানে পৃথিবীর কোন জায়গাতে হ্যাক করাকে ভালো কাজ বলে গণ্য করা হয় না, এবং সেই কারণে আপনি যে উদ্দেশ্যে অথবা যে পদ্ধতিতে হ্যাক করেন না কেন, এটি কোন সময় আইনসঙ্গত হয় না। আপনি প্রতিবাদ করার জন্য ভারতের ওয়েবসাইট হ্যাক করলেন অথবা কাশ্মীরিরা তাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ওয়েবসাইট হ্যাক করলো, এটি যেরকম বৈধ নয়, এমনি করে আপনি একটি সরকারি ওয়েবসাইট দখল করে তার মধ্যে যা খুশি তাই লিখে দিলেন, একজন ব্যক্তিগত মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তার মধ্যে আপনার ইচ্ছা মতন গালিগালাজ করে দিলেন, এর কোনটাই বৈধ না। এবং এই জায়গাগুলোর ক্ষেত্রে আমি বলছি দুটো বিষয় জরুরি, এক হচ্ছে এই নিরাপত্তার বিষয়টা খুব জরুরি ভিত্তিতে দেখা দরকার, অর্থাৎ আপনি আপনার নিজের যে সাইবার প্রেজেন্স অথবা ডিজিটাল উপস্থিতি থেকে আপনি নিরাপদ রাখবেন, একই সাথে আইন কানুন থেকে শুরু করে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে। আমি খুব সহজে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পারি, যেমন ধরেন আপনি যদি দেশের সমস্ত মোবাইল সিম যারা ক্রয় করে তাদেরকে নিবন্ধিত রাখতে পারতেন, প্রকৃত পরিচয় যদি নিশ্চিত করতে পারতেন, তাহলে দেখা যেত আপনি অনেকগুলো অপরাধ বন্ধ করে ফেলতে পারতেন, কারণ প্রকৃত পরিচয় নিয়ে কেউ অপরাধ করতে যেত না। সেই মুহূর্তে আপনি যদি ইন্টারনেটের মনিটরিংটা ঠিক মতো করতে পারতেন, তাহলে বুঝতে পারতেন যে আসলে এখানে যারা অপরাধ করতে এসছে তাদেরকে চিহ্নিত করা, তদন্ত করা, বিচার করা এবং শাস্তি দেওয়া, এর সবটাই সম্ভব হতে পারত।
আপনি যেমনটা বলছিলেন যে সরকার এই সম্পর্কিত কোন পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু আমরা তো জানি 2002 সালে তথ্য প্রযুক্তি সংক্রান্ত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয় এবং 2006 সালে দ্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006 নামে একটা আইন পাশ করা হয়। তো এটা কি আসলে কার্যকর না?
দেখেন ওই আইনটা যখন করা হয়েছিল সে আইনটার মূল পারপাস ছিল একটা ডিজিটাল সিগনেচার প্রবর্তন করার জন্য, এমন এই আইনটা সাইবার ক্রাইমের সমস্ত বিষয়গুলোকে ইনক্লুড করেনি। এই আইনটি আবার সংশোধন করা হয়েছে, তার মধ্যে শাস্তি বাড়ানো হয়েছে, পুলিশকে গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেগুলো মোটামুটি ভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যার ফলে প্রধানত হয়তো রাজনৈতিক বিষয়টা মোকাবেলা করা সম্ভব হয়, কিন্তু যেই ধরনের সাইবার ক্রাইমের প্রসার এখন ঘটেছে সেই ধরনের ক্রাইম সম্পর্কে এই আইন সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারে না। আমি মনে করি যে সাইবার ক্রাইমের জন্য একটি পৃথক আইন থাকা দরকার। আইসিটি অ্যাক্ট কেবলমাত্র ডিজিটাল সিগনেচার স্টোরেজ এবং সিস্টেম ইউসেজ এই জায়গাটার মধ্যেই কাজ করে, সাইবার ক্রাইম পুরোটা নিয়ে কাজ করতে পারে না। অর্থাৎ ওই আইনের সীমাবদ্ধতা আছে, যে সীমাবদ্ধতায় আপনি ডিজিটাল ক্রাইমের সমস্ত কিছুকে ইনক্লুড করতে পারেন না।
আরেকটা বিষয়, আপনার কথার মাধ্যমে বিভিন্ন সেমিনারে আমরা যেমনটা জানতে পেরেছি যে বিভিন্ন ফোন আমাদের কাছে কিন্তু বিভিন্ন অনেক সময় বিভিন্ন কল আসে, ফোন কল, এবং ওইগুলোর কোনো নাম্বার থাকে না। তো আমরা কিন্তু আদৌ জানি না যে কে আসলে ফোনটা করছে বা এর আসলে ফোনটার মালিক কে, আমরা কিন্তু এই বিষয়টা জানি না। যেমনটা আপনি বলছিলেন যে ডায়ালিং সফটওয়্যার তারা ইউজ করছে, তো এই বিষয়টা যদি আমাদের একটু বলেন যে ডায়ালিং সফটওয়্যার
এটা সম্পূর্ণভাবে একটি অবৈধ কাজ এবং কোন রাষ্ট্রের উচিত নয় এই ধরনের গুপ্ত পরিচয়হীন কোন কলিং সিস্টেম অ্যালাউ করা। বিকজ আমি যেমনি করে প্রযুক্তি ব্যবহার করব তেমনি করে আমি নিরাপদ থাকার ব্যবস্থাও করব। এমন যে লোকটি তার পরিচয় গোপন করতে পারে তার পক্ষে যে কোনো অপরাধের প্রস্তুতি নেওয়া এবং সংগঠন করা খুব সহজ হয়ে যায়। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আমাদের এখানে গুম, খুন, হত্যা, চাঁদাবাজি, মেয়েদেরকে এডিউস করা থেকে শুরু করে সমস্ত ধরনের অপরাধের ক্ষেত্রে 99.9% মোবাইল ফোন ইউজ করা হয় যার কোন রেজিস্ট্রেশন নাই। এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশের মোবাইল অপারেটর এবং বিটিআরসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কেউ বিষয়টাকে সামান্যতম গুরুত্ব দিচ্ছে না। এটি যে কি ভয়ঙ্কর একটি বিপদের দিকে আমরা যাচ্ছি সেটি কল্পনা করলেও আসলে গা শিউরে ওঠে যে আপনি এমন একটি অনিরাপদ সমাজে বসবাস করছেন, যে অনিরাপদ সমাজের মধ্যে প্রায় 70% মোবাইল ফোনের অধিকারী আপনাকে যে কোনো সময় যে কোনো ভাবে হেনস্থা করতে পারবে, তাকে চিহ্নিত করতে পারবেন না আপনি।
ডায়ালিং সফটওয়্যারটা আমি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে এরকম কি আদৌ এরকম
সফটওয়্যার? আমি মানে প্রযুক্তির তো সেই সম্প্রসারণটুকু হয়ে থাকে, আপনি প্রযুক্তি ব্যবহার করে আপনার পরিচয় গোপন করা থেকে শুরু করে যে কোনো রকমের সফটওয়্যার তৈরি করতে পারেন, কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করা তো আইনসঙ্গত নয়। আপনি সফটওয়্যার যারা ব্যবহার করছে এখন আপনি লক্ষ্য করে থাকবেন যে আপনার কাছে এসএমএস আসছে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো একটা সংস্থার নামে, এবং এটি কোত্থেকে আসছে আপনি এটা নিশ্চিত করতে পারবেন না। আজকে যদি কেউ সরকার প্রধানের নামে একটি এসএমএস ছড়িয়ে দেয়, এটি প্রতিরোধ করার মতন ব্যবস্থা আমাদের এই রাষ্ট্রের সরকারের কাছে নাই।
আচ্ছা, কিন্তু এক্ষেত্রে তো বিটিআরসি একটা ইউনিট খুলে যেখানে
বিটিআরসি এবং বিটিআরসি চরম ভাবে ব্যর্থ হচ্ছে এই জিনিসটা এক্সিকিউট করতে।
আচ্ছা, কিন্তু ওনাদের তো একটা টিম আছেন, 11 সদস্য বিশিষ্ট
টিম তো থাকতেই পারে, ওই টিম যদি কাজ না করে তাহলে কি করবে? এবং আমি এটাও মনে করি যে 11 সদস্যের টিম এবং সেটাও নিষ্ক্রিয় টিম, ওই টিম দিয়ে আপনি 12 কোটি মোবাইল ফোনের গ্রাহক তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অথবা এই বিষয়টা মোকাবেলা করবেন?
আমরা দেখি যে ফেসবুকে প্রায় আমাদের কাছে বিভিন্ন লিঙ্ক আসে যে এই পেজে গেলে $1,000 পাওয়া যাবে, আমি $1,000 পেয়েছি, এই বিষয়টা আসলে কতটুকু সত্য? ফেসবুকে কি এরকম ভাবে বিভিন্ন লিঙ্কে গিয়ে টাকা পাওয়া আদৌ সম্ভব?
99.9% ক্ষেত্রে মিথ্যা, প্রতারণা, ভুয়া, এবং এই জিনিসগুলোর ক্ষেত্রেও প্র্যাকটিক্যালি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আপনারা হয়তো কিছুটা মনে থাকতে পারে কিছুদিন আগে ইন্টারনেটে ক্লিক করে ইনকাম করা যায় এই ধরনের প্রচুর পরিমাণ
প্রচারণা চালিয়েছে,
এবং সেগুলোর ক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানেও ঠিক যেই রোলটা সরকারের প্লে করা উচিত ছিল সেই রোলটা সরকার প্লে করছে না। পার্টিকুলারলি আমি বলবো বিটিএসসির মতন এরকম অথর্ব প্রতিষ্ঠান দিয়ে আমরা আসলে ডিজিটাল যুগে যে কতটা বিপন্ন অবস্থায় আছে এটি কল্পনার বাইরে।
কিন্তু অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে সরকার কিন্তু সফলতা পাচ্ছে, অনেককে কিন্তু গ্রেফতারও করা হচ্ছে, এই গ্রেফতার গুলো সম্পর্কে যদি আপনি একটু বলেন।
আপনি অপরাধের মাত্রা যদি দেখেন সেই তুলনায় এই গ্রেফতার অথবা এই জিনিসগুলো একেবারেই নগণ্য, মানে এত নগণ্য যেটা আসলে উল্লেখ করাটাই কঠিন। তার বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আসলে অপরাধের মাত্রাটা কত। আমাদের এখানে দুর্ভাগ্যজনক বিষয় যেটি হচ্ছে যে অপরাধ রিপোর্ট করার জায়গা পর্যন্ত নাই, বিটিএফ একটা ওয়েবসাইট বানায় দিয়ে রাখছে এবং সেখানে রিপোর্ট করার পরে কোনো অ্যাকশনের কাহিনী আমি অন্তত শুনি নাই।
টোটাল বিষয়টা থেকে আসলে মুক্তি পাওয়ার উপায়টা কি?
আমি তো বলবো যে প্র্যাকটিক্যালি আপনি দুটো দিক থেকেই আপনি দেখবেন, একদম সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে, রাষ্ট্র চোখ বুঝে থাকতে পারে না, সরকার রাষ্ট্রের পক্ষে যদি অ্যাক্ট না করে তাহলে সেই সরকারকে দক্ষ সরকার বলা যায় না, অতএব সরকারকে তার দায়িত্ব পালন করতেই হবে। পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে আমি যখন ডিজিটাল যুগে বাস করি তখন আমাকে নিজেকে সচেতন হতে হবে যাতে আমি সত্যিকার অর্থেই ডিজিটাল যুগে বাস করার জন্য নিজেকে নিরাপদ রাখতে পারি। অনেক ক্ষেত্রেই আমি সচেতন না, আমি প্রযুক্তি ব্যবহার করছি সেই প্রযুক্তি সম্পর্কে আমি জানি না, সেই প্রযুক্তির দুর্বলতাগুলো আমি বুঝি না, অথবা আমি কিভাবে নিরাপদ থাকবো সেই পথ আমি খুঁজে বের করি না। আমি একদম ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি ফেসবুকে আপনার ছবি ছবি করে নিয়ে কেউ একজন একটা অ্যাকাউন্ট খুলে ফেলছে, অথচ ফেসবুকে আমি ইচ্ছে করলে আমার প্রাইভেসি সেটিং নিয়ে কিন্তু আমার ছবিগুলোকে গোপন করে রাখতে পারি। তার মানে আমি যদি সচেতন না থাকি তাহলে আমি বিপদে বনার ভয়ের মধ্যে কাজ করি। সুতরাং এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে আমি আসলে যে প্রযুক্তি ব্যবহার করছি সেই প্রযুক্তির সাথে সম্মতিপূর্ণ ভাবে আমার নিজের সচেতনতা কাজ করছে কিনা।
আপনাকে অনেক ধন্যবাদ অন্ধকারের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।
This track was downloaded from fusionbd.com.
শুনছিলাম অন্ধকারের গল্পের প্রডিউসার সাদেক সামি, তিনি কথা বলেছিলেন আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারের সঙ্গে। আজকে অন্ধকারের গল্পের বিষয়টি হচ্ছে সাইবার ক্রাইম, এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন হ্যাকার যার নাম ডার্ক নাইন, এটা অবশ্যই তার ছদ্মনাম, এবং তিনি শেয়ার করছেন কিভাবে হ্যাক করা হয়, কিভাবে হ্যাক হয়, কিভাবে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি। তার এজ খুবই অল্প, এই অল্প কয়েকদিনে তিনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, আমরা একে একে তার কাছ থেকে জানবো। জানিয়ে দিই আমাদের ওয়েবসাইটের ঠিকানা, যেখানে আপনি খুঁজে পাবেন এই এপিসোড এবং এর পূর্বের অন্ধকারের গল্পের সবগুলো এপিসোডের ডাউনলোড লিংক। আজকের এপিসোডটি আপনি কালই পেয়ে যাবেন, অ্যাড্রেসটি জানিয়ে দিই www.dhakafm904.com, এই অ্যাড্রেসে গেলেই পেয়ে যাবেন ডাউনলোডের লিঙ্কটি, সেখান থেকে আপনি ডাউনলোড করে শুনতে পারবেন এই এপিসোডটি। ভিজিট করুন আমাদের ফ্যান পেজ অফিসিয়াল www.facebook.com/dhakafm90.4, যেখানে রয়েছে আজকে ডার্ক নাইনের ছবি, একটা ছবি আমরা পোস্ট করেছি, চাইলে সেখানে লাইক দিয়ে আপনি দেখতে পারেন। এছাড়াও আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারে। সাইবার ক্রাইম নিয়ে অলরেডি অনেকগুলি কথা আমরা বলে ফেলেছি, ফেসবুকে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন, অনেকের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি যে তারা হ্যাকার হতে চায়। সো ডার্ক নাইনের পক্ষ থেকে তাদেরকে কি বলবার আছে যারা হ্যাকার হতে চায়?
হ্যাকার হতে চাও চান অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েটেবল, কারণ কি ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, অনেক টেকনোলজি আসছে, সো টেকনোলজি সবসময় হোল থাকবে, টেকনোলজি সবসময় বেটার করতে হবে। সো যে টেকনোলজিটা বানাচ্ছে সে যদি, অথবা মানে গভর্নমেন্ট যদি সেটা নিয়ে কোনো স্টেপ না নেয় যে টেকনোলজির সিকিউরিটি কীভাবে বাড়ানো যায়, তো এই হ্যাকার বাংলাদেশে হ্যাকিং কমে আসার বেসিক্যালি কারণ, মানে বাইরের দেশের হ্যাকাররা বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক করা বন্ধ করে দেওয়ার, অনেক কমায় দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশি হ্যাকার হওয়ার কারণে।
আচ্ছা,
আগে যেটা হতো যে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট, অনেক সরকারি ওয়েবসাইট পাকিস্তান আর ইন্ডিয়ান হ্যাকাররা হ্যাক করতো, তো বাংলাদেশে যখন হ্যাকার হলো তখন, তো এটা বাংলাদেশের জন্য একটা প্রেস্টিজ ইস্যু যে একটা বাংলাদেশে একটা ওয়েবসাইট হ্যাক হচ্ছে, মানে কেউ কিছু করতে পারতেছে না, কেউ কোনো কথা বলতেছে না, সরকারও কোনো কথা বলতেছে না। সো তখন হ্যাকাররা কি করলো যে এটা সামহাউ এটা তো স্টপ করতে হবে, ঠিক না? সো হ্যাকাররা তো আর ওই ওয়েবসাইট ঠিক করতে পারতেছে না, তো অথরিটি নেই, বাট ও একটা রিপ্লাই ব্যাক করতে পারে যে তুমি হ্যাক করো না, কারণ কি আমিও করবো তাহলে। তখন মানে তখন একটা সব একটা ইকুয়ালিটি আসে যে না, আমি হ্যাক করলে আমারও রিস্ক আছে। সো হ্যাকার হ্যাকিং শিখতে চায় অথবা সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চায়, সো এটা অ্যাপ্রিসিয়েটেবল। সো এটার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবভিয়াসলি মানে গুগল ইউজ করতে হবে। সো এভরিথিং গুগলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এসকিউএল ইনজেকশন, এসকিউএল নিয়ে কিভাবে ওয়েবসাইট সিকিউর রাখা যায় অথবা কিভাবে একটা ওয়েবসাইটে ভালনারেবিলিটি বের করা যায়, এটা কিভাবে ফিক্স করা যায়, অনেক আর্টিকেল লেখা আছে, অনেক কিছু আছে ইন্টারনেটে। সো ইন্টারনেট ইউজ করাটা শিখতে হবে, ইন্টারনেট ইউজ করে, ইন্টারনেট প্রপারলি ইউজ করে প্রপার ইনফরমেশন খুঁজে বের করাটা, গুগল ইউজ করার কোনো বিকল্প নাই ফার্স্ট অফ অল। আর কেউ যদি সিরিয়াস মানে খুব প্যাশনেট ভাবে তার প্রফেশন হিসেবে নিতে চায়, সিকিউরিটি এক্সপার্ট হইতে চায়, সে তার সাইবারকে নিরাপদ রাখতে চায়, সে এই প্রফেশনে কাজ করতে চায়, অবভিয়াসলি প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করা উচিত। এখন যেহেতু হিউজ মানে ওয়েব বেজ সবকিছু, সো ওয়েব প্রোগ্রামিং নিয়ে পড়তে পারে। সো অনেক linda.com আছে, linda.com এ প্রচুর টিউটোরিয়াল আছে, ইভেন আমি আসলে কোনো রেফারেন্সও দিতে চাই না, নিজে সার্চ করলেই হাজারো টিউটোরিয়াল ওয়েবসাইট পাবে। সো ওইখান থেকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গুগলেই আছে, খুব সুন্দর করে আছে, গুগল ডট নামে একটা জিনিস আছে, সো গুগল ডটটা ইউজ করা শিখতে হবে।
কিন্তু একটা ব্যাপার কিন্তু থেকেই যায় প্রশ্ন, যে এখান থেকে সে শিখলো ডার্ক নাইন আজকে তাকে ভালো কাজের জন্য হয়তো বা সাজেস্ট করছে যেভাবে শেখা যায়, বাট সে শিখে সেটাকে খারাপ কাজে ব্যবহার করলো, তখন কি হবে, এই ঝুঁকিটা তাহলে কে নেবে?
বেসিক্যালি কেউ নিজে শিখে, যদি সাপোজ একটা বাংলাদেশি কেউ একজন শিখে যদি কোন একটা বাংলাদেশি সাইটে ডিফেন্স করলো, বাংলাদেশি সাইটকেই অ্যাটাক করলো, সো এটা বেসিক্যালি অন্য একটা দেশ থেকেও হইতে পারে। সো এটা এটা এমন না যে টার্গেট করে করতে হবে, গুগল ডট দিয়ে, গুগল ডট এমন একটা সার্ভিস যেটা দিয়ে আপনি ভালনারেবল সাইটগুলো যেগুলোতে সিকিউরিটি সমস্যা আছে সেগুলো গুগল বের করে দেয়। সো এটা সার্চেবল জিনিসটা, সো এই প্রবলেমগুলো যত তাড়াতাড়ি ফিক্স করা যাবে, যত তাড়াতাড়ি সিকিউরিটি নিয়ে কাজ করা যাবে, যত বেশি মানুষ সিকিউরিটি নিয়ে কাজ করবে সাইবার স্পেস তত সিকিউর হবে। সো আমরা যদি সাইবার স্পেস নিয়ে কাজ না করি, সো কাউ মানে আমি বলতেছি না যে ইয়াং জেনারেশন করতে হবে অথবা কাউকে না কাউকে করতে হবে জিনিসটা, যদি সাইবার স্পেস আমরা না সিকিউর করি সো অন্যরা করবে এবং করছে অলরেডি করবে এবং ভবিষ্যতে হবে। সো জিনিসটা যত বেশি আমার নলেজ থাকবে, আমি যত বেশি আমি একটা ওয়েবসাইটের ফাউন্ডার, আমি একটা ওয়েবসাইট চালাই, আমি একটা কোম্পানি চালাই, হিউজ মানুষ আমার সার্ভিস নেয়, সো এই জিনিসটা আমার রেসপন্সিবিলিটি যে ওদের সিকিউরিটি, ওদের টাকার, ওদের ইনফরমেশনের সিকিউরিটি আমার দেওয়ার কথা। সো আমি যদি দিতে না পারি অথবা আমি যদি দিতে ব্যর্থ হই, সো একটা হ্যাকার যদি বয়টা হ্যাকার কি করে, সে একটা অ্যাকনোলেজমেন্ট দেয়, এবং ফেসবুকেও প্রচুর ফেসবুকের অ্যাকনোলেজমেন্ট পেয়েছে অনেক হ্যাকারের, বাংলাদেশি অনেক নাম করা হ্যাকারের, বাংলাদেশি অনেক হ্যাকার আছে, ওদের নাম আছে থ্যাংকস দেওয়া, অ্যাকনোলেজমেন্ট পেজে নাম দেওয়া, সো হিউজ অ্যাচিভমেন্ট যে ফেসবুক তাদেরকে থ্যাংকস দিচ্ছে যে তুমি আমার এই জিনিসটা বের করে দাও, তো আমি তোমার প্রতি গ্রেটফুল।
আসলে ব্যাপারটা সেই ফাইনালি যে বিষয়টি বলতে হয় যে নিজের কাছে যে সে ব্যাপারটাকে এই টেকনোলজিটাকে কিভাবে ইউজ করবে, কোথায় ইউজ করবে। আচ্ছা, বাংলাদেশে যে কয়টি অর্গানাইজেশন রয়েছে, যে কয়টি ফোরাম রয়েছে, যে কয়টি গ্রুপ রয়েছে, তারা ঠিক কি কি ধরনের হ্যাকিং করে থাকে, কি কি ধরনের কাজ করে থাকে?
যারা এখনকার যে গ্রুপগুলো আছে তারা অনলি সাইবার স্পেসের বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিফেস করে, তাদের তেমন একটা কোনো অ্যাক্টিভিটি নাই, আই গেস খুব অনেকটা, বাট খুব বাংলাদেশ সাইবার আর্মি কিছু টুল বানায় যেটা অনেক বিডি এন্টি পন্ট বানায় যেটা অটোমেটিক পন্ট ওয়েবসাইটগুলোকে ডিটেক্ট করার জন্য, সো এটা অনেক ইউজ হয় পরে।
আচ্ছা,
তো বাংলাদেশ সরকার থেকে ইউজ করে অনেক অনেক ছোট ছোট কোম্পানি আছে যে বাংলালায়নের মতো অথবা বাংলালায়নের ইন্টারনেট প্রোভাইডাররা ওরা নিজেরা ইউজ করে যে ম্যালিশিয়াস ওয়েবসাইটগুলা কিভাবে মানুষের কাছে না যাওয়া যায়।
আচ্ছা আচ্ছা,
তো ওরা এই সার্ভিসটা প্রোভাইড করে, এই সফটওয়্যারটা ওরা তৈরি করে যে কিভাবে সাইটগুলো হ্যাকাররা এই জিনিসটা, কারণ তারা জানে যে
তৈরি করে দেয় যে পর্নোগ্রাফি সঙ্গে জড়িত যে ওয়েবসাইটগুলি সেগুলির জন্য কোনো একজন ইউজার তার ব্রাউজার থেকে খুঁজে না পায়
অথবা এরকম জিনিসগুলো যাতে অ্যাক্সেসিবল না হয় সাধারণ মানুষের কাছে, তারা এটাকে ফিল্টার করে দেয়। সো এই ধরনের অ্যাক্টিভিটি করছে হাতে গোনা কিছু, আর যারা আছে তারা কোনো একটা বেসিক্যালি সাইবার ওয়ার সবসময় লেগেই আছে, বিভিন্ন দেশের সাথে সাইবার ওয়ার লেগে আছে। এখন এটা বেসিক্যালি স্টপ করার মতো না, কারণ কি একটা গ্রুপ বন্ধ করে দিলে, যেমন বাংলাদেশ সাইবার আর্মি বন্ধ করে দিছে, বাংলাদেশ সাইবার আর্মি অনেক একদম এখন তেমন একটা কাজ করে না, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স তেমন কাজ করে না, বাট তাতে কি হয়েছে সাইবার 71 আসছে, স্ক্রিপ্ট কিডি আসছে, অন্যরা আসছে, সো এটা না এটা চলতে থাকবে। সো একদিক থেকে এটা যে তারা সামাও তারা একটা নলেজ অ্যাকোয়ার করছে যে ওয়েবসাইটের অথবা সফটওয়্যার অথবা সিস্টেমের হোল কোথায় থাকে, একটা প্রত্যেকটা প্রবলেম কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটা সাইটের প্রবলেম ডিফারেন্ট।
আচ্ছা,
তারা ওই ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্লয়েট গুলো বের করছে। সো ইউ নেভার নো, যারা সাইবার আর্মির সাথে ফাউন্ডিং মেম্বার ছিল তারা এখন অনেকে অনেক বড় জায়গায় আছে, গুগলে আছে কেউ, ও সাইবার আর্মি যারা ফাউন্ডিং ছিল অনেক বড় বড় জায়গায় আছে।
ডেফিনেটলি যারা হ্যাকার তারা মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টস অর পিপল, সো তারা অবশ্যই ভালো জায়গাতে থাকবে।
ওরা ওদের জেনারেশনের কাছে এখন আরেকটা জেনারেশন আসছে, তারা হয়তো কিছু এক্সপ্লয়েট বের করবে, একটা সময় তারাও স্টপ হয়ে যাবে, তারাও এই কাজটা করবে না, বাট তারা যে নলেজ অ্যাকোয়ার করেছে, তারা যে জিনিসগুলো শিখেছে, নিজেরা খুঁজে যে সিকিউরিটি সম্পর্কে যেসব জিনিসপত্র জেনেছে সেগুলো কিন্তু তাদের কাছে থেকে গেল, এবং তারা ফিউচার লাইফে তাদের ক্যারিয়ারে কাজে লাগবে। সো আই বিলিভ যে কোনো হ্যাকারই আসলে প্রফেশনালি হ্যাকার না, সে তার জীবিকা নির্বাহের জন্য হ্যাকিং আসলে যত বড়ই হ্যাকার হোক তেমন একটা না,
আমাদের দেশের
হ্যাকাররা।
আচ্ছা আচ্ছা,
তো তারা ওরকম না, তারা হয়তো শিখার জন্য করে অথবা শখের বসে, ঝোঁকের বসে কি হয় জিনিসটা দেখি।
বাংলাদেশে আমরা শুনতে পেরেছি যে ক্রেডিট কার্ড হ্যাকিং হয়েছে, সো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, এরা যারা হ্যাক করছে তারা কি আমাদের দেশের নাকি আমাদের দেশের বাইরে?
হ্যাঁ, অবভিয়াসলি দেশের ভিতরে অনেক 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 মানুষ, তারা ব্ল্যাক হ্যাকারস, তারা অবভিয়াসলি ওইটা একটা ক্রাইম, এভরি হ্যাকিং ইজ ক্রাইম, বাট এই হ্যাকিং করার ফলে এখন যেটা হয়েছে, যেটা যেটা 2009-10 যেটা হইতো, যে অনেক অনেক ম্যাসিভ আকারে হইতো, যে প্রোডাক্ট বাংলাদেশে চলে আসতো, অনেক কিছু হইতো, প্রচুর মানুষজন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারতো, এরকম এরকম পর্যন্ত চলে গেছিল। বাট হ্যাকিংটা একটু ম্যাসিভ আকারে হওয়ার কারণে সিকিউরিটি লেভেল আস্তে আস্তে সবাই গ্লোবালি সিকিউরিটি লেভেল বাড়ছে, সারা ওয়ার্ল্ডেই তো হয়েছে, সিকিউরিটি লেভেলটা কিন্তু স্ট্রং হয়েছে। হ্যাকাররা হ্যাক করার পরে বেসিক্যালি সিকিউরিটি লেভেলটা স্ট্রং হয়েছে, তারা কতটুকু বেনিফিটেড হয়েছে জানি না, বাট ইউজার কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছে, যে এন লেভেলের ইউজার, সে শেষ পর্যন্ত তার সে স্বস্তিতে থাকতে পারতেছে যে না একটা হয়েছে হ্যাকিং, এরপরে এরপরে একটা স্টেপ নেওয়া হয়েছে, এরপরে যে সিকিউরিটি লেভেলটা হয়েছে এটা এখনো পর্যন্ত ভাঙা হয় না, এটা খুব ভালো আছে এখন পর্যন্ত, আমি নিশ্চিন্তে এই ব্যাংকে টাকা জমাতে পারি, আমি সেফ। তো ওই হ্যাকিংটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে যেই বানাচ্ছে সেও আসলে জানতেছে না যে আমার সিকিউরিটিতে কি প্রবলেম আছে। তো এই সবসময় টেকনোলজির হোল বের করা উচিত, কারণ কি টেকনোলজি তো আগাইতে হবে, ঠিক না?
মূলত একটা ক্রেডিট কার্ড কিভাবে হ্যাক হয় এবং কিভাবে এই ক্রেডিট কার্ড থেকে একজন আরেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স ট্রান্সফার করতে পারে?
ওকে, ক্রেডিট কার্ড হ্যাকিং এর বিষয়টা হচ্ছে এগেইন ডাটা টেম্পারিং, কি লগার, সার্ভার হ্যাক কিভাবে হয়।
আচ্ছা,
সাপোজ আমি একটা একটা ল্যানে আছি, একটা ল্যান ল্যান একটা ল্যান থেকে
আপনি একটা নেটওয়ার্কে
আছে, এই নেটওয়ার্ক থেকে কেউ একজন হচ্ছে যে এই নেটওয়ার্কে ক্রেডিট কার্ড ডিটেলসটা সামহাউ এনিহাউ কিন্তু একজনের কাছে যাইতে পারে।
লাইক আমি এখান থেকে আমি কোন অনলাইন কেনাবেচা জায়গা থেকে একটা কিছু কিনলাম,
শপিং করছেন, তখন একটা একটা রাউটার দিয়ে যাচ্ছে ইনফরমেশনটা, সো রাউটার থেকে ডিক্রিপ্টেড ইনফরমেশনটা সে যাওয়ার সময় সে যদি ডাটা টেম্পারিং করে জিনিসটা বের করতে পারে মাঝখান থেকে, সো তখনই হচ্ছে যে ওই ইনফরমেশন গুলো পায়। বাট পাওয়া কিন্তু সবকিছু না, সে পাইলো, বাট বাট ফেসবুকে কি হয়, ফেসবুক কেন এত সিকিউর হয়েছে আস্তে আস্তে, ফেসবুকে কি হয়, আপনি এখন ফেসবুকে আপনার যদি পাসওয়ার্ড আর আমি ইউজার নেম পাসওয়ার্ড জানি তাও কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারবো না। ফেসবুক কি ইন্ট্রোডিউস করছে, মোবাইল মোবাইল নোটিফিকেশন ইন্ট্রোডিউস করছে, আপনি ফেসবুকে ঢুকলে আপনার ফোনে একটা এসএমএস আসবে, একটা কোড আসবে, সেই কোডটা আপনি আবার লিখবেন, সেটা দেওয়ার পরে ঢুকতে পারবেন। সামহাও সে ল্যানটা হ্যাক করে আপনার পাসওয়ার্ড পেল, আগে যেটা হইতো পাসওয়ার্ড পাওয়া মানে হ্যাক শেষ, বাট এখন কিন্তু সেটা না, এখন
ক্রেডিট কার্ডের বেলায়,
হ্যাঁ এখন এই সেটা আস্তে আস্তে, সো ক্রেডিট কার্ডের বেলায়ও এখন আস্তে আস্তে নতুন টেকনোলজি আসছে, এখন সব ক্রেডিট কার্ডে পিন ইউজ করে, সো পিন ছাড়া হয় না, সো আরো আরো আসবে, আরো আসবে, যেহেতু জিনিসটা একটা থ্রেট, তো সো থ্রেটটা প্রবলেম, এটা একটা ইউজ প্রবলেম, সিকিউরিটি থ্রেট এটা সলভ করতে হবে, যে ক্রেডিট কার্ড সার্ভিসটা দিচ্ছে তার মাথায় রাখা উচিত যে এটা খুব কমন সেন্স, যে আমার এমনও যেতে পারে হ্যাকিং না জিনিসটা, যে আমার 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 রিলেটিভ আমার মানি ব্যাগ থেকে ক্রেডিট কার্ডটা বের করে ওইটা দিয়ে শপিং করলো, সো খুব ব্যাপারটা তো খুব সিম্পল না, একটা ক্রেডিট কার্ড আপনি তো একটা মানি ব্যাগ রেখেই যেতে পারেন, ঠিক না, ওটার একটা এই পাশ থেকে একটা ছবি, ওই পাশ থেকে একটা ছবি তুলে আপনি কিন্তু ইনফরমেশনটা পেতে পারেন, বাট ইনফরমেশন পাওয়াই যাতে সবকিছু না হয় সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। মানে প্রাইমারি স্টেজে যেটা হ্যাকিং হওয়ার কারণ হচ্ছে যে ইনফরমেশন ইজ এভরিথিং হয়ে যেত, বাট এখন যেটা হয় যে সবাই ফেসবুক যেমন তার সিকিউরিটি স্ট্রং করছে, সো আপনি চাইলেই একটা ফেসবুকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন না, আপনার মোবাইলে এসএমএস আসবে, কোড আসবে, সেই কোড আবার দিতে হবে, তারপর ঢুকতে পারবেন, এরপরে হ্যাক হওয়ার পরে খুব তাড়াতাড়ি রিট্রিভ করার জন্য কিছু সিকিউরিটি কোশ্চেন রাখা হচ্ছে, সো এভরিথিং সব ওরা চিন্তা করতেছে যে কিভাবে ইউজারকে আরো 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 স্ট্রং একটা সিকিউরিটি দেওয়া যায়।
আচ্ছা,
তো এটা খুব মানে এটা জিমেইল করতেছে, সো আরো যে ইমেল প্রোভাইডার গুলো আছে ওরা করবে, ক্রেডিট কার্ড যারা আছে ওরা করবে, বাংলাদেশে যে সার্ভিস গুলো আছে ওরাও এরাও আসা উচিত, কারণ কি এখনকার যেরকম মানি ট্রান্সফারিং হয় খুব ইজি একটা গেটওয়ে দিয়ে, মানে ট্রান্সফার বিকাশ ইউকেশ এরা খুব ইজি একটা গেটওয়ে দিয়ে ট্রান্সফার করে, এটা খুব সহজে মানে খুব ইজিলি হ্যাকেবল, অথবা হ্যাক না করেই, জাস্ট হ্যাক না করে একটা সার্ভার এসএমএস গেটওয়ে দিয়ে, যেটা বিকাশের রিসেন্টলি একটা ফ্রড হলো।
আচ্ছা, এই 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 ঘটনাটি আমরা একটু জানতে চাই।
ওকে, বিকাশে যেটা হতো যে আপনি একটা ডিলারের কাছে গিয়ে আপনি একটা ফোন নাম্বার ফোনে কথা বলতেন যে আমার অমুক নাম্বার থেকে একটা টাকা আসবে, একটা এসএমএস আসবে, তো এসএমএস টা আসা বিকাশ প্রাইমারি লেভেলে কি করতো, এসএমএস টা আসলো, এসএমএস দেখছে, টাকা দিয়ে দিছে, শেষ, টাকা দিয়ে দিছে, তো তখন তারা তখন খুব খুব কমন একটা জিনিস যে একটা এসএমএস গেটওয়ে দিয়ে আপনি বিকাশ লিখে একদম ইউজার একদম এসএমএস সেন্ডারটার নাম দিবেন বিকাশ, এসএমএস প্রুফিং যেটা বলে, এসএমএস প্রুফিং দিয়ে বিকাশ লিখলেন এবং একটা সুন্দর একটা এসএমএস নিলেন, একটা বিকাশের একটা এসএমএস নিলেন, ওখানে একটা ট্রানজেকশন আইডি দিলেন, একটা নাম্বার দিলেন, একটা ট্রানজেকশন অ্যামাউন্ট দিলেন, দিয়ে একটা টাইম ফিক্স করে দিলেন, ওই ওই টাইমটা দিলেন, দিয়ে ওই একটা সার্ভার থেকে একটা এসএমএস পাঠালেন ডিলারের কাছে, ডিলারের নাম্বারে, সো ইটস পসিবল, হয়েছে। সো ডিলার কি করলো, সে ভাবলো যে এটা হচ্ছে যে বিকাশ থেকে পাঠাইছে, বিকাশ থেকে পাঠানোর পরে সে কি করছে টাকাটা দিয়ে দিছে। সো ওরা এটা ইনিশিয়াল অবস্থায় এটা হয়েছে, এখন যেটা করছে ওরা হচ্ছে যে তারা ব্যালেন্স চেক করে। এখন আরো অনেক ধরনের জিনিস আসছে, যেরকম হ্যাকাররা এসএমএস নেটওয়ার্ক জ্যাম করে ফেলে, তো নেটওয়ার্ক জ্যাম করে ফেলার পর যেটা হয় যে আপনি ব্যালেন্সটা চেক করতে পারেন না, সো আপনাকে ওয়েট করতে হয়। তবে তাও একটা সচেতনতা ক্রিয়েট হয়েছে যে আমি কখনো একটা এসএমএস এর ভিত্তিতে একজনকে টাকা দিব না।
আচ্ছা,
বিকাশ সে নিজে যখন হিউজ পরিমাণে অনেক অনেক টাকা যখন এরকম মানে প্রাইমারি লেভেলে তাদেরও মাথায় ছিল না এই জিনিসটা হইতে পারে।
আচ্ছা,
তো তারাও এই জিনিসটা চিন্তা করে নামে নাই, বাট চিন্তা করে নামা উচিত ছিল, খুবই মানে ডিলারদেরকে বলা উচিত ছিল যে কি কি ভেরিফিকেশন হইতে পারে, কি ভেরিফিকেশনের পরে টাকাটা দিতে হবে। সো এই জিনিসটা যদি চিন্তা করে নামতো হয়তো বা বিকাশের এই ফ্রডটা হইতো না। তা বিকাশ কি করছে, যে বিকাশ হয়তো বা যে ডিলারটা টাকা গেছে সে তো আসলে সে তার তো কোনো দোষ নেই, ঠিক না? সো বিকাশের উচিত ছিল যে সে যদি এটা আগে থেকে ইন্ট্রোডিউস করতো তাহলে তো সে প্রবলেমটা হইতো না। সো তখন এরপরে যখন হ্যাকিংটা হলো তখন সেই সিকিউরিটি লেভেলটা ইন্ট্রোডিউস করলো যে ব্যালেন্স চেক করতে হবে, ব্যালেন্স চেকের আগে না। সো এটাই যে সমাধান তাও না, এটার থেকে ভালো আর একটা সলিউশন আসতে পারে। সো বিকাশ যতক্ষণ পর্যন্ত না বিকাশকে কেউ মানে কেউ যতক্ষণ পর্যন্ত না একটা সার্ভিসকে নিয়ে অ্যানালাইসিস করবে, বিকাশের উচিত যে তাদের সিকিউরিটি অ্যানালাইসিসটা এসব নিয়ে গবেষণা করা, করে অবভিয়াসলি করে, যদি করার পরেও হয় কারণ কি তারা হয়তো বা এক্সট্রা পিছনে।
সো হ্যাকাররা এক্সট্রা এগিয়ে,
সো ওরা আসলে এই জিনিসগুলা ভুলটা ধরে তারপরে, বাট আলটিমেটলি লাভবান কিন্তু শেষ লেভেলের মানুষই হচ্ছে, তার টাকাটা কিন্তু সে পাচ্ছে, ডিলাররা এখন আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বিকাশে মানুষজন সচেতনতা দিয়েছে যে কিভাবে ডিলাররা এই এই ফ্রডিংটা থেকে বাঁচতে পারে, সেটা কিন্তু এখন সলভড। বাট শুরুর দিকে কিন্তু খুবই ভয়াবহ আকার হয়েছে, সো এটা মানে আসলে কেউ বুঝতেও পারে না যে এরকম কিছু হইতে পারে।
আচ্ছা,
বাট ছিল এই টেকনোলজি ছিল, এই জিনিস সম্পর্কে যদি যা জানানো হইতো তাহলে এই প্রবলেমটা হইতো না, একারা ইন্ট্রোডিউস করার পর এটা মানুষজনকে জানাইছে। এরকমই সবগুলাই সব হ্যাকিং ই আসলে, কখনো হয়তো ওইটা ইন্টেনশনটা খারাপ হয় বাট আলটিমেটলি ওইটা একটা প্রবলেম সলভ করে, কোনো না কোনো একটা প্রবলেম শেষে যে একটা প্রবলেম কোনো একটা সিকিউরিটি থ্রেটকে সলভ হয়, বাট এরপরে আর তখন ওই 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 সমস্যাটা আর থাকে না। এই ধরনের একটা
টোটাল এই যে প্রসেসটা, এটাতে কতদিন সময় লাগে, কতক্ষণ সময় লাগে একটা মোবাইল অ্যাকাউন্ট হ্যাক করতে?
মোবাইল অ্যাকাউন্ট বেসিক্যালি হ্যাক না, এটা খুব সিম্পল একটা জিনিস, একদম খুব সিম্পল, যেটা হয় যে একটা এসএমএস গেটওয়ে থেকে কিছু হ্যাক করাও লাগবে না, বিকাশকেও হ্যাক করতেছে না, যদিও বিকাশের অনেক হয়তো বা আছে ভালনারেবিলিটি আছে, বিকাশকেও কেউ হ্যাক করতেছে না, বাট যে বসাচ্ছে সেই তো বলতে পারবে যে আমি এই তিনটা ডিজিট থেকে শেষ তিনটা ডিজিট সার্ভার থেকে সেন্ড করবে, বিকাশ লেখাই আসবে, বিকাশ লেখা থেকে সেই এসএমএস টা আসবে। তো ওইটা খুব সিম্পল জিনিস, বাট এর পরে যেটা হইতে পারে সেটা হচ্ছে যে হোয়াট ইফ বিকাশের ব্যালেন্সটাও আপডেট হয়ে যায়।
আচ্ছা,
সো ওই জিনিসগুলোতেও সিকিউরিটি স্ট্রং করতে হবে, সো ব্যালেন্স পর্যন্ত যাতে কেউ সেই ডাটাবেস পর্যন্ত যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে ওই পরিমাণ সিকিউরিটি ফায়ারওয়ালটা এরকম স্ট্রং হতে হবে।
আপনার কি মনে হয় আমাদের দেশে এই ধরনের ট্যালেন্টেড কেউ আছে যে এরকম এত পর্যন্ত গিয়ে হানা দিতে পারে?
অবভিয়াসলি আছে,
কিন্তু তারা কি ইচ্ছা করে করছে না নাকি চেষ্টা করছে এরকম কিছু?
না, বেসিক্যালি সবাই তো আর আসলে
এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে না, এটা
অনেকে হয়তো জানে বিষয়টা জানে বাট করতেছে না, সে তার জবে বিজি অথবা তার প্রজেক্টে বিজি, বাট অনেকে অনেকেই আছে এদূর পর্যন্ত জানে। সো ইউএস আর্মি সার্ভার যদি হ্যাক হইতে পারে, বিকাশ ইজ নাথিং,
সো সাইবার ক্রাইমের বিভিন্ন দিক আমরা তুলে ধরেছি অলরেডি, আমরা কথা বলেছি বিভিন্ন ধরনের ওয়েবসাইট হ্যাকিং নিয়ে, ক্রেডিট কার্ড এটিএম কার্ড সেগুলি হ্যাকিং নিয়ে, এবং মোবাইল ব্যাংকিং এর যে বিষয়টি সেটা নিয়ে আমরা কথা বলেছি। হ্যাকিং এর কারণে আর কি কি ক্রাইম হতে পারে হ্যাকিং এর মাধ্যমে?
আপনাকে যেটা বলছি ফার্স্টে বললাম যে
হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে দিকে অনেকে জয়েন করেনি, তারা আমাদেরকে অনেকে এসএমএস করছেন, সো এখন তো পসিবল না শুরুটা থেকে আবার বলা, তারপরে যতটুকু আমাদের সম্ভব আমরা বলবো আর কি।
হ্যাকিং এর দিক থেকে আর
কি কি ক্রাইম আসলে সচরাচর হয়ে থাকে হ্যাকিং এর মাধ্যমে?
সেটা অনেকটা মানে বাংলাদেশের হ্যাকিং কিন্তু হ্যাকিং না, মানে একটা ছোট্ট একটা হ্যাকিং আর একটা ছোট্ট একটা অংশ। ইন্টারন্যাশনালি যেটা হ্যাকিং হয় সেটা হচ্ছে যে হিউজ মানি থাকে, মানে ওটা ব্ল্যাক মার্কেটের মতো অনেক অনেক টাকার ডিলিং হয়, অনেক সার মানে অনেক বড় ধরনের হিউজ মানি, যেখানে মানি আসে সেখানে ড্রাগ ডিলিং হচ্ছে, কোথাও যে ডার্ক ওয়েবের কথা বললাম, ডার্ক ওয়েবে মানে এই হ্যাকাররা তাদের মানে বেসিক্যালি ব্ল্যাক মানি, তো ব্ল্যাক মানি হ্যাকারদের মানি হচ্ছে ব্ল্যাক মানি, যে সে যদি কোনোভাবে আরেকজনের টাকাটা নিতে পারে হাতে তার মানে তার ব্ল্যাক মানি, সো ব্ল্যাক মানি আলটিমেটলি একটা যে একটা সময় যে একটা ক্রাইমের ইনভেস্ট হয়, সেটা কোনো ড্রাগ ডিলিং এর হইতে পারে, কোনো মার্ডারের জন্য হইতে পারে, সো ডার্ক ওয়েবে সো এই ধরনের ডিল খুব অহরহ হইতেছে, বাট আপনি আমি জানি না, আপনি আমি দেখতেছি না, কারণ কি আমি তো ডার্ক ওয়েবে যাই না, ঠিক না? সো ওই যেখানেই অনেক হিউজ মানি, ইজি মানি, কারণ কি অনেকটা ইজি মানি হ্যাকিং, একটা সময় যেটা হয় মানে একটা 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 ব্যাংক ব্যাংক হ্যাক হয়েছিল, আমি জানি না ঠিক এক্সাক্ট টাইমটা মনে নেই, তার ব্যাংকে সম্ভবত প্রায় 1 মিলিয়ন ইয়ার 2 বিলিয়ন 1 মিলিয়নের মতো অ্যাকাউন্ট ছিল, 1 মিলিয়নের বেশি, সে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে এক টাকা করে কাটছে, সব অ্যাকাউন্ট থেকে এক টাকা করে কাটছে, সো কেউ টেরও পায়নি যে আসলে কি হয়েছে, এবং এরপর আস্তে আস্তে সে ওই ব্যাংক পুরো ব্যাংকের সিকিউরিটি নিয়ে আস্তে আস্তে মাঝে মাঝে 1 টাকা 2 টাকা করে কাটতো, বাট
কেউ অ্যাকাউন্ট থেকে
সব অ্যাকাউন্ট থেকে 1 টাকা করে কাটতো, সো কেউ আসলে বুঝতে পারতো না জিনিসটা কি হইতো, সো অনেকটা অনেক ইজি মানি, একবার যদি আপনি একটা আপনি হয়তোবা অল্প কিছু কোড দিয়ে একটা সিকিউরিটি ভেঙে ফেললেন, সিকিউরিটি ভাঙার পর আপনি খুব সহজে মানি নিতে পারতেছেন, খুব ইজি মানি, এই টাকা আসলে কোথায় যাচ্ছে কোথায় ইউজ করবেন এটার কোনো ইয়া থাকে না, তখন এটা আসলে ক্রাইমের পর্যায়ে চলে যায় যে অনেক অনেক ক্রাইমে ইনভেস্ট হয়, ড্রাগে ইনভেস্ট হয়, সো ওই এইভাবে আসলে এই জিনিসটা খারাপের দিকে যায়, ইজি মানিটা আসলে যেখানে ওখান থেকে আসুক, যে হ্যাকিং থেকে আসলে যে খারাপের দিকে যাবে এমন না, অন্য কোথাও থেকে যদি খুব সহজে টাকা আসে তখন এটা খারাপের দিকে যাবেই, স্বাভাবিক, আমি আসলে আপনি চিন্তা করবো না যে কোথায় ইনভেস্ট করবো এটা আমার কষ্ট টাকা, আমি আসলে তখন এটা চিন্তা না করে একটা যে কোনো জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবো।
বাই দ্য ওয়ে আমাদের ফেসবুক ফ্যান পেজে আজকে দেখতে পাচ্ছি অনেক হ্যাকার জয়েন করেছেন, সো তাদের সবাইকে অনেক ধন্যবাদ, ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4, প্লিজ হ্যাক করবেন না আমাদের ফ্যান পেজটি এবং আমাদের এসএমএস প্যানেলটি, আপনাদের কাছে রিকোয়েস্ট। আজকের এপিসোডে গেস্ট হিসেবে রয়েছেন একজন হ্যাকার, যদিও তিনি নিজেকে হ্যাকার বলছেন না, তিনি বলছেন সিকিউরিটি এক্সপার্ট, আমরাও সেটাই বলতে চাই, বিকজ এখন পর্যন্ত আমি যতদূর জেনেছি সে কোনো খারাপ কাজে তার এই ট্যালেন্টটি সে ব্যবহার করেনি কোনো খারাপ কাজে, এবং তার জানা মতে আমাদের দেশে অনেকেই আছেন যারা কোনো প্রকার কোন খারাপ কাজে তাদের ট্যালেন্ট ইউজ করেন না, বরং আমাদের উপকারের জন্য তারা কাজ করে চলেছেন, এবং তারা চাইলেই পারেন, এই কিছুক্ষণ আগে আমরা শুনতে পারলাম যে তারা চাইলেই পারেন অনেক কিছু করে ফেলতে, কিন্তু তারপরও তারা করেন না, সেই জন্য থ্যাংকস যারা কাজ করছেন, এবং অনেক হ্যাকার আজকে আমাদের এখানে জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি ফেসবুক, আমাদের ফেসবুক অ্যাড্রেসটি জানিয়ে দিই, facebook.com/dhakafm90.4, লাইক দিয়ে মেম্বার হয়ে যান, লিখে ফেলুন আপনার কথাগুলি। অনেকে বলছেন ভাই কি বলেন পুরাই মাথা নষ্ট, সত্যি হিমেল লিখেছেন মাথা নষ্ট হবার মতোই ঘটনা হিমেল, আমরা শুনেছি, আজকে আমরা বিস্তারিত জানবার চেষ্টা করছি, অনেক কিছুই জেনেছি আমরা, এ থেকে আমরা আশা করছি আমরা সলিউশনটা বের করে ফেলব, যারা যাদের দায়িত্ব এই বিষয়গুলিকে টেক কেয়ার করা তারা নিশ্চয়ই টেক কেয়ার করবেন আরো বেশি করে, এবং আমাদের আমাদের দিক থেকে যতটুকু প্রয়োজন আমরা নিজেদেরকে সেফ রাখবো। প্রত্যয় খান লিখেছেন হ্যাঁ ভালো লাগছে শোটা, থ্যাংক ইউ সো মাচ। এরপর দেখতে পাচ্ছি আইপি চেঞ্জিং কতটা ইম্পর্টেন্ট, ঋষাদ জিজ্ঞেস করেছেন
আইপি চেঞ্জিং বেসিক্যালি আপনি কেন আইপি চেঞ্জিং করবেন? সো আপনার আইডেন্টিটি হাইড করার জন্য আইপি চেঞ্জ করতে হবে? সো আপনি যদি এমন কিছু করে থাকেন যেটা মানে আপনার আইপি আপনি আপনার আইডেন্টিটি রিভিল করতে পারবেন না এই কাজের কারণে, সো আইপি চেঞ্জিং ওই ক্ষেত্রে করতে পারেন। আপনার আইপি চেঞ্জ করে আপনি কাজ করতে পারেন যদি রিস্ক থাকে যে হয়তো বা আপনি ভালো কাজের জন্য করতে চাচ্ছেন, বাট কেউ যদি জানতে পারে যে জিনিসটা আপনি করছেন তাহলে আপনার জন্য রিস্ক আছে, আপনি আইপি চেঞ্জ করে নিতে পারেন।
ধ্রুব একই ধরনের প্রশ্ন করেছেন যে আইপি হাইড করে কিভাবে?
আইপি হাইড করে কিভাবে? আইপি হাইড করার অনেক
খুব সহজেই ক্ষতি হয়ে যেতে পারে। জোহা খান তিনি লিখেছেন, ভাইয়ের মুখটা কি দেখতে পাবে এই হতভাগা। আচ্ছা জোহা, আপনার জন্য অল্প করে তার একটা ছবি পোস্ট করেছি, আপনি চাইলে দেখতে পারেন facebook.com যেখানে রয়েছেন সেখানে। আর যারা এই মতো টিউন করেছেন তাদেরকে বলছি চলছে অন্ধকারের গল্প এবং আজকে আমরা কথা বলছি সাইবার ক্রাইম নিয়ে, হ্যাকিং নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিকিউরিটি এক্সপার্ট ডার্ক নাইন, মিস্টার নাইন এটা তার ছদ্মনাম, এবং এই ছদ্মনামের আড়ালে তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে তিনি শেয়ার করছেন তার গল্প, হ্যাকিং এর গল্প, কিভাবে হ্যাক করা হয়, হ্যাক হয়ে যায় আমরা এবং কিভাবে আমরা এখান থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারি। তার ছবি পোস্ট করা আছে facebook.com/dhakafm90.4 এ, লাইক দিয়ে মেম্বার হন, এরপর আপনি দেখতে পারবেন তার ছবিটি। আর অলরেডি আজকে আমরা অনেক কিছু শুনেছি ইন্টারন্যাশনালি, আসলে প্রতিনিয়ত কি কি অপরাধ ঘটছে এই হ্যাকিং দিয়ে। সাইবার ক্রাইম তো অনেক ধরনের রয়েছে, হ্যাকিং দিয়ে আসলে কি কি ক্রাইমগুলি হচ্ছে?
হ্যাকিং দিয়ে ক্রাইম, আমি একটা ক্রিপ্টো নামের একটা একটা সফটওয়্যার আসছিল, সেটা খুবই মারাত্মক ধরনের এবং খুবই বাজে ইম্প্যাক্ট করছে এবং মানুষ এখনো হইতেছে, এটা শিকার হইতেছে, অনেকেই হইতেছে। জিনিসটা এরকম, আপনি একটা সফটওয়্যার নামালেন, নামানোর পর আপনার হার্ড ডিস্কটাকে সে ক্রিপ্ট করবে, এনক্রিপ্ট করবে, সে ডাটাগুলোকে এমন একটা কোডে নিয়ে যাবে যেটা আপনি বুঝবেন না, আপনার ইনফরমেশন গুলো একটা এনক্রিপ্ট হয়ে যাবে। তখন ওইখানে হচ্ছে ওরা ওদের ব্যাংক ডিটেলস দেয়
যে এখানে টাকা পাঠাও, তোমাদের ঠিক করে দিচ্ছি,
ঠিক করে দিচ্ছি। সো এটা একটা ক্রাইম, খুব ক্রিপ্টোটা খুব পপুলার ছিল মাঝখানে। সো এটা আপাতত হয়তো বা FBI ওদের সাথে, ওদের অনেক FBI খুব ইয়া করার পর একটু ঠান্ডা হয়েছে কিছুটা, ওরা এখন আর তেমন একটা দেখা যায় না। বাট মাঝখানে ছয় মাস আগেও, ছয় সাত মাস আগেও ওইটা ক্রিপ্টোটা বাংলাদেশে যদিও হয়নি, কারণ কি বাংলাদেশে আসলে বাংলাদেশে ওদের টার্গেটেড কাস্টমার ওরকম না। বাংলাদেশে যদি একটা হার্ড ডিস্ক এনক্রিপ্ট করে, সে হয়তো বা মনে করে যে কোন ইম্পর্টেন্ট ডাটাই নাই, ফরম্যাট মেরে দিক শেষ। বাট খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব পিসিতে অনেক ডাটা এনক্রিপ্ট করে ফেলছে, সেই ডাটাগুলো না থাকলেই না। সো সেটার জন্য হয়তো বা শেষ পর্যন্ত টাকা দিতেও হয়েছে। সো এটা খুব পপুলার একটা ক্রাইম ছিল আর কি, বাট আপাতত ওটা আর দেখা যাচ্ছে না।
হ্যাকাররা কি গ্রুপ সহ কাজ করে নাকি সবাই আলাদা আলাদা কাজ করে? ধরেন একটা টার্গেট করলেন আপনার একটা কিছু যে এখানে আমরা এটা করব, সেক্ষেত্রে কি আপনি কি আপনার কি সবাই গ্রুপ সহকারে একটা কাজ করেন নাকি সবাই পার্সোনালি সেটাতে কাজ করেন?
সো ওইটা যদি কোনো সেটা যদি কোনো ভালো কিছু হয়, যদি কোনো নোবেল কজের কারণে অথবা কোনো সিকিউরিটি হোল বের করার জন্য এবং কোনো ক্ষতি সাধন না করার জন্য হয়, তাহলে একজন হ্যাকার, সব হ্যাকারের মেন্টালিটি সেম না। সো অনেকে হয়তো বা যদি খারাপ কিছু হয় তাহলে সবাই সাপোর্ট করবে না, যেমন বাংলাদেশি যে বাংলাদেশি হ্যাকারদের যে নীতি আছে, তারা বাংলাদেশে কোনো ওয়েবসাইট অ্যাটাক করে না। যদি কোনো প্রবলেমও হয়, সর্বোচ্চ ভাবে যতটুকু পর্যন্ত পারা যায় যে অথরিটিকে জানানো, অথরিটির সাথে যোগাযোগ করা, ফিক্স করার জন্য বিফোর অন্য কোনো দেশের হ্যাকাররা হ্যাক করে এটা জানানোর চেষ্টা করে। সো ওরা ওইটা গ্রুপ ওয়াইজ বের করে জানায়। বাট কোনো যদি ইভিল অ্যাক্ট হয়, খারাপ কিছু করতে চাইতেছে, মানি লন্ডারিং অথবা ফ্রড, তো এটা আসলে বলা যায় না, একলা একলা করতে পারে অনেকে। সো ইটস পসিবল, খুব সহজ জিনিস, মানে সহজ জিনিস মানে কি এটা অনেক অনেক কিছু জানতে হবে না আপনার। আপনি যদি ট্রাই করতে থাকেন, আপনি প্রোগ্রামিং নিয়ে প্রোগ্রামিং শিখেন, প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করেন এবং টেকনোলজি সম্পর্কে জানেন, সিকিউরিটি, সার্ভার সিকিউরিটি কি, সার্ভার সিকিউরিটি হোল কোথায় থাকতে পারে, থাকে কোথায়, হিস্ট্রি কি ছিল, কারা আস্তে আস্তে কিভাবে ডেভেলপ হইলো এবং ভবিষ্যতে কি হইতে পারে, এসব নিয়ে সবসময় যোগাযোগ করেন, আপনি জানতে পারেন, দেখতে পারেন, আস্তে আস্তে নিজেই হয়ে যেতে পারবেন, নিজেই হ্যাকার হয়ে যেতে পারবেন। বাট এটা আসলে কোনো ইনস্টিটিউশন লাগবে না, ইভেন কোনো কিছু লাগবে না, ইভেন শুধু হ্যাকিং না, এনিথিং। আপনি যদি ফিজিক্স শিখতে চান, আপনি যদি কেমিস্ট্রি শিখতে চান, আপনি যদি ম্যাথ শিখতে চান, আসলে কোনোটাই আসলে স্কুল লাগবে না আপনার শিখার জন্য।
অনলাইন থেকে
এভরিথিং আপনি অনলাইন থেকে শিখতে পারেন। আপনি যদি চান, যখন অনলাইন ছিল তখন কি হতো, লাইব্রেরি থেকে মানুষ শিখতো, এখন অনলাইন আছে আরো সহজ হয়ে গেছে, এনিথিং শিখা যাবে। মানে ইম্পসিবল বলে কিছু নাই, শিখা যাবে, অবশ্যই শিখা যাবে, একলাই করা যাবে সবকিছু।
আচ্ছা, কিছু কিছু কঠিন প্রশ্ন আসছে ডার্ক নাইনের কাছে, আমরা একে একে যাবো। জ্যোতি লিখেছেন, খুব ভালো লাগছে এই বিষয়গুলি জানতে পেরে, থ্যাংক ইউ জ্যোতি, আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। নির্ঝর শ্রাবণ, তিনি লিখেছেন, ভাইয়া ইউ আর সো ব্রিলিয়েন্ট। শুরুতে বলেছিলাম যারা এই ধরনের কাজ করে তারা সবাই অনেক ট্যালেন্ট, অনেক ব্রিলিয়েন্ট, না হলে এটা পসিবল না, এবং অনেক ধৈর্য লাগে নিশ্চয়ই।
না অবভিয়াসলি একটা জিনিস
লেগে থাকা। আচ্ছা, ধ্রুব লিখেছেন, আচ্ছা ধ্রুবর বিষয়ে আমরা কথা বলেছি। শাহাদাত জিজ্ঞেস করেছেন, কখনো আপনি কোনো ক্রাইম করেছেন কিনা হ্যাকিং এর মাধ্যমে?
আমি কোনো ক্রাইম না, আমি আমি আসলে কোনো ক্রাইম, আমি একজন ট্রুলি হোয়াইট হ্যাকার।
হোয়াইট হ্যাট হ্যাকার্স। আচ্ছা, জানিয়ে রাখি শুরুতে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম, সাধারণত তিন ধরনের হ্যাকার রয়েছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার্স, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, আর একটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার্স। হোয়াইট হ্যাট হ্যাকার্স যারা, তারা হচ্ছে সাধারণত ভালো কাজে তাদের এই হ্যাকিংটাকে ব্যবহার করেন, হ্যাকিং তারা হ্যাক করেন ভালো কাজের জন্য, ভালো কিছু উদ্দেশ্য নিয়ে, নোবেল কজেস, মহৎ উদ্দেশ্যে তারা কাজ করেন। আর যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার্স রয়েছেন, তারা একেবারে খুবই সিরিয়াস এবং
পার্সোনাল গেইন, ওদের জাস্ট নিজে ইনকাম করার জন্য অথবা নিজের কোনো ইন্টেনশনালি কাউকে টার্গেট করে।
হ্যাঁ হ্যাঁ, তারা আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ডার্ক নাইন, তিনি একজন হোয়াইট হ্যাট হ্যাকার্স, তবে তিনি যে ব্ল্যাক হ্যাট হ্যাকার্সদের সম্বন্ধে জানেন না এবং তারা কিভাবে কাজ করেন সেটা জানেন না, সেটা কিন্তু একেবারেই নয়। সো সে বিষয়েও তিনি আমাদেরকে জানিয়েছেন এবং জানাচ্ছেন। ফেসবুকের সমস্যায় আমরা বেশি দেখতে পাচ্ছি, অনেকে ফেসবুকে ঢুকতে পারেন না। কারো পিসি হ্যাক করেছেন কিনা জিজ্ঞেস করেছেন মিথিলা।
পিসি আসলে একদম নাইন টেন এর সময়, আমি
নাইন টেন এ পড়ার অবস্থা,
তখন হয়তো বা মানে কোনো ইন্টেনশন নিয়ে না, এমনিতে কি
মজা করে হ্যাক করে ডেস্কটপে ছবিটা পাল্টে দিলাম, এরকমই ছিল। আচ্ছা, টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে কিছু বলেন, এটা করা থাকলে হ্যাকার সম্ভাবনা কতটুকু? নাসিম জিজ্ঞেস করেছেন, এটা বলতে ফেসবুক রিলেটেড,
ফেসবুক এর ভেরিফিকেশন। সো ফেসবুক এর টু স্টেপ ভেরিফিকেশন বলতে উনি মনে হয় যেটা বুঝেছি, ইমেইল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দুইটাই ভেরিফাইড থাকা। এবং এখন যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনি আপনার ভোটার আইডি অথবা পাসপোর্ট দিয়েও আপনার প্রোফাইলটাকে ভেরিফাই করে রাখতে পারেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যদি সবসময় ফেসবুকটা যদি আপনার ইম্পর্টেন্ট হয়, আপনার ফেসবুকে অনেক কিছু আছে, হ্যাক হয়ে গেলে আপনার সাথে সাথে রিট্রেস করা লাগবে, এটা খুব কঠিন কিছু না। সবার একটা ন্যাশনাল আইডি আছে, ভোটার আইডি, পাসপোর্ট আছে, এদের ফেসবুকটাকে ভেরিফাই করে রাখা খুব ভালো,
একটা ইউনিক নাম্বার, কোথাও কোনো মিল নেই কারোর
সাথে। আর যদি কখনো হ্যাক হয় আপনি আসলে ট্র্যাক ব্যাক করতে পারবেন, ফেসবুককে জানাতে পারবেন, ফেসবুকের সাপোর্ট সবসময় ওপেন আছে যদি ভেরিফাইড হয়।
আচ্ছা, সুমন সরকার লিখেছেন, মামি আজকে অনেক ভয় পাচ্ছি। ভয়ের কি আছে সুমন, আমরা তো বুঝতে পারছি না, ভয়ের কিছু নেই। হৃদয় লিখেছেন, ফেসবুক হ্যাক করা খুবই সহজ, খুবই সহজ কিনা আমরা জানি না, আসলে আমি আসলে বলতে পারি না আসলে এটা খুব সহজ কিনা। আসলে কি সহজ ফেসবুক হ্যাক করা? হ্যাকারদের কাছে সহজ, বাট আমরা যারা আম জনতা আছি,
আমি তো ফার্স্টেই বললাম যে বেসিক্যালি খুব সহজ একটা মেকানিজমে কিন্তু হ্যাক হচ্ছে।
আচ্ছা,
মানুষ
কি লগার
দিয়ে, ফিশিং পেজ দিয়ে, সো এটা আসলে বেসিক্যালি সহজ, বাট আপনি বোকা হচ্ছেন। আপনি যদি বোকা না হন তাহলে কিন্তু হ্যাক হইতো না, আপনি যদি সচেতন থাকেন এটা খুবই টাফ বিষয়। যেমন আমি কখনো ওইসব ফাঁদে পা দিব না, আমি জানি জিনিসটা, আপনি যদি জানেন তাহলে আপনিও দিবেন না।
আচ্ছা, জোহা খান লিখেছেন যে, আমি ভুল করে একটা মেয়েকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তারপর আমার আইডি ব্লক হয়ে গেছিল। এটা হ্যাকিং না, এটা সেই ব্লক করেছে আপনি যাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। তোনিয়া হক, তিনি লিখেছেন, শুনতে খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ তোনিয়া, আমাদের সঙ্গে থাকবেন। কিভাবে ফেসবুকের ফটো ভেরিফিকেশন এড়িয়ে যেতে পারেন জিজ্ঞেস করেছেন হিমু।
ফটো ভেরিফিকেশন এড়িয়ে যেতে পারেন, আপনার যদি ফটো ভেরিফিকেশন পর্যন্ত যেতে হয় তার মানে আপনি হয়তো বা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়েছেন অথবা কোন একটা স্প্যামিং এর সাথে জড়িত হয়েছেন। সো এটা ফেসবুক চায় যে আপনি তাকে ভেরিফাইড করেন যে আপনি একজন মানুষ এবং মেশিন না, আপনি সবসময় ইউজ করবেন। তো ফটো ভেরিফিকেশন এড়িয়ে যাওয়ার কোনো কিছুই নাই, এর ফটো ভেরিফিকেশন করা উচিত। করে ফেলেন।
ওকে, কিছু SMS পড়তে চাই। SMS পাঠানোর নিয়ম এবং নাম্বারটি জানিয়ে দিই, 16260 এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার SMS। আর শুরুতে অবশ্যই নাম কোথা থেকে শুনছেন সেটা লিখবেন, আর যারা অন্ধকারের গল্পে আসতে চান তারা শুরুতে লিখুন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে কোথা থেকে শুনছেন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। অন্ধকারের গল্পে আমরা বিভিন্ন বিষয়ে প্রতি এপিসোডেই বিভিন্ন ধরনের বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আমি আজকে দিয়ে চারটি এপিসোড করছি অন্ধকারের গল্পে। প্রথম এপিসোডটিতে আমরা করেছিলাম ড্রাগস নিয়ে, মাদক নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন একজন মাদক বিক্রেতা যিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছেন এবং মাদক ব্যবসায়ী, সে সঙ্গে মাদক সেবীও বটে। এরপরে একজন আমাদের সঙ্গে ছিলেন যিনি মামুন, তিনি আমাদের কাছে শেয়ার করেছিলেন তার মায়ের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা। তারপরের এপিসোডে ছিল আবুল হাসান যেটা যিনি আনজুমানে মুফিদুল ইসলামে একজন ক্যারিয়ার হিসেবে কাজ করছেন এবং সেখানে তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন লাশের গল্প বলে, আমরা যেটা বলছিলাম বারবার, সেদিন লাশের গল্প, মৃত্যুর গল্প, লাশ নিয়ে যার কাজ, তিনি তার গল্পটি শেয়ার করেছিলেন। আজকে আমাদের সঙ্গে রয়েছে ডার্ক নাইন, এটা তার ছদ্মনাম ডার্ক নাইন, একজন সিকিউরিটি এক্সপার্ট এবং সাইবার ক্রাইম নিয়ে তিনি কথা বলছেন এবং তিনি নিজেও একজন হ্যাকার, তবে তিনি হোয়াইট হ্যাট হ্যাকার্স, যিনি ভালোর জন্য হ্যাক করেন, কোন খারাপ উদ্দেশ্যে তিনি হ্যাক করেন না। তিনি একজন স্টুডেন্ট, তিনি একটা ইউনিভার্সিটিতে পড়ছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ এবং তার এজ খুবই কম। তিনি সর্বপ্রথম হ্যাক করেছেন মাত্র, তিনি যখন ক্লাস এইটে পড়েন মাত্র 14 বছর বয়সে, ক্লাস এইটে থাকাকালীন তিনি হ্যাক করেছেন। এই যে 6-7 বছর ধরে আপনি কাজ করছেন, অনেকের সঙ্গেই তো পরিচয় হয়েছে, বাংলাদেশে কি পরিমাণ হ্যাকার রয়েছে, সংখ্যাটা কত?
সংখ্যাটা হবে
5,000 হ্যাকার। আপনাদের
এরা হচ্ছে যে মানে সবাই সেম লেভেলের হ্যাকার না, আবার হ্যাকার স্ক্রিপ্ট কি দিয়ে আছে, কেউ শুধুমাত্র যে অন্যর বানানো সফটওয়্যার দিয়ে অথবা অন্য বানানো স্ক্রিপ্ট দিয়ে হ্যাক করতে পারে এক ধরনের আছে, আবার অনেকে আছে যে স্ক্রিপ্ট লিখতে পারে, প্রোগ্রাম করতে পারে, অনেকে আছে যে নেটওয়ার্ক কিভাবে নেটওয়ার্ক ট্র্যাপ করে কিভাবে ডাটা টেম্পারিং করতে হবে এটা পারে, এক একজন এক এক লেভেলের।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শিশু থেকে বৃদ্ধ সব ধরনেরই আছে আর কি। ওকে, আপনারা যারা এই হ্যাকিং এর সঙ্গে জড়িত, একজন আরেকজনকে কি চিনেন, এরকম কি হয় নাকি সবাই নিজেদেরকে লুকিয়ে?
না না, সবাই সবাইকে চিনে। আমি যখন একটা সাপোজ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সরা বার্থডে, কত বছরও বাংলাদেশ সাইবার আর্মি বার্থডে সেলিব্রেট করে, তাদের সব মেম্বাররা আছে, নো লঙ্গার এ ক্রাইম, ওরা আসলে জিনিসটাকে ওইভাবে দেখতেছে না, ওরা তো বেসিক্যালি কোন বাংলাদেশি সাইট অ্যাটাক করছে না, ওদের সাইট বরং সিকিউরিটি হোল বলতেছে, এবার ওদের সাথে ওদের মানুষ, ওদের সাথে লোকজন, ওদের লোকজন সিএসআইটির সাথে যোগাযোগ করছে, সিএসআইটি ওদের কাছে হেল্প নিত আগে, সো ওরা লুকায় থাকার কিছু নেই, ওপেন ব্যাপারটা।
ওকে, আর শেষের দিকে আমরা শেষের দিকে আর কোন এক্সপিরিয়েন্স এরকম ভয়াল কিছু আপনি নিজে প্রত্যক্ষ করেছেন, ব্ল্যাক হ্যাট যারা রয়েছে এরকম এই ধরনের কোন এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা, বাংলাদেশে হয়েছে আর হতে যাচ্ছে এমন কিছু?
হতে যাচ্ছে এমন কিছু তেমন একটা না, এখন আসলে সাইবার স্পেসটা অনেকটা শান্ত, তেমন মানে একটা সময় যেরকম অনেক বেশি সাইবার ক্রাইম হইতো, মানে মানুষ বুঝে না বুঝে বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক করতো বিভিন্ন ধরনের, এখন আবার হ্যাকারদের মধ্যে যে হ্যাকিং করতেছে, যে শিখতেছে, জানতেছে, ইভেন বাংলাদেশ সাইবার আর্মি ট্রেনিং হইতো, ওরা শিখাইতো কিভাবে কিভাবে কি করতে হয়, সো এটা একটা মিস্টেক ছিল এবং পরে এটা বন্ধ করে দিয়েছে, পাবলিকের জন্য ওপেন করা ঠিক হয়নি, শিথিল অবস্থায় আছে, বাট ইউনিভার্স যে কোনো সময় যে কেউই অ্যাটাক করতে পারে, সো অ্যাটাকটা আসলে
অন্য দেশ থেকে
হইতে পারে, আসলে কেউ জানে না, প্রি প্ল্যান মানে হ্যাকারদের খবর তো আসলে কেউ নিউজ দিবে না, ওরা আসলে খুব আন্ডারগ্রাউন্ড থাকবে, ওরা যদি ক্ষতি করার ইচ্ছা থাকে অথবা মানে ওইরকম কোন বড় ধামাকা করার ইচ্ছা থাকে, যেমন জুলিয়ান অ্যাসাঞ্জ, সে কিন্তু অনেক ফলো করে এসে ওই ডাটাগুলো লিক করে নেই, উইকিলিক্স এর ডাটা কিন্তু অনেক খুব হঠাৎ করে হয়েছে।
জুলিয়ান অ্যাসাঞ্জ আসলে কিভাবে ডাটাগুলি পেয়েছিল, আপনারা তো ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার আপনাদের কাছে?
সো উনি আসলে এক ধরনের হ্যাকারদের গডফাদার।
আচ্ছা,
সো ইউএস আর্মি যে ওরা বাংলাদেশে কি হয়, বাংলাদেশে তো কাগজ কলমে লিখে, সো বাইরে কি হয় সেটা তো হচ্ছে যে মেইলে যায় অথবা সফট কপি থাকে। সো উনি হচ্ছে যে খুঁজে খুঁজে বের করছে যে কোথায় আসলে ক্রাইমটা হচ্ছে, গভর্নমেন্টের মধ্যে কোথায় ক্রাইম হচ্ছে, কোথায় কোন খুব বড় ধরনের চুরি হচ্ছে, মানে আসলে এটা পাবলিককে জানানো হচ্ছে না, বাট উনি যেটা করলো সেটা মানুষকে জানালো, সেটা জানালো। সো এটার কারণে ওনাকে অনেক 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 থ্রেট ভোগ করতে হয়েছে, বাট আলটিমেটলি হি ডিড এ গুড জব, সবাই তাকে স্যালুট করে।
আচ্ছা আচ্ছা, হ্যাকারদের কি গডফাদার আছে?
হ্যাকারদের গডফাদার আসলে আইডলাইজ করতে পারে যে সে একটা ভালো কাজ করছে, অথবা সে একটা কেউ কাউকে আইডলাইজ করে যে আমি হয়তো বাবুর মতো কিছু করতে চাই। বেসিক্যালি কোনো হ্যাকারই আসলে, আপনাকে যেটা বললাম, কোনো হ্যাকারই আসলে হ্যাকিংটাই করে যেতে চায় না, সে এক পর্যায়ে যে হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার বানায়, কোনো একটা কোম্পানি করে, কোনো একটা সিকিউরিটি ফার্ম করে, অথবা এই ধরনের কিছু হয়। সো ওইটা আসলে এমন না যে গ্যাংস্টাররা যেটা হয় যে সারা জীবনেই আসলে মারামারি হয়, ওই রকম না, হ্যাকিংটা একটা স্টেজে যে আসলে অন্য একটা কিছুতে ডাইভার্ট হয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
ওই রকম আসলে
ক্যারিয়ার করবার মতো কেউ ওইভাবে চিন্তা করে হ্যাকিং এ আসে না,
ক্যারিয়ার করার মতো আসলে
টাকা পয়সা ইনকাম করার মতো।
সো এই এই বাংলাদেশে নাই, যেটা হয় বাইরে যেটা হয় সে বাংলাদেশে আসলে হ্যাকিং হইলে আসলে যেটা করে যে আসলে যদি যে হ্যাকারটা হ্যাক করছে সে আসলে জানে যে কিভাবে এটাকে সলভ করা যায়। সো ওইটা যদি বাইরে কি করে যে ফেসবুক হ্যাক করছে, কোনো প্রবলেম হয়েছে, সো সে জানাইছে যে এই সিকিউরিটি হোল আছে, সো ফেসবুক তাকে থ্যাংকস জানায়, তাকে ইনভাইট করে, তার সাথে বসে, তার সাথে কথা বলে যে কিভাবে সলভ করা যায়, আমরা করি যত তাড়াতাড়ি করা যায়, কারণ কিন্তু সাইবার সিকিউরিটি বাংলাদেশ ওইখানে কিন্তু একটা ক্যারিয়ার হয়ে যায়, সো ওইখানে ও সিকিউরিটি নিয়ে কাজ করার সুযোগ পায়। বাংলাদেশে কিন্তু ওইরকম করে না তেমন একটা, সো বাংলাদেশে ক্যারিয়ার নেই তেমন একটা, সো বাট হওয়া উচিত, খুবই হওয়া উচিত, কারণ কি যেহেতু ডিজিটাল বাংলাদেশ যদি করতে চায় তাহলে অসংখ্য ডিজিটাল টেকনোলজি আসবে, টেকনোলজি মানে হচ্ছে যে টেকনোলজিতে গ্যাপ থাকবে, হোল থাকবে, এগুলা হোল থাকা মানে হচ্ছে যে হোল থেকে যাবে না, হোল ফিক্স করতে হবে, এই ফিক্স করার জন্য এদের থেকে লোক আসতে হবে, সো সবাই আসলে বানাবে, কেউ আসলে কেউ সিকিউরিটি নিয়ে ঘাটাঘাটি করবে, এটাই হওয়া উচিত, ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, যদি বিল্ড আপ না করে তাহলে এটা ভবিষ্যতে 20 বছর পরে আরো বড় থ্রেট হয়ে যেতে পারে।
রাইট, আর আমার মনে হয় যে এই ট্যালেন্ট গুলোকে ভালো কাজে ব্যবহার করা উচিত, এত এত ট্যালেন্টেড ছেলে মেয়েরা, সবাই তো ছেলে মেয়েরা কি হ্যাকিং
আছে? অল্প খাতে কোনো
হাতে গোনা, অল্প কিছু, বেশিরভাগ ছেলেরাই করে। আচ্ছা আচ্ছা, ওয়েল ফেসবুক নিয়ে বেশি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, সবাই ফেসবুকের আইডি হ্যাক হয়ে যাচ্ছে, কিভাবে ফ্রি নেট ইউজ করা যায়, ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে ব্রেক করা যায়, এগুলি জিজ্ঞেস করছে। ওয়াইফাই পাসওয়ার্ডটা কিভাবে ব্রেক করে?
ওয়াইফাই পাসওয়ার্ডটা ব্রেক আসলে স্টিল ওইটা হচ্ছে যে একটা রাউটারটাকে হ্যাক করা, রাউটারের একটা ম্যাক অ্যাড্রেস আছে, সেই ম্যাক অ্যাড্রেসটাকে সামহাউ মাস্কিং করে সেই রাউটারকে ইউজার দিয়ে পাসওয়ার্ড দিয়ে না ঢুকে ডিরেক্টলি কানেক্ট করা, সেই মেয়েকে ডিরেক্টলি কানেক্ট হওয়া। সো এটার অনেক, সাপোজ এখন তো অনেক বড় বড় কোম্পানি আছে, নিশ্চয়ই ওরা আসলে ওই ওই সিকিউরিটি হোল রেখে আগে করা যেত, অনেক ইজিলি করা যেত,
খুব একটা পসিবল
না, বাট যদি করতে হয় তাহলে আপনাকে অনেক কিছু পার করে এসে করতে হবে, সেটা এক বড় বিষয়।
আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি তার হ্যাকিং কখনোই খারাপ কাজে ব্যবহার করেননি, ভালো কাজে ব্যবহার করেছেন, কিন্তু তিনি জানেন কি কি খারাপ কাজে সেটা ব্যবহার করা হয়। আর একেবারে শেষের দিকে আমরা একটা একটা প্রতিবেদন শুনতে চাই। আমাদের টিম মেম্বার, অন্ধকার গল্পের টিম মেম্বার তারেক আহমেদ কথা বলেছেন বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের সদস্য বিডিসিএসআইআরটি, সেই টিমের সদস্য কাজী মাহমুদুর রহমানের সঙ্গে আমরা এখন সেই প্রতিবেদনটি, সেই আলাপচারিতাটি শুনব, তারপরে ফিরে আসছি। সঙ্গে থাকুন, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ।
আমরা যেটা করি ফেসবুকের অপারেটিভ কাছে আমরা একটা মেইলের মাধ্যমে ন্যাশনাল ইস্যুগুলো যেগুলো আসে, মানে ন্যাশনাল ইস্যুগুলো মেইল করা শুরু করি যে এরকম এগুলো অ্যাবিউস, এগুলা এই সমস্যা, তারপর মহানবী ইসলাম নিয়ে যখন লেখা সেগুলো, তারপর ফার্স্টে তারা কিছু কিছু ফেসবুক আইডি বন্ধ বা ওইসব ফেক আইডি গুলা বা মানে পোস্ট গুলো তারা উজ্জ্ব করত। পরবর্তীতে তারা যখন সেটা বারোর ঘটনায় বলতেছে, বারোর লাস্টের দিকে, তারপর তারা আমাদেরকে যখন পেক আইডি হিউজ পরিমাণ আসা শুরু করলো, যখন বিডিসি একটা প্রচার আনা শুরু হলো যে বিটিআরসি থেকে এরকম কিছু করা হয়, তখন তারা যেটা করলো যে তোমরা আমাদেরকে যে পাঠাও সেটার মানে কিসের আইনের ভিত্তিতে পাঠাও, আমাদেরকে আইনটা, তোমাদের আইনটা দেখো। তখন আমরা যে আমাদের টেলিযোগাযোগ আইনে এরকম কোন আইন নেই, আমাদের হলো তথ্য প্রযুক্তি আইনটা দেখাইতে হয়েছে তাদেরকে। তখন তারা আমাদেরকে সাথে সাথে ফিডব্যাক দিল যে তোমরা তো এটা আমাদেরকে পাঠাইতে পারো না, আর তোমাদের সাথে আমার সেই রকম এগ্রিমেন্টও নেই, তোমরা যদি করতে পারো রিপোর্ট করো, মানে যে কোনো পেক আইডি বা যা কিছু রিপোর্ট করো। তো রিপোর্ট অপশন, রিপোর্ট ওই যে আমাদের নর্মাল পেজে রিপোর্ট করার অপশন গুলো থাকে সেটাই, তারপর আমরা পরবর্তীতে কোনো কিছু রিপ্লাই দিলে তাদের আর কোনো, যতই দিতাম তাদের থেকে কোনো ফিডব্যাক পেতাম না ফেসবুকের ক্ষেত্রে। আদারওয়াইজ অন্য অন্য ক্ষেত্রে আমরা যেটা আমাদের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে থেকে আমরা বন্ধ করতে পারি, আর লোকাল কিছু আমার ব্লগ টলগ এগুলো হলে তাদের সাথে যোগাযোগ করে আমরা সেই পোস্টটা রিমুভের চেষ্টা করি। আদারওয়াইজ অন্য ব্লগ হলে আমরা আমাদের আইজি থেকে লোকের জন্য সেটা পাঠিয়ে দিই, সেটা বন্ধ হয়ে যায়। বাট রিসেন্টলি যেটা হয়েছে যে বিগত 2013 নভেম্বর থেকে আমরা যেটা করেছি, আমরা একটু যেহেতু কমপ্লেন হিউজ আকারে আসতেছে, বিশেষ করে ফেক আইডির ক্ষেত্রে হিউজ পরিমাণ ফেক আইডি ফেসবুকে আসতেছে, তারপর আমরা ফেসবুকে স্টাডি করে কিছু লিঙ্ক পেলাম যেখানে যার ফেসবুক আইডি আছে এবং যার নাই সেও এই করতে পারে। সেখানে একটা লিঙ্ক আছে যে লিঙ্কের ইয়াটা হেডিংটা হলো রিপোর্ট অফ ভায়োলেশন। তো সেখানে স্টেট গুলো ফরমান্ট আমাদের কাছে রিসেন্টলি যেটা হয় যেমন আজকেও আসছে, যারা আসে তাদেরকে আমরা জাস্ট ইয়াগুলো শুনি, শোনার পরে জাস্ট তাদেরকে আমরা লিঙ্কটা তাদের মেইলে পাঠিয়ে দিই, সেই লিঙ্কে যেটা ফিডব্যাকটা লিঙ্কের মধ্যেই সবকিছু কি অ্যাবিউজ অ্যান্ড হ্যারাসমেন্ট রিপোর্টের অংশগুলো ক্লিক করে মানে স্টেপ বাই স্টেপ ইয়া করে তারপর তারা নিজেরাই কমপ্লেন করে, সেটা আমাদের কিছু করতে হয় না। আর এটার ফিডব্যাকটা বিগত এক মাসে যে এটা তারা 2-3 দিনের মধ্যে সেটা বন্ধ করতেছে। আদারওয়াইজ আমাদের থেকে যে ইনিশিয়েটিভ ফেসবুক রিলেটেড কোনো ইস্যু আমাদের থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় না। আর সবচেয়ে বড় কথা হলো যেহেতু এটা আইসিটির ইস্যু, তো আইসিটি কিন্তু গত বছর থেকেই শুরু করেছে ন্যাশনাল সার্ট তৈরি করার জন্য, এবং তারা একটা কমিটিও গঠন করার তারা ইন্টারনাল ট্রেনিং করাচ্ছে, যেটা হলো যেখানে র্যাব, তারপরে এনটিএমসি, সিআইডি, ডিবি সবাই থাকতেছে আর কি, সবাই তাদেরকে ইন্টারনাল ট্রেনিং করতেছে। তাদের আইনটাও তো 2013 সাইবার ক্রাইম 2013 অ্যামেন্ডমেন্ট হয়েছে, হয়ে এখন তারা ইন্টারনাল ট্রেনিং এর মাধ্যমে হোপফুলি তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন যাতে কত তাড়াতাড়ি এক্সটার্নালি শুরু করতে পারবে।
কেউ যখন ফেসবুক আইডি হ্যাক বা তার ক্রেডিট কার্ড জালিয়াতি বা যে কোনো হ্যাকের শিকার হয়, তখন আপনাদের কাছে অভিযোগ যে করে, এই অভিযোগ করার প্রক্রিয়াটা কি?
আমরা অভিযোগটা নেওয়ার পরে আমরা যেটা আমাদের যদি পুলিশ, যেমন জিডির মাধ্যমে কোনো পুলিশ অভিযোগ আসে, পুলিশকে আমরা ডাইরেক্ট বলে দিই যে তোমাদের মাধ্যমে করা হয় না। আরেকটা ইস্যু হলো যেটা হলো এটা হলো আনঅফিসিয়াল কিছু হলো, যেমন এনটিএমসি কিছু উদ্যোগ নিয়েছিল যখন ন্যাশনাল ইস্যু গুলো ফেসবুক বন্ধ করতো না, তখন এনটিএমসি ফেসবুক অথরিটির সাথে যোগাযোগ করে তারা মৌখিক ভাবে তারা এটা বন্ধের জন্য চেষ্টা করে, তবে কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে, তার বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ হয় না। তবে আমরা যেটা করি তাদেরকে যে আমাদের এই জিনিসটা আমরা করতে পারিনি এই জিনিসটা জানাই দিই, কিন্তু ফোনের মাধ্যমে অথবা কোন লিখিত অ্যাপ্লিকেশন আসলে সেই লিখিত আসলে অ্যাপ্লিকেশনটা ফোন নাম্বার থাকে, সেই কনসার্ন পার্সনের সাথে আমরা ফোনে কথা বলে তাদেরকে আমরা ওই লিঙ্কটা পাঠিয়ে দিই, অথবা তারা না বুঝলে আমাদের কাছে আসে, আমরা সাথে সাথে লিঙ্কটা দেখাই দিই, সেই লিঙ্কের মাধ্যমে তাদের সলভেশন হয়। এবং এখন রিসেন্টলি ফিডব্যাক দিতে বলছি যে আপনার সাথে সাথে আমাদেরকে একটা ফিডব্যাক দেন যে আপনার এটা বন্ধ হচ্ছে করছে না, মানে বিগত এক মাসের যেটা রেশিও মানে হিউজলি সারা পাচ্ছে যে 2-3 দিনের মধ্যে ফেসবুক অথরিটি সেটা বন্ধ করার ব্যবস্থা করছে। আমি যখন একজনকে এই বিষয়ে সলভেশন দিচ্ছি তখন তার মেইল আইডি তাকে আমি মেইল আমি যে লিঙ্কটা পাঠাবো ফেসবুকের যে লিঙ্কটা আছে এটা হলো জনসাধারণ, এটা কিন্তু ফেসবুকে আমি পাঠাই না, ফেসবুকের একটা লিঙ্ক আছে যেখানে যে কেউ সেটা একটু ফেসবুক পড়ালেখা করলে এটা যে কেউ পাইতে পারে, ঠিক আছে, তাদেরকে সেই রিপোর্ট অপশন আছে, আমরা সেই লিঙ্কটা দিয়ে তাদের মেইল আইডিতে পাঠাই দিই। সে তাদের মেইল আইডি মানে আমি আমার পার্সোনাল মেইল আইডি থেকে দিচ্ছি, অফিসিয়াল যে মেইল আইডিটা আছে সেখান থেকে আমি তাদেরকে দিচ্ছি, তারা সাথে সাথে সেইখানেই ফিডব্যাক দিচ্ছে। হওয়ার পরে
আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কি কোনো লিংক আছে, কোনো সাইট আছে?
কোন সাইট না, bdsc@bdsc.gov.bd এখানে আপনারা এখানে মেইল করে।
বর্তমানে কি ধরনের হ্যাক নিয়ে কাজ করছেন?
কোন হ্যাকিং নিয়ে কাজ, আমরা ফেসবুকে বিশেষ করে আমরা এখন যেটা পাচ্ছি সবচেয়ে বেশি পাচ্ছি ফেসবুক ফেক আইডি, আর ফেসবুক ফেক আইডির কাজটা হলো এটা, কারণ যেহেতু আমাদের টুলস নাই ইয়ে নাই, আর সত্যি কথা বলতে এটা কারা করবে এখনো এটা কোনো ডিসিশন মেকিং হয়নি, তো এইভাবে ধরে আমরা আগাতে পারছি না কোনো কিছু, এটা হলো মূল ইস্যু। কারণ যেহেতু বিষয়টা ন্যাশনাল সার্ভ হিসেবে ICT বিভাগ উদ্যোগ গ্রহণ করেছে, তো এখানে আমরা এখন বিষয়টা এখন উপর লেভেলে ছেড়ে দিয়েছে যে কারা এটা করবে, ঠিক আছে। বাট আমরা এখন পর্যন্ত এই সাহায্য দিয়ে রয়েছে, অ্যাটলিস্ট যাতে কেউ বিমুক্ত হইতে পারে, বাট ভালো সাড়া পাচ্ছে যে ওই লিঙ্কটার মাধ্যমে আমরা ভালো সাড়া পাচ্ছি।
শুনছিলাম কাজী মাহমুদুর রহমান, BDCSIRT এর একজন মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের একজন মেম্বার। কাজী মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলেছেন আমাদের টিম মেম্বার তাহরেক আহমেদ, সে আলাপচারিতা আমরা শুনছিলাম। আজকে অন্ধকারের গল্পের যে বিষয়টি ছিল সাইবার ক্রাইম, এবং আজকে আমাদের অতিথি হিসেবে ছিলেন ডার্ক নাইন, এবং তার ছবিটি আমরা পোস্ট করেছি ফেসবুকে, facebook.com/dhakafm90.4 এ লাইক দিয়ে আপনি মেম্বার হতে পারেন এবং দেখতে পারেন কে ছিল কে আছে আমাদের আজকের অতিথি। আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। মূলত আজকের এই অনুষ্ঠানটি আমরা করেছিলাম সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইম থেকে আমরা কিভাবে দূরে থাকবো, কিভাবে অন্যদেরকে সেফ রাখবো এবং নিজেরা সেফ থাকবো, সবকিছু জানতে আজকে ডার্ক নাইন তার শেয়ার করেছেন তার কথাগুলি, এবং আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং নিয়ে আমরা কথা বলেছি। মাইশা তাবাসুম লিখেছেন যে নতুন করে শুরু করেন প্লিজ, অর্ধেকের বেশি তো খেলা দেখতে গিয়ে মিস হয়ে গেছে। মাইশা, আপনার জন্য যেটা বলবো, আপনি কাল আমাদের ওয়েবসাইট ভিজিট করলে পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে আপনি এই এপিসোডটি ডাউনলোড করতে পারেন। ওয়েবসাইট অ্যাড্রেস জানিয়ে দিই, www.dhakafm904.com, এই অ্যাড্রেসে গেলে পেয়ে যাবেন। আর অনেকে SMS করেছেন, আজই প্রথম শুনেছেন খুব ভালো লাগছে। এরপরে দেখতে পাচ্ছি রফিক লিখেছেন, এরপরে লিখেছেন আমাদেরকে জয়, এরপরে রাহিদ লিখেছেন, এরপরে মেহেদি হাসান জিজ্ঞেস করেছেন যে নাসাকে কি কখনো হ্যাক করা হয়েছে কিনা।
নাসাকে আসলে আমি আসলে জানি না এই বিষয়ে।
আচ্ছা, আমাদের দেশে সবচেয়ে বড় হ্যাকিংটা কবে হয়েছে, ম্যাসিভ হ্যাকিং আমাদের দেশে? প্রতিবাদ না জানাতো, তাদের ওয়েবসাইট না হ্যাক হতো, তাহলে কিন্তু তারা করতেই থাকতো
এবং সরকারি ওয়েবসাইট, সব সরকারি ওয়েবসাইট
আমাদের দেশের সরকারি ওয়েবসাইট গুলোকে নিরাপত্তা দিয়েছিল এবং এক প্রকার বাঁচিয়েই দিয়েছিল আমাদের দেশের হ্যাকাররা। সো তারা অবশ্যই হোয়াইট হ্যাট হ্যাকার্স, যারা ভালো কাজের জন্য হ্যাকিং কে ব্যবহার করে। খারাপ কাজের হ্যাকিং থেকে আসলে কিভাবে আমরা সেফ থাকবো আপনার কি মনে হয়, যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার্স রয়েছে?
যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, তারা আসলে সেটা একটা ক্রাইম, ওরা ক্রিমিনাল হ্যাকার্স না। ওদেরকে হ্যাকার বলার কিছু নাই, যে মানুষটা কিডন্যাপ করতে পারে, যে মানুষটা আপনাকে ফোনে হয়তো বা ধমকি দিতে পারে, সেই মানুষটা আর একটা ব্ল্যাক হ্যাট হ্যাকার্স এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই।
ক্রিমিনাল
এখনো এটা টেকনোলজির মাধ্যমে হইতেছে, যদি টেকনোলজি না থাকতো তাহলে হয়তো বা অন্য কিছুর মাধ্যমে হইতে পারতো।
সে টেকনোলজির মাধ্যমে করছে, যদি না থাকতো সে অন্যভাবে
করতো জিনিসটা।
আমাদের সমাজে যেমন ক্রিমিনাল রয়েছে, তেমনি হ্যাকারদের মধ্যেও যারা ক্রিমিনাল রয়েছে, তাদেরকে আসলে হ্যাকার বলা ঠিক হবে না। বিকজ হ্যাকিং এর ইতিহাস সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে
1960 সালে একটা ইউনিভার্সিটির একটা ল্যাবে একটা প্রোগ্রাম ব্রেক করে আসলে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট টিম হ্যাকিং প্রথমবারের মতো করে 1960 সালে। এরপরে হচ্ছে যে আস্তে 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 মানে হ্যাকিংটা ওই সময় উদ্ভব হয় যে আসলে এইটাকে হ্যাকিং বলা হয়, যে এইটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের প্রোগ্রামটা ব্রেক করলাম। ওরা ওদেরটাই করলো, করে তারা হ্যাকিং জিনিসটাকে সেটা আবিষ্কার করলো। সো ওইটা দেখেন হ্যাকিং কোথা থেকে আবিষ্কার হলো, হ্যাকিং কিন্তু তার স্বার্থে সে হ্যাক করে, সে একটা সে তার সফটওয়্যারটাকে বেটার করার জন্য একটা হ্যাক বের করলো, সেইটার থেকে হ্যাকিং আসলো। হ্যাকিংটাকে মানুষজন যেভাবে ডাইভার্ট করে অনেক অনেক রকম অনেক ইউজ করতেছে, সবকিছু হ্যাকিং না, যে কি লগার দিয়ে ডাটা নেওয়া এগুলোকে হ্যাকিং বলা হয় না, সেটা এক ধরনের চুরি, সেটা একটা ক্রাইম। সো এই ধরনের ক্রাইম অনেক মানে হয়েছে হবে, বাট আমার যে মেসেজ থাকবে সেটা হচ্ছে যে এরকম আমরা যেরকম আমাদের দেশকে ভালোবাসি, আমরা দেশটাকে কি করি, আমরা দেশটাকে সেফ রাখি, ক্লিয়ার রাখতে চাই, সো সাইবার স্পেসটাও অনেকটা দেশের মতোই, সো সাইবার স্পেসটাকেও নিজ দায়িত্বে ক্লিন রাখা উচিত। সো আমি যদি একটা সাইবার স্পেসে একটা অকারেন্স করি, তাহলে আরেকজন করবে, আরেকজন করবে, এভাবে জিনিসটা একটা ঝামেলা সৃষ্টি থেকে ঝামেলা থেকে আরো কঠিনতর সিচুয়েশনে যাবে। সো আমি যদি দেশকে ভালোবাসি, আমি যদি দেশের সাইবার স্পেসকে ক্লিয়ার রাখতে চাই, আমার নিজের সেন্স থেকে, আমার নিজের ভেতর থেকে আসা উচিত যে আমি এই যে একটা টেকনোলজি ইউজ করতেছি এটাকে ভালো ইউজ করবো, এটা খারাপ ইউজ করবো না। সো এটা আসলে নিজের উপর ডিপেন্ড করতেছে, যারা হ্যাকিং করে অথবা শিখতেছে অথবা শিখবে অথবা এইসব নিয়ে মানে অথবা ইন্সপায়ার্ড হবে করবে, সো এটা নিজের থেকেই আসা উচিত যে আমি হ্যাক করি ভালো কিছুর জন্য করি, অথবা কোনো একটা জিনিস, হ্যাকিং জিনিসটা অলমোস্ট লাইক এ ইনভেনশন, সো ইনভেনশন করি, ইনভেনশন করে শিখি কিছু, বাট ক্ষতি না করি। সব সব টেকনোলজিতে ক্ষতি করা যেতে পারে, অ্যাবিউসমেন্ট সব সময় সব কিছুতে আছে, বাট আমরা চেষ্টা করি যে সব রকমের টেকনোলজি, সব রকমের সামাজিক, যত রকমের যত কিছু আছে সেখান থেকে নিজের মেন্টালিটিটাকে, মনস্তত্বটাকে ঠিক রাখি এবং ভালো কাজের জন্য সবকিছু করি। আমরা আমরা যাই করি প্রত্যেকটা স্টেপ, সেটা ভালোর জন্য হোক, অন্যের ক্ষতির জন্য না হোক, সো যতই ইয়া থাক, যত বড়ই তার হ্যাকিং করুক আর যাই করুক, সো জাস্ট যাতে অন্যের কারো ক্ষতি না হয় সেই জিনিসটা আসলে
খুবই জরুরি। আমরা ইন্টারনেট ভালো এবং খারাপ দুই সাইডেই ব্যবহার করতে পারি, খুবই স্বাভাবিক। আমাদের মধ্যে যারা ভালো চিন্তা করে ইন্টারনেট ইউজ করবে তারা ভালো দিকটা বেছে নেবে, যারা খারাপ দিক দিয়ে চিন্তা করবে তারা খারাপ দিকটা বেছে নেবে। তো ডার্ক নাইনের কাছ থেকে আমরা এই মেসেজটি পেয়েছি যে কেউ যদি হ্যাকিং করতে চায়, হ্যাকিং শিখতে চায়, সে শিখতে পারে, বাট ব্যবহারটা যেন ভালো কাজেই হয়, খারাপ কাজের দিকে যেন না হয়। আর হ্যাকিং তো ক্রাইম আমরা বলছি, তাহলে ব্যাপারটি আসলে কি দাঁড়ালো? এটা তো এক প্রকার ক্রাইমই হচ্ছে, কিন্তু দেশের ভালোর জন্য।
সো হ্যাকিং হওয়া উচিত কিরকম, যে আমি একটা বিকাশ নামের আমি একটা কোম্পানি করলাম, সো আমার টিমের ভিতর হ্যাকার থাকা উচিত, যে আমার অলওয়েজ সে
বুঝবে যে এখানে আমার দুর্বলতা রয়েছে,
সে সিকিউরিটি নিয়ে অলওয়েজ কাজ করবে। সো আলটিমেটলি সেও একজন হ্যাকার, সেও হ্যাক করতেছে, বাট সে অথরাইজড ওয়েতে হ্যাক করতেছে, এবং এটা হওয়া উচিত স্যার, এরকম হ্যাকার মানে ক্যারিয়ার দেওয়া উচিত হ্যাকারদেরকে, এবং এটা জরুরি, যেহেতু এটা এটা ছাড়া না, এটা ছাড়া চলতেছে না, সো এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত। ডিজিটাল বাংলাদেশের যে প্রজেক্টগুলো হচ্ছে সেগুলোতে সিকিউরিটি নিয়ে কাজ করা উচিত খুব বড়ভাবে, অনেক বড় ধরনের ই টেন্ডার টাইপের অনেক সাইট হচ্ছে, সো ইউনিভার নো ওইখানে যদি একটা ছোট ধরনের স্ক্যাম হইতে পারে, তাহলে লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যেতে পারে। সো ওই জিনিসগুলা খুব, যেটা আগে হয়তো নর্মালি মানুষ ঘুষ দিয়ে করতো, সেটা হয়তো বা হ্যাকাররা করে ফেলবে, সো ওইটা যাতে না করতে পারে, তো তো গভর্নমেন্টের তরফ থেকে ওই সাইটগুলাকে সিকিউর করা উচিত, সো সিকিউরিটি মাস্ট। সো যদি সে বাইরের থেকে হ্যাকার আনতে চায়, যারা হ্যাকার খুঁজতে পারে, সিকিউরিটি এক্সপার্ট খুঁজতে পারে।
আমরা জেনেছি যে দেশের বাইরে হ্যাকারদেরকে খুবই মূল্যায়ন করা হয় এবং তাদেরকে এক প্রকার লালন পালন করে রাখা হয়। আমাদের দেশে কি ধরনের কোনো কিছু আছে?
আমাদের দেশে এরকম চিন্তা করে না, বাট চিন্তা করা উচিত একটু সিকিউরিটি নিয়ে চিন্তা ভাবনা করা।
আমাদের দেশে সব হ্যাকারই ক্রিমিনাল হিসেবে পরিচিতি পায়,
কারণ কি সে একটা ভালনারেবিলিটি এক্সপ্লয়েট বের করার সাথে সাথেই এটাকে বলা হচ্ছে যে এটা একটা ক্রাইম হয়েছে, বাট এক্সপ্লয়েটটা তো আসলে আসলে কোন একটা ঠিক করার জন্যই বের করছে, এটা তো আফটারও শেষ হবে,
দুর্বলতাটা দেখিয়ে দিলেই সেটা ক্রাইম হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাকারদের
দুর্বলতাটা দেখানো তো আসলে উচিত,
যে এই দুর্বলতাটা ঠিক করা উচিত,
তাহলে তো ইউজার সেই দুর্বলতা শিকার হবে এক সময় না।
অনেক ধন্যবাদ আবির হোসেন, তিনি লিখেছেন যে শুনছি আপনাদের কথাগুলো খুবই ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং, আর এই ধরনের অনুষ্ঠান করবার জন্য ধন্যবাদ। কবে কবে হয় অন্ধকার গল্প? প্রতি রবিবার 10:30। আজকে অনেকক্ষণ আমরা ছিলাম ডার্ক নাইন আজকে আমাদের সঙ্গে, ডার্ক নাইনের ছবি আমরা পোস্ট করেছি ফেসবুকে, facebook.com/dhakafm90.4 এ জয়েন করুন এবং সেখানে গেলে দেখতে পারবেন তাকে এবং সেখানে আপনি কমেন্ট করতে পারেন। আর সবাই তার ফেসবুক আইডি চেয়েছেন, তার ফোন নাম্বার চেয়েছেন, তার ইমেল আইডি চেয়েছেন। কিছু কি একটা দেওয়া যায় যেটা ডার্ক নাইন একটু সেফ থাকতে পারবে বাট সে তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে, এমন কিছু কি দেওয়া পসিবল? অন্ধকারের গল্পের টিম লাকি তারা একজন হ্যাকারকে নিয়ে একটা সপ্তাহ কাজ করেছে এবং কিভাবে তারা কাজ করে আমরা সেই তথ্যগুলোই বের করে আনবার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ ডার্ক নাইন আজকে আসবার জন্য। স্বাভাবিকভাবে যে ব্যাপারগুলি হয় যে আমরা ছবি গেস্ট যিনি থাকেন তার ছবি পোস্ট করি, আজও করেছি, তবে চেহারাটা পুরোপুরি পরিষ্কার না, তারপরও আপনারা চাইলে দেখতে পারেন ডার্ক নাইন, যার এজ মাত্র 20 এবং ক্লাস 8 এ পড়া অবস্থায় সে শুরু করেছে। অনেক ধন্যবাদ অডিয়েন্সকে। যেতে যেতে কি বলবেন তার আগে জানতে চাই যে আপনার সামনে কি স্বপ্ন, কি প্ল্যান আপনার?
আমি বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছি যেহেতু, সো ভালো সফটওয়্যার, যেই সফটওয়্যার আসলে মানুষ ট্রাস্ট করে ইউজ করতে পারবে, যে সফটওয়্যার মোবাইল অ্যাপ্লিকেশন বলেন এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন বলেন, এবং খুব ট্রাস্টেড সফটওয়্যার নিয়ে কাজ করছি। আমি বাইরে অলরেডি অনেক ফ্রিল্যান্স করেছি ওডেস ফ্রিল্যান্সার থেকে, বাট আমি এখন আমার দেশের জন্য ভালো সফটওয়্যার বানানোর চেষ্টা করছি, করছি অলরেডি।
থ্যাংক ইউ সো মাচ। আর অডিয়েন্সকে কি বলবেন যেতে যেতে?
অডিয়েন্সকে বলবো হচ্ছে আসলে হ্যাকিং জিনিসটা আসলে একটা প্রোগ্রামিং ইনভেনশন অ্যান্ড এটাই, সো এই জিনিসটাকে কাজে লাগানোর, ভালো কাজে লাগানোর যদি ভালো কাজে লাগাতে হবে, এবং এটা একসময় হয়তো বা এটা গুড ক্যারিয়ার হইতে পারে অথবা কোনো নোবেল কজের জন্য কাজে লাগতে পারে। সো এটাকে আমরা অ্যাবিউজ না করি, কোনো শুধু হ্যাকিং না, আমরা সামাজিক থেকেও, সামাজিক দিক থেকেও কোনো কোনো প্রকার অন্যের ক্ষতি হবে এইরকম কোনো কাজে না জড়াই। সো টেকনোলজি আবিষ্কার ডিভাইস এগুলোকে ভালো কাজে লাগাই, এবং এটা করলেই বেসিক্যালি অগ্রগতি হবে। সো এই দ্যাটস ইট।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আজকে ছিলেন ডার্ক নাইন, যিনি একজন সিকিউরিটি এক্সপার্ট, যদিও আমরা তাকে হ্যাকার হিসেবে পরিচয় করে দিয়েছি, বাট তিনি নিজে মানছেন তিনি হ্যাকিং এর সঙ্গে জড়িত অনেক আগে থেকে, তবে এই মুহূর্তে তিনি খুব একটা করেন না। যিনি খুব ছোট ছিলেন, একেবারে টিনেজার ছিলেন, তখন তিনি হালকা এই বিষয়ে একটু ইন্টারেস্টেড ছিলেন এবং তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন কিভাবে হ্যাক হয়, কিভাবে হ্যাক হচ্ছে দেশে এবং দেশের বাইরে, কিভাবে হ্যাকাররা কাজ করে, আমরা কিভাবে আমাদেরকে নিরাপদ রাখতে পারি, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল অ্যাকাউন্ট এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে কোনো অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট, সবকিছু আমরা কিভাবে আমাদেরকে সেফ রাখতে পারি, কিভাবে কাজ করে, যাদের সেফ রাখা উচিত, যাদের এগুলি নিয়ে কাজ করা উচিত তারা যেন কি কাজ করতে পারে, তারা যেন আমাদেরকে সেফ রাখতে পারে, লাইক ফেসবুক আমাদেরকে প্রতিনিয়ত তারা কাজ করছে আমাদের একটি অ্যাকাউন্টকে সেফ রাখার জন্য, তেমনি আমাদের দেশে এবং দেশের বাইরে যারা কাজ করছে তারাও এটা নিয়ে কাজ করছে। সো তাদের চাওয়া একটাই, সবাই ভালো থাকুক এবং হ্যাকিংকে যেন কেউ কোনো খারাপ দিকে ব্যবহার না করতে পারে। আমরা এটা শুনেছি, আমাদেরকে ডার্ক নাইন বলেছে যে বাংলাদেশে এমন অনেক হ্যাকারই রয়েছে যে যারা, আমরা কিছুক্ষণ আগে বিকাশ নিয়ে যখন কথা বলছিলাম যে বিকাশের একেবারে ভেতরে ঢুকে তারা সবকিছু ডিস্ট্রয় করে দিতে পারে, কিন্তু সেখানেও তারা ইচ্ছা করে সেটা করে না এবং এটা তাদের ভালোর দিক থেকেই, তারা নৈতিকতার দিক থেকেই তারা সেটা করে না। সো এটার জন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে স্যালুট, যারা সত্যি এত ট্যালেন্টেড কিন্তু এত কিছু করছেন না। অনেক ধন্যবাদ আজকে ডার্ক নাইনকে আমাদের সঙ্গে আসবার জন্য, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। আর আমি জানি অনেকেই একটু দেরিতে জয়েন করেছেন, খেলা ছিল আজকে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে, আমরা জিতেছি, আমরা বলতে সাকিবের টিম জিতেছে, এই জন্য বলছি আমরা জিতেছি। আমরা সবাই আজকে আমাদের দেশের মানুষ যারা আমরা সবাই কলকাতাকে সাপোর্ট করেছিলাম, এই জন্য বলছি আমরা জিতেছি। তো দারুণ একটা দিনে শেষ করছি আজকে অন্ধকারের গল্প। অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি আবারও কথা হবে আগামী অন্ধকারের গল্পে এবং সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আমরা থাকবো আগামী অন্ধকারের গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা ফেমের সঙ্গে থাকুন। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। This track was downloaded from FusionBD.com.